বইটির স্বত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত।
ও নিয়েছে আমার সূর্যমণি।
তুমি কোত্থেকে খবর পেলে?
আমি দাদুর কাছে আপনার সত্যিকারের পরিচয় লুকিয়ে আপনাকে ভালো হবার সুযোগ দিয়েছি।
কানামাছির চেহারা কেমন আমরা তা কেউ দেখিনি।
কোনো কথাই আর চেপে রাখা চলবে না।
যদি প্রাণের মায়া থাকে তোমরা কেউ একটি কথাও বলবে না।
আজ সানডে সাসপেন্সে আপনার জন্য রয়েছে রহস্য, রোমাঞ্চ, একজন চোর, একটি মহামূল্যবান রত্ন এবং প্রেমের মাসের আবশ্যক চাহিদা ভালোবাসা। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্সে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা কানামাছি, প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট।
কলকাতার আমার স্ট্রিট সংলগ্ন অঞ্চলে একটি ঘোরতর ডাকাতির ঘটনা ঘটে গেছে দুই দিন আগের গভীর রাত্রিতে। এই এলাকার বিখ্যাত দত্ত পরিবারে খোয়া গেছে বহুদিন যাবত সংরক্ষিত তথা মহামূল্যবান একটি জার্মান নির্মিত জাইস আইকন ক্যামেরা। অনুমান ক্যামেরাটির বর্তমান বাজার মূল্য প্রায় 5,000 টাকা এবং বলাই বাহুল্য চোরা বাজারে কিঞ্চিত বেশি। পুলিশের বক্তব্য, দত্ত পরিবারের অনুপস্থিতিতে মধ্যরাতের ঠিক আগের মুহূর্তে চোরটি একতলার রান্নাঘরের একটি জানলা ভেঙে দোতলার বাড়িটিতে ঢোকে। দত্ত পরিবারের সকলে যখন বাড়ি ফেরেন তখন তারা দেখেন উপরে শোবার ঘরের আলমারিটি ভাঙা এবং তার মধ্যে সযত্নে রাখা মেরুন মখমল মোড়া বাক্স থেকে ক্যামেরাটি উধাও। এই ক্যামেরাটি প্রখ্যাত স্টুডিও আলোকচিত্রী বিজয় দত্ত মহাশয় তাঁর জীবৎকালে বিভিন্ন রাজনৈতিক সভা কিংবা বিভিন্ন বিদেশি অভ্যাগতদের ছবি তুলতে ব্যবহার করতেন। পুলিশের ধারণা, চোর পরিকল্পনা করেই অন্য কোনো মূল্যবান জিনিসে হাত না দিয়ে শুধুমাত্র ক্যামেরাটি নিয়ে গেছে। তদন্তকারীরা মনে করছেন খুব শীঘ্রই এটি শহরের বাইরে পাচার হয়ে যেতে পারে অথবা ফ্রি স্কুল স্ট্রিটের কোন গোপন কালোবাজারি ব্যবসায়ীর কাছে বিক্রি হয়ে যেতে পারে চড়া দামে। এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি, তবে দত্তবাড়ির একতলার রান্নাঘরের জানলার নিচে থেকে সন্দেহ।
হাত বাড়িয়ে নিজেই রেডিওটা বন্ধ করে দিলেন যদুনাথ। রাতে খেতে বসে রেডিওর খবর শোনা যদুনাথের বহুকালের অভ্যেস। তাই যদুনাথের বহুদিনের পুরনো 24 ঘন্টার খানসামা সেবকরামকে প্রতি রাতেই ঢাউস জিইসি রেডিওটাকে চাকা লাগানো টেবিলের ওপর রেখে বৈঠকখানা ঘর থেকে খাবার ঘর, আবার খাবার ঘর থেকে বৈঠকখানা ঘর এই করতে হয়। খেতে খেতে প্রত্যেক দিনই যদুনাথ সংবাদ পাঠ শোনা সম্পূর্ণরূপে শেষ করেন। তবে আজ তাঁর মনটা বিক্ষিপ্ত হয়ে আছে সকাল থেকেই, যার আঁচ আরো হাওয়া দিয়ে বাড়িয়ে তুলল এই চুরির খবর। তাই মাঝপথেই রেডিওটা বন্ধ করে দিলেন তিনি এবং একটি বিরক্তি ও দীর্ঘশ্বাস মেশানো নিঃশ্বাস ছাড়লেন। যদুনাথের অবিবাহিতা নাতনি নন্দা সামনে বসে তার দাদুর খাওয়া পরিদর্শন করছিল। খানসামা সেবকরাম এক ঘটি জল আর তোয়ালে নিয়ে দরজার গোড়ায় দাঁড়িয়ে। নন্দার বয়স 20-এর কোঠায়। সে একাধারে সুন্দরী, বুদ্ধিমতী, স্নেহময়ী এবং তেজস্বিনী। বাড়িতেই পড়াশুনো করে আইএ পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে। এই নাতনি ও এক নাতি ছাড়া যদুনাথের সংসারে আর কেউ নেই। ওদিকে সেবকরাম বয়সে বৃদ্ধ, সম্ভবত যদুনাথের সমবয়স্কই হবে, কিন্তু তার ছোটখাটো চেহারাটি যেন 50 বছরে এসে আটকে গেছে, অধিক পরিণতি পায়নি। যদুনাথবাবুর বয়স অনুমান 70 বছর। আকৃতি শীর্ণ এবং কঠোর, সহজ কথাও গম্ভীরভাবে বলেন। একদিকে যেমন ঘোর নীতিপরায়ণ, অন্যদিকে তেমনি ছেলে মানুষ। তাই তাঁর ব্যবহার কখনো সম্ভ্রম উৎপাদন করে, আবার কখনো হাস্যরসেরও উদ্রেক করে। শরীর বাতে কাবু, তাই সচরাচর লাঠি ধরেই চলাফেরা করেন। বর্তমানে তাঁর লাঠিটি তিনি যে চেয়ারে বসে খাচ্ছেন সেই চেয়ারের পেছনেই আংটার মতো ঝোলানো রয়েছে। যাই হোক, ফিরে আসা যাক যদুনাথের বিরক্তি ও দীর্ঘশ্বাসে। সামান্য এক ক্যামেরা চুরির খবরে কেন এমনভাবে বিচলিত হলেন হেতমগঞ্জের পূর্বতন জমিদার বাড়ির কর্তা শ্রীযুক্ত যদুনাথ চৌধুরী তা সবটা না হলেও কিছুটা আন্দাজ করতে পারে নন্দা এবং সেবকরাম দুজনেই। এবং সেই আন্দাজের ওপর ভর করে নন্দা প্রশ্ন করে,
আচ্ছা দাদু, তুমি কি ভুবনবাবুকে নিয়ে এখনো মন খারাপ করে আছো?
যদুনাথ কোনো উত্তর দেন না, একবার কেবল চোখ তুলে তাকান আদরের নাতনির দিকে, তারপর মুখ নামিয়ে আবার খাওয়ায় মনোযোগ দেন। তবে কিছুক্ষণ পর বলেন,
আজকাল নৈতিকতা বস্তুটাই দুনিয়াতে আর পাওয়া যায় না।
এ কথা বলছো কেন দাদু? ভুবনবাবু তো সেক্রেটারির কাজ ভালোই করছিলেন, ছাড়িয়ে দিলে কেন ওকে?
ভুবন মিছে কথা বলেছিল আমায়, আমার কাছে মিথ্যে কথা। হতভাগা ভেবেছিল আমার চোখে ধুলো দেবে।
যদুনাথ আবার খাওয়াতে মন দিলেন। নন্দা ও সেবক একবার চট করে শঙ্কিত দৃষ্টি বিনিময় করল একে অপরের সাথে। সেবক মনে মনে বলল,
কর্তা যদি আমাদের মিছে কথা জানতে পারেন তাহলে তো একেবারে কুরুক্ষেত্র বাঁধাবেন।
অস্বস্তিপূর্ণ মুখে একটু হাসবার চেষ্টা করে নন্দা তখন বলল,
তা আজকাল একটু আত্র মিথ্যে কথা কে না বলে দাদু। বলছি, ভুবনবাবু কি টাকা কড়ির গোলমাল করেছিলেন?
না, তা সে করেনি, কিন্তু করতে কতক্ষণ। যে লোক একবার মিছে কথা বলতে পারে সে চুরিও করতে পারে। না না, এরকম লোককে বাড়িতে রাখা মোটে নিরাপদ নয়। যদি আমার সূর্যমণি চুরি করে বসত তখন আমি কি করতাম?
কি যে বলো দাদু, ঠাকুর ঘরের তালা ভেঙে সূর্যমণি চুরি করবে, এত সাহস কার আছে বলো?
তবু সাবধানের তো মার নেই। চুরি করাই বলো আর মিথ্যে কথাই বলো, সবই এক জাতের। মনে রেখো, যার মিথ্যে একবার ধরা পড়েছে আমার বাড়িতে তার ঠাঁই আর নেই।
আচ্ছা আচ্ছা, সে না হয় হলো, কিন্তু তোমার তো একজন সেক্রেটারির দরকার, তার কি হবে?
হ্যাঁ, এবার বিজ্ঞাপন দিয়ে দেখে শুনে যাচাই করে সেক্রেটারি রাখব।
আচ্ছা বেশ, কিন্তু যাচাই করবেটা কিভাবে?
কেন, বিজ্ঞাপনে লিখব, ঠিকুজি গোষ্ঠী সহ আবেদন করো। যারা দেখা করতে আসবে তাদের ঠিকুজি আনতে হবে। ঠিকুজি পরীক্ষা করে যদি দেখি লোকটা ভালো, চোর বাটপার নয়, মিথ্যেবাদী নয়, তবেই তাকে রাখব, আর চালাকি চলবে না।
এই কথার প্রত্যুত্তরে নন্দা বোধহয় কিছু বলতে যাচ্ছিল, কিন্তু যদুনাথ তাকে শুরুতেই থামিয়ে দিয়ে বললেন,
তা তুই খেতে বসলি না দিদি?
না দাদু, আমার তাড়া নেই, দাদা আসুক না, দুজনে একসঙ্গেই খেতে বসব।
সে কি মন মতো এখনো ফেরেনি?
কিছুক্ষণ আগেই বৈঠকখানার গ্র্যান্ডফাদার ক্লক জানান দিয়েছে যে 9টা বেজে গেছে। সেইটা মাথায় থাকায় নন্দা বলল,
না না, এই তো সবে 9টা বাজলো, দাদা 10টার আগেই ঠিক ফিরবে।
মন মতো কখন বাড়ি ফেরে আমি জানতেও পারি না। আরে ঠিক 10টার আগে ফেরে তো না, 10টার পর আমার পরিবারের কেউ বাড়ির বাইরে থাকুক আমি পছন্দ করি না।
আগে কর্তাবাবু, কোনদিন দাদাবাবুর 10টা বেজে 1 মিনিট হয় না, ঠিক 10টার আগেই এসে হাজির হয়।
একদম একদম।
কিন্তু এত রাত্রি পর্যন্ত থাকে কোথায়, করে কি?
দাদা আর কি করবে দাদু, এই বন্ধুদের সঙ্গে ব্রিজ খেলে হয়তো, না হলে ওই ক্লাবে গিয়ে বিলিয়ার্ড।
না, তাস পাশা খেলে খেলুক। হ্যাঁ, বিয়ে 6 মাস যেতে না যেতে নাতবউ মারা গেলেন, মোর মনে খুবই লেগেছে। তা খেলাধুলো করে যদি মন ভালো থাকে তো থাক, কিন্তু তাই বলে 10টার পরে বাড়ির বাইরে থাকার কোনো অজুহাতই থাকতে পারে না, যারা থাকে তারা দুশ্চরিত্র।
না না দাদু, দাদা ঠিক 10টার সময়ই ফেরে, একদম ঘড়ি ধরে।
ঘরে বউ থাকলে আরো সকাল সকাল বাড়ি ফিরত, এক কথায় বলে না, ঘর না ঘর নেই। কর্তাবাবু, এবার তাড়াতাড়ি দাদাবাবুর নতুন বিয়ে দিন, দেখবেন তখন আর ঘর ছেড়ে বেরুবে না।
সেই ইচ্ছে কি আমার নেই ভেবেছিস? কিন্তু একটা বছর না কাটলে লোকে বলবে কি? দে, হাতে জল দে।
সেবক এগিয়ে এসে যদুনাথের হাতে জল ঢালতে শুরু করল। যদুনাথ তাঁর খাওয়ার থালার ওপরেই হাত মুখ ধুয়ে লাঠি হাতে উঠে দাঁড়ালেন। নন্দা তাড়াতাড়ি বলে উঠল,
দাদু, ও দাদু, তোমার জন্য ছানার পায়েস করেছিলাম যে, খাবে না?
না রে দিদি, রাত্রিবেলায় দুধের জিনিস খেলে বড্ড অম্বল হয় আজকাল।
আচ্ছা আচ্ছা,
ফ্রিজিডিয়ারে রেখে দে, কাল সকালে দিস বরং।
বেশ।
সেবক,
আগে
বাড়ির দরজা জানলা সব বন্ধ হয়েছে কিনা ভালো করে দেখে নিবি।
যে আগে কর্তাবাবু।
খাবার ঘর থেকে বেরিয়ে হল ঘরে প্রবেশ করে যদুনাথ ঠাকুর ঘরের দিকে চললেন। নন্দা আর সেবকও তাঁর পেছন পেছন চলল। ঠাকুর ঘরের দরজায় একটা মস্ত বড় পেতলের তালা ঝুলছিল। যদুনাথ কোমর থেকে চাবির গোছা বের করে দরজা খুললেন। দেখা গেল ঘর আলো করে জ্বলতে থাকা দুটি ঘিয়ের প্রদীপের মাঝে রূপোর সিংহাসনের ওপর একটি সোনার থালা খাড়াভাবে রাখা আছে, এবং সেই থালার মাঝখানে চাকার কেন্দ্রের মতো একটি প্রকাণ্ড রত্ন আরক্ত প্রভা বিকীর্ণ করছে। এই সেই অমূল্য সূর্যমণি, এই হল যদুনাথের বংশানুক্রমিক গৃহ দেবতা। যদুনাথ দরজার সামনে জোড় হাতে দাঁড়িয়ে সেই গৃহ দেবতাকে প্রণাম করলেন। মন্ত্র কণ্ঠে যদুনাথের মন্ত্রোচ্চারণ শুনে পেছনে দাঁড়িয়ে নন্দা ও সেবকও যুক্ত কর কপালে ঠেকিয়ে প্রণাম করল। তারপর যদুনাথ আবার দরজায় তালা লাগিয়ে দিলেন এবং নিজের ঘরের দিকে এগিয়ে গেলেন। যদুনাথকে তাঁর শোবার ঘর পর্যন্ত এগিয়ে দিয়ে নন্দা ও সেবকরাম আবার খাবার ঘরে এলে নন্দা বলল,
সেবক খুড়ো শোনো না, বলছি আমাকে এক গ্লাস জল দাও, আর তুমি এক কাজ করো, তুমি নিজে খাওয়া দাওয়া সেরে আমার খাবারটা ওপরে আমার ঘরে পাঠিয়ে দাও।
আর তেনার খাবার কি করব নন্দা দিদি?
কি আর করবে, রোজ যা করো তাই করবে, ঢাকা দিয়ে রেখে দাও।
আচ্ছা,
বাবু কখন ফিরবেন তার তো কোনো ঠিক নেই, 11টাও হতে পারে আবার 12টাও হতে পারে।
সত্যি বাবু, কোথায় যায় বলো দেখি, কি করে এত রাত অবধি? এদিকে কর্তার কাছে মিছে কথা বলে বলে আমাদের জীব তেউড়ে গেল।
কি বলবো বলো সেবক খুড়ো, আমার ভাবতেও ভালো লাগে না, দাদু যদি জানতে পারেন না অনর্থ ঘটবে।
কিন্তু সে হুঁশকি বাবুর আছে, যাগেও কথা, কিন্তু তুমি তো এখনই খেয়ে নিলে পারতে গো দিদি, তুমি শুধু শুধু রাত করবে কেন?
না গো, এখন খেলে ঘুম পাবে, পড়াশোনা হবে না, আর সামনেই তো আমার পরীক্ষা, একেবারে শিরে সংক্রান্তি।
আচ্ছা, যা ভালো বোঝো তাই করো।
নন্দা চলে গেল নিজের ঘরে, ওদিকে যদুনাথ ততক্ষণে ঘুমিয়েই পড়েছেন বোধহয়। খাবার ঘরের মেঝেতে আসন পেতে সেবকরাম তখন খেতে বসল, আর ঠিক তখনই বৈঠকখানার গ্র্যান্ডফাদার ক্লক জানান দিল রাত 10টা বেজেছে। সেবকরাম মনে মনে চট করে একবার ঝালিয়ে নিল যে এবার তাকে কি কি করতে হবে। নন্দার খাবার তার ঘরে পৌঁছে দিয়ে মনমথর খাবার ডাইনিং টেবিলের ওপর সাজিয়ে ঢাকা দিয়ে তাকে ঠায় সদর দরজার কাছে বসে থাকতে হবে, বসে বসে ঢুলতে হবে যতক্ষণ না মনমথ বাড়ি ফেরে। এই অপেক্ষা তার নিত্যকর্মের মধ্যে এখন পড়ে গেছে। মনমথ ফিরবে, সেবক শব্দ না করে দরজা খুলে দেবে, মনমথকে চারটে কড়া কথা শোনাবে, সেই সব কড়া কথা অর্ধেক শুনে অর্ধেক অবজ্ঞা করে মনমথ নিজের ঘরে চলে যাবে। তারপর সেবক দরজা দিয়ে বৈঠকখানার আলো নিভিয়ে শুতে যাবে। তবে বাড়ির মধ্যে সেবক যখন সারাদিনের এই সব কাজকর্মের পাট চোকানোতে ব্যস্ত, ঠিক তখনই বাড়ি থেকে বেশ কিছুটা দূরে রাস্তার উপর একটা আড়াল বেছে নিয়ে সে ভালো করে সবকিছু নিরীক্ষণ করে যাচ্ছিল। আকাশে তখন শুক্লা তিথির চাঁদ, অর্ধেক উজ্জ্বল অর্ধেক অন্ধকার। তাতেই সে দেখতে পেল এ অঞ্চলে প্রায় প্রত্যেকটি বাড়ি উঁচু উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। নিজের নিজের ঐশ্বর্যবোধের গর্বে পরস্পরের থেকে দূরে দূরে অবস্থিত। একসময় তার চোখ গেল তার অভিপ্রেত বাড়ির পাঁচিল ঘেরা ফটকে। ফটক না বলে সিংহ দরজা বললেই বোধহয় ভালো হয়। লোহার গরাদযুক্ত বিরাট গেটের সামনে গোর্খা দারোয়ান তখন গাদা বন্দুক কাঁধ থেকে নামিয়ে টুলের ওপর খাড়া হয়ে বসে আছে, কিন্তু তার চোখ দুটো বন্ধ। গরাদের ফাঁক দিয়ে বিশাল তিনতলা বাড়িটা দেখা যাচ্ছে। বাড়ি ও ফটকের মধ্যবর্তী জায়গা নানান জাতীয় ফুলগাছ ও বিলিতি পাতাবাহারের ঝোপে ঝাড়ে পরিপূর্ণ। একটি মোরাম বিছানো পথ ফটক থেকে গাড়ি বারান্দা পর্যন্ত গিয়ে আবার চক্রাকারে ফিরে এসেছে। হঠাৎই সে বাইরের দিক থেকে পাঁচিলের ওপর উঠে বসল। সতর্কভাবে এদিক ওদিক তাকিয়ে বাগানের মধ্যে লাফিয়ে পড়ল। তার চেহারা শীর্ণ, মুখে কয়েকদিনের না কামানো গোঁপ দাড়ি, গায়ে ছিন্ন মলিন জামা। চেহারা ও ভাবভঙ্গি দেখে তাকে ছিঁচকে চোর বই অন্য কিছুই মনে হয় না। দ্রুত পায়ে সে বাড়ির দিকে চলল। আঁকাবাঁকা ভাবে এক ঝোপ থেকে অন্য ঝোপে গিয়ে ছায়ামূর্তির মতো সদর দরজার দিকে সে এগিয়ে গেল। শেষে বাড়ির গাড়ি বারান্দার পাশে একটা জুঁই ফুলের ঝাড়ের পেছনে লুকিয়ে পড়ল সে। হলঘরের ভেতরে সেবকরাম তখন দরজায় ঠেস দিয়ে আধো ঘুম আধো জাগরণে বসে আছে। গ্র্যান্ডফাদার ক্লক হঠাৎ ঠং করে একবার বেজে উঠতেই সে মাথা তুলল এবং ঘড়িতে সময় দেখে তার চোখ কপালে উঠে গেল। 11:30 বাজে, এখনো মন মতো ফিরল না। সে উদ্বিগ্ন মুখে উঠে দাঁড়িয়ে সদর দরজা খুলে বাইরে একবার চোখ চালাল। জুঁই ঝোপের আড়াল থেকে সে তখন উঁকি মারছিল। দরজা খোলা শব্দে সে আবার লুকিয়ে পড়ল। সে দেখল অর্ধেক খোলা দরজা দিয়ে সেবকের মাথা বেরিয়ে আসছে। সেবক ফটকের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে আবার মাথা ঢুকিয়ে নিয়ে দরজাটা ভেজিয়ে দিল। সঙ্গে সঙ্গে ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে নিঃশব্দে দরজার কাছে গিয়ে পাল্লায় কান লাগিয়ে ভেতরের শব্দ শুনতে চেষ্টা করতে লাগল। সে শুনল গলায় একটা বিরক্তি সূচক শব্দ করে দরজায় হুড়কো না লাগিয়েই সেবক ধীরে ধীরে পা টিপে টিপে সিঁড়ি ভেঙে ওপরে উঠছে। সেবকের পায়ের শব্দ ওপরে মিলিয়ে গেলে সদর দরজা তার হাতের সামান্য চাপেই খুলে গেল। সে তখন সেই ফাঁক দিয়ে মাথা গলিয়ে দিয়ে ক্ষিপ্র দৃষ্টিতে একবার চারিদিক দেখে নিল। তারপর নিজের শরীরকেও অনায়াসে ঘরের ভেতর চালান করে দিল। পেছনে দরজা ভেজিয়ে দিয়ে কিছুক্ষণ সমস্ত শরীর শক্ত করে দাঁড়িয়ে থাকার পর বিড়াল পদক্ষেপে যদুনাথের শোবার ঘরের দিকে ক্রমে এগিয়ে চলল সে। যদুনাথের দরজার বাইরে দাঁড়িয়ে উৎকর্ণভাবে শুনল। ভেতর থেকে যদুনাথের নাক ডাকা শব্দ শোনা যাচ্ছে হালকাভাবে। সে তখন আরো কয়েক পা এগিয়ে গিয়ে ঠাকুর ঘরের সামনে দাঁড়াল, কিন্তু বিধি বাম, সে ঝুঁকে দেখল ঠাকুর ঘরের দরজায় অমিত বলশালী এক তালা ঝুলছে। উপরে সেবক তখন নন্দাকে বলছে,
বলে আর কতক্ষণ তুমি জেগে থাকবে গো দিদি, খেয়ে দে শুয়ে পড়ো।
না গো, আমি বরং জেগেই থাকি। কিন্তু সেবক খুড়ো, এত দেরি তো করে না দাদা কখনো, আজ কি হলো বলতো? ফিরুক আজ বাড়িতে, আচ্ছা করে বকে দেব দেখো।
বকে আর কি হবে দিদি, চোরা না শোনে ধম্মের কাহিনী। ও তো ভালো করেই জানে যে আমরা ওকে কর্তার কাছে ধরিয়ে দিতে পারবো না, তাই ওর অত বুকের পাটা।
মানছি, বৌদিদি চলে যাওয়ার পর তার আর মন মেজাজ ভালো নেই, কিন্তু তাই বলে এভাবে।
নন্দা দিদি, একখানা কথা বলবো?
বলো।
মনটা বড় কু ডাকে গো, দাদাবাবু কোনো বদ সঙ্গে পড়েনি তো?
মানে?
মানে কোনো খারাপ পাড়াটারা।
কথাটা শেষ করে না সেবকরাম, মাঝপথেই মনে পড়ে যায় তারও নাতনির বৈশী নন্দার সামনে এ কথা বলা অত্যন্ত হীন কাজ হয়ে গেছে। সে মুখে হাত চাপা দিয়ে অপরাধীর মতো দাঁড়িয়ে থাকে, কিন্তু নন্দা অত্যন্ত বুদ্ধিমতী হওয়াতে সে ধরে ফেলে সেবকের অস্বস্তি। ধীর গলায় সে বলে,
এসব নিয়ে তুমি একদম চিন্তা করো না সেবক খুড়ো, যাও নিচে যাও শুয়ে পড়ো। আর সেরকম কোনো অঘটন যদি সত্যিই ঘটে থাকে তাহলে দাদুই ওকে ঠিক রাস্তায় নিয়ে আসবে।
সেবক নিচে চলে আসে। নিচে সে তখন ঠাকুর ঘরের তালাটি নেড়ে চেড়ে দেখছিল। সিঁড়িতে সেবকের পায়ের শব্দ শুনে চমকে খাড়া হয়ে দাঁড়াল। সদর দরজা পর্যন্ত পৌঁছবার আর সময় নেই, তাই সে তখন খাবার ঘরের দরজা খুলে ঝট করে সেখানে ঢুকে পড়ল। কিন্তু এর পরেই বাঁধল ঝঞ্ঝাট। সেবক নিচে নেমে এসে দেখল খাবার ঘরের দরজা একটু ফাঁক হয়ে আছে। সেবক ভাবল হয়তো বিড়াল ঢুকেছে, কিংবা মনমুথ এর মধ্যেই ফিরে এসেছে এবং কাউকে না ডেকেই খেতে বসে গেছে। সেবক তখন দরজার কাছে গিয়ে ভেতরে উঁকি মারল, কিন্তু বিড়াল কিংবা মনমুথ দুজনের কাউকেই দেখতে পেল না। মনমুথর খাবার যেমন ঢাকা দেওয়া ছিল তেমনি ঢাকা আছে। সেবক তখন দরজা বন্ধ করে বাইরে থেকে শিকল টেনে দিয়ে আবার সদর দরজার সামনে গিয়ে বসল। ওদিকে খাবার ঘরে সে এতক্ষণ একটা আলমারির পাশে লুকিয়েছিল। শিকল লাগানোর শব্দ তার কানে যাওয়াতে সে শঙ্কিত মুখে বেরিয়ে এসে অতি সন্তর্পণে দরজা টেনে দেখল বেরোনোর পথ বন্ধ। খাঁচার মধ্যে ইঁদুরের মতো সে ধরা পড়েছে। সে এবার ভয় পেল, ছুটে গিয়ে জানলা খুলে দেখল সেখান দিয়ে বেরোনো যায় কিনা, কিন্তু জানলায় তো মোটা মোটা লোহার গরাদ লাগানো, উপরন্তু ঘরের উজ্জ্বল আলো জানলা দিয়ে বাইরে গিয়ে পড়ছে। এখান দিয়ে বেরোতে গেলে তো যে কোনো লোকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। সে তখন তাড়াতাড়ি জানলা বন্ধ করে দিয়ে হতোদ্যম হয়ে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে নিজের ঝাঁকড়া চুলের মধ্যে আঙুল চালাতে লাগল। কিন্তু এই ঠেস দিয়ে দাঁড়ানোতে তার লাভই হল। তার নজর পড়ল মনমুথর জন্য ডাইনিং টেবিলের ওপর ঢাকা দিয়ে রাখা খাবারের ওপর। পেটে ভাতের অনুপস্থিতি ভীষণভাবে টের পেয়ে সে ঠিক করল ডান হাতের কাজটা সেরে নেওয়াই ভালো। ধরা যদি পড়তেই হয়, খালি পেটে ধরা পড়া কোনো বুদ্ধিমান চোরের কাজ নয়, তাই সে আর দেরি না করে খেতে বসে গেল। কিন্তু বিধি আবার বামপন্থী হওয়াতে মনমুথকে ঠিক সেই সময়তেই বাড়ি ফিরতে হল। সেবকের হাতে জুতো কোট টাই ধরিয়ে দিয়ে মনমুথ পাটি পেটিপে খাবার ঘরের দিকে এগোল। কিন্তু এ কি, খাবার ঘরের দরজা খুলে মনমুথ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল খানিক। ওদিকে আহাররত চোরও চমকে উঠে দরজার দিকে তাকিয়ে মনমুথকে দাঁড়িয়ে থাকতে দেখে আরো বেশি চমকে গিয়ে ছিলা ছেঁড়া তীরের মতো লাফিয়ে উঠে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এক ছুট, এবং মনমুথ তখন অবধারিতভাবেই চোর চোর বলে বাড়ি মাথায় তুলল। সেই মুহূর্তে কি করা উচিত সেটা স্থির করতে কিছুক্ষণ সময় নিলেও মনমুথ এবার চোরের পেছনে ধাওয়া করাই যুক্তিযুক্ত মনে করল। ওদিকে হল ঘরে শুয়ে থাকা সেবক মনমুথর চিৎকার শুনে তাড়াতাড়ি খাবার ঘরের দিকে আসছিল। চোর বিদ্যুৎ বেগে তাকেও পাশ কাটিয়ে ঘরের অন্যদিকে পালিয়ে গেল, কিন্তু মনমুথ সেবককে এড়াতে পারল না। সবেগে মুখোমুখি ধাক্কা লেগে আছাড় খেয়ে তারা দুজনেই পড়ল মেঝেতে। তবু তারস্বরে চোর চোর বলা থামাল না। যদুনাথ বাবুর ঘুম ভেঙে গেল। তিনি ধড়মড় করে উঠে বসে প্রথমেই চাবির গোছাটা মুঠোয় চেপে ধরলেন, তারপর খোঁড়াতে খোঁড়াতে কোন রকমে হল ঘরে এলেন। ওদিকে নন্দাও অপ্রত্যাশিত শোরগোল শুনে তাড়াতাড়ি নিচে নেমে এল। চোর এতক্ষণ ড্রয়িং রুমের দরজার কাছে পর্দার আড়ালে লুকিয়েছিল। নন্দা নেমে আসার পর সে সরীসৃপের মতো নিঃশব্দে সিঁড়ি দিয়ে ওপরে উঠে অদৃশ্য হয়ে গেল। কেউ টেরও পেল না। ওদিকে যদুনাথ ও নন্দা যখন ভূপতিত মন্মথ ও সেবকের কাছে উপস্থিত হলেন, তখন তারা পরস্পরকে ধরাধরি করে নিজেরাই নিজেদের পায়ে উঠে দাঁড়াবার চেষ্টা করছে। উত্তেজিত স্বরে যদুনাথ বললেন,
কি ব্যাপার, এত হট্টগোল কিসের? কি হয়েছে নাকি
দাদু? চোর,
চোর! কোথায় চোর
বলছো কি তোমরা?
কোথায় ঢুকলো? কোথায় গেল
আমার সূর্যমণি? আমার সূর্যমণি অক্ষত আছে তো?
যদুনাথ হাঁপাতে হাঁপাতে ঠাকুর ঘরের তালা খুলে দেখলেন যে তাঁর প্রাণাধিক প্রিয় সূর্যমণি যথাস্থানেই আছে, খোয়া যায়নি। সেই দেখে আশ্বস্ত হয়ে যদুনাথ আবার ঠাকুর ঘরে তালা লাগালেন। এই চেঁচামেচি শুনে বাড়ির ভেতর থেকে আরো দুজন খানসামা এসে উপস্থিত হয়েছিল সেখানে। যদুনাথের আদেশে তারা এবং সেবক বাড়ির ভেতর ও বাইরে চিরুনি তল্লাশি চালাতে চলে গেল। যদুনাথ মনমথকে উদ্দেশ্য করে বললেন,
কোথায় কোথায় ছিল চোর? কে দেখল তাকে?
আগে আমি আমি খাবার জন্য নিচে নেমে এসে দেখি।
খাবার জন্য এত রাত্রে?
অবলীলায় মিথ্যে কথার ফোয়ারা ছুটিয়ে মনমথ বলে,
হ্যাঁ, মানে আমি আমি পৌনে দশটার সময় বাড়ি ফিরে গেছিলাম, কিন্তু কিন্তু খিদে ছিল না, তাই তাই নিজের ঘরে শুয়ে শুয়ে আর কি বই পড়ছিলাম। তারপর এই এই মিনিট পাঁচেক আগে নেমে খাবারের ঘরে এসে আর কি দেখলাম।
ও, তা কি দেখলে?
দেখি দেখি একটা লোক, একটা লোক আমার আসনে বসে খাচ্ছে।
খাচ্ছে?
নইলে নইলে আর বলছি কি?
আহা বেচারা, হয়তো পেটের জ্বালাতেই চুরি করতে ঢুকেছিল। দেখো গে, কতদিন হয়তো খাওয়াই জোটেনি।
তা জানি না বোন, কিন্তু কিন্তু এদিকে খিদের জ্বালায় আমার পেট জ্বলে যাচ্ছে তো।
ও হ্যাঁ হ্যাঁ, চলো চলো তোমাকে খেতে দিই, চিন্তা করো না, জাল কেসে খাবার রাখা আছে।
হ্যাঁ চল চল।
নন্দা ও মনমথ খাবার ঘরে চলে গেলে সেবকরাম বাড়ির বাকি দুই ভৃত্য সহযোগে আবার সেখানে এসে হাজির হয়। সেবকের হাতে একজোড়া ছেঁড়া জুতো। সে প্রায় আস্ফালনের সুরে বলে ওঠে,
কর্তাবাবু, কি কর্তাবাবু, দেখুন দেখুন কি পেয়েছি দেখুন।
সেবক দুর্গন্ধযুক্ত জুতো জোড়া যদুনাথের নাকের সামনে তুলে ধরলে যদুনাথ দ্রুত নাক সরিয়ে নিয়ে বললেন,
আহ, কি হচ্ছে, কি আরে কি পেয়েছিস?
এই যে এটা পেলুম।
যদুনাথ জুতোর ছিন্ন গলিত অবস্থা দেখে বললেন,
সত্যি ছিচকে চোর, খাবার লোভে বাড়িতে ঢুকেছিল। যা 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 যা, রাস্তায় ফেলে দিকে যা।
সে কি গো কর্তাবাবু, ফেলে দেব? পুলিশকে দেবেন না?
পুলিশ? হ্যাঁ ঠিক বলেছিস বটে, পুলিশকে খবর দেওয়া দরকার, কিচ্ছু বলা যায় না। তবে আজ নয়, আজ অনেক রাত হয়েছে, কাল সকালে পুলিশ ডাকব। যা 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 যা, সবাই শুয়ে পড়বে যা। ও সেবক দাঁড়া, তুই আজ ঠাকুর ঘরের সামনে শুয়ে থাক, ঠিক আছে?
জি আজ্ঞে।
ও এতদিন চোরের উৎপাত ছিল না, এ কি শুরু হল!
মনমথর খাওয়া পর্ব মিটলে নন্দা ও সে ওপরে চলে আসে। ওপরে এসে দুজনেই নিজেদের ঘরের দরজার সামনে কিছুক্ষণ দাঁড়ায়, যেন দুজনেই দুজনকে কিছু বলতে চায়, অথচ কথা যেন গলার কাছে এসে আটকে গেছে। নন্দার ঘরের দরজা খোলা রয়েছে, ভেতরে আলো জ্বলছে। মনমথ নিজের ঘরের বন্ধ দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে যাবে, এমন সময় নন্দা কতকটা যেন শাসনের সুরেই বলে ওঠে,
দাদা, কেন রোজ রোজ এত দেরি করো বলো দেখি? আজ তো আরেকটু হলেই দাদুর কাছে ধরা পড়ে গিয়েছিলে।
এই এই, আমি কি ছেলে মানুষ? কি মনে হয় তোর, কচি খোকা আমি, যে তোকে জবাবদিহি করতে হবে?
না, আমাকে দেবার দরকার নেই, কিন্তু দাদুকে যদি জবাবদিহি করতে হয় তখন কি করবে? আর তাছাড়া আমরা কেন রোজ রোজ তোমার জন্য দাদুর কাছে মিছে কথা বলবো?
জানো, মাত্র একটা মিছে কথা বলার জন্য দাদু আজ ভূপনবাবুকে বাড়ি থেকে বিদায় করে দিয়েছেন।
নন্দা, যথেষ্ট হয়েছে নন্দা, একদম চুপ। আমাকে আর একটাও লেকচার দিতে আসবি না তুই। এই এই শোন, মনে রাখবি আমি তোর আগে জন্মেছি, তুই আমার আগে নস।
সে না হয় আমি লেকচার দেব না, কিন্তু দোহাই দাদা, আমার মাথা খেয়েও কোনো কুসঙ্গে পড়ো না।
কুসঙ্গ সব।
নন্দার এই কথায় যেন ঝোঁকের মুখে নুন পড়ল। হঠাৎ মনমথুর মুখে কিসের যেন চিন্তার ছাপ খেলে গেল, যা নন্দার চোখ আড়াল না। কিন্তু নন্দা মনমথকে আর কিছু বলার সুযোগ পেল না। মনমথু নিজের ঘরে ঢুকে দড়াম করে দরজাটা বন্ধ করে দিল। নন্দা কিছুক্ষণ চুপ করে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে থেকে নিজের ঘরে ফিরে গেল, এবং সেও যথেষ্ট শব্দ করেই দরজা দিল। তারপর বিরক্ত ও আহত মুখে ওয়ার্ডরোবের সামনে দাঁড়িয়ে চুলের বিনুনি খুলতে শুরু করল। মনমথ নিজের ঘরে গিয়ে পোশাক বদলে পায়জামার ওপর ড্রেসিং গাউন চাপিয়ে সিগারেট ধরাল। তারপর সে তার বিছানার তোষকের তলা থেকে একখানা ছবি বের করে তার দিকে একদৃষ্টি চেয়ে রইল মুগ্ধ চোখে। ছবিটা হল অনূর্ধা ৩০ বর্ষীয় এক যুবতীর ছবি, নাম লিলি, পেশায় নর্তকী। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, মনমথ স্ত্রী যখন বিবাহের ৬ মাসের মাথায় জন্ডিসে ভুগে মারা গেলেন, তারপর কিছুদিন পরিবারের অজান্তে মনমথ রেসের মাঠে যাওয়া শুরু করেছিল। সেখানেই তার আলাপ হয় দাশু এবং ফটিক নামের দুজন ব্যক্তির সঙ্গে। তবে আলাপ হয় বলাটা বোধহয় ঠিক নয়, দাশু এবং ফটিক ছিপ ফেলে মনমথকে চারে গাঁথে। ২৫ সদ্য বিপত্নিক যুবক মনমথ, তার মন ভারাক্রান্ত, তার শরীর উপশী। এমত অবস্থায় তাকে লিলি নামক জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করাটা দাশু এবং ফটিকের কাছে ছিল বাঁ হাতের খেলার চাইতেও সহজ। আসলে লিলির হয়ে তারা এইভাবে শিকারের সন্ধান করে। তাদের সেন দৃষ্টি শহরের অলিতে গলিতে খুঁজে বেড়ায় এই ধরনের ধনবান এবং আপাত বুদ্ধিহীন পুরুষদের, যারা লিলির কিংবা লিলির মতো আরো অনেকের পায়ের কাছে তাদের ধনসম্পদ লুটিয়ে দিতে একবার ছেড়ে দুবার ভাবেন না। কিন্তু এখানেই হয়েছে মনমথর মুশকিল। লিলির ওপর খরচের জন্য তার হাতে কাঁচা টাকা বারে বারেই কম পড়ে যায়, কারণ দাদু তার হাত খরচ বেঁধে দিয়েছেন। এদিকে সামনেই লিলির জন্মদিন, তাকে তো উপহার দিতে হবে, এবং সে উপহার এমনই হতে হবে যাতে লিলি দেবীর বাকি সব প্রশংসক, বাকি সমস্ত উমেদারদের তাক লেগে যায়। মনমথ জানে লিলি কারো একার নয়, তবু সে তাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। সে ঠিক করেছে এই জন্মদিনের দিনেই সবচেয়ে মূল্যবান উপহারটা তার হাতে তুলে দিয়ে তাকে নিজের মনের কথা জানিয়ে দেবে। ইদানিং লিলি যেভাবে মনমথর সাথে ব্যবহার করে তাতে মনমথর বদ্ধমূল ধারণা হয়েছে যে লিলিও তার প্রতি সমানভাবে অনুরক্ত। এই যে রোজ রোজ রাতে মনমথ তার বাড়ি যায়, গান বাজনা করে, গল্পগাছা চালায়, সে তো দেখেছে লিলি কতটা যত্ন করে তাকে। এমনকি লিলির যত্ন করার বহরে অনেকে মনমথর প্রতি হিংসা পরবশ হয়ে গানের আসর ছেড়ে চলেও গেছে। না, এই মোক্ষম সময়, লিলিকে এখনই নিজের করে পেতে হবে। কিন্তু মনমথ তো জানে না যে এত আপ্যায়ন, এত যত্নের পেছনে লিলির আসল উদ্দেশ্যটা কি। লিলির নজর তো মনমথর উপর নেই, তার নজর তো যদুনাথের ঠাকুর ঘরের বন্ধ দরজার ওপারে সেই সূর্যমণির ওপর। ওদিকে নন্দা নিজের ঘরে চুল আঁচড়ানো শেষ করে আলনা থেকে কোঁচানো আতপুরে শাড়ি নিয়ে রাতের জন্য পোশাক পাল্টাতে সবে শুরু করেছে। এমন সময় এক অদ্ভুত ব্যাপার ঘটল। ভয়ে কাঠ হয়ে নন্দা দেখল ওয়ার্ড্রোবের দরজাটা ধীরে ধীরে খুলে যাচ্ছে। যেন ভেতর থেকে কেউ ঠেলে খুলে ফেলছে দরজাটা। নন্দার অবস্থা শোচনীয় হয়ে উঠল। তার পোশাক বদলানো তখন মাঝপথে। সে ভয় ও লজ্জায় জড়সড় হয়ে চাপা গলায় বলে উঠল,
কে?
অমনি বর্ড্রোবের সামান্য ফাঁক হওয়া দরজা দিয়েই একজোড়া হাত বেরিয়ে এল। সেই সঙ্গে শোনা গেল এক কাতর কণ্ঠস্বর,
আমাকে মাফ করুন।
কণ্ঠস্বর পুরুষের, কিন্তু অতিশয় করুণ। তার উপর জোর করা হাত দুটি বিনীতভাবে বেরিয়ে আছে। নন্দা প্রথম ভয়ের ধাক্কাটা সামলে নিয়ে তাড়াহুড়ো করে শাড়ি বদলাতে লাগল।
তুমি কে? কে?
আমি আমি চোর।
হ্যাঁ, চোর?
ভয় পাবেন না, আমি আপনার কোনো অনিষ্ট করব না। যদি অনুমতি করেন বেরিয়ে আসবো কি?
না না না, এখন বেরিও না।
আচ্ছা
দাঁড়াও,
দেখুন আমার কোনো কুমতলব নেই, আমি ধরা পড়বার ভয় লুকিয়ে আছি, আমাকে ক্ষমা করুন।
নন্দা এতক্ষণে শাড়ি বদলানো সম্পূর্ণ করেছে। চোরের দীনতা দেখে সে অনেকখানি সাহসও ফিরে পেয়েছে। সঙ্গে সঙ্গে এই অদ্ভুত পরিস্থিতির নতুনত্ব তাকে উত্তেজিতও করে তুলেছে। চেঁচামেচি করে লোক ডেকে চোরকে সহজেই ধরা যায়, কিন্তু নন্দা তা করল না। সে স্বভাবতই সাহসিনী। আঁচলটা গাছ কোমর করে জড়িয়ে নিয়ে সে নিজের পড়ার টেবিলের উপর থেকে একটা মোটা কাঠের রুল হাতে তুলে নিয়ে চোরের দিকে ফিরল।
এবার এবার তুমি বেরিয়ে এসো, এসো বেরিয়ে, দাঁড়াও, আর এগোবে না। আগে বলো, তুমি আমার ঘরে ঢুকলে কি করে?
আমাকে যখন সবাই তাড়া করেছিল, মানে বাইরে পালাবার রাস্তা না পেয়ে উপরে পালিয়ে এসেছিলাম। দোহাই আপনার, আমাকে পুলিশে দেবেন না, দোহাই।
বুঝলাম।
চোর করুণ চোখে নন্দার মুখের দিকে তাকাল। নন্দা এর আগে কখনো চোর দেখেনি। চোর সম্বন্ধে বরং তার মনে একটা প্রেত পিশাচ জাতীয় ধারণাই ছিল, কিন্তু এই চোরের মূর্তি দেখে তার সমস্ত ভয় দূর হয়ে গেল। এই চোর নিতান্তই নির্জীব প্রাণী। নন্দা তাই নিজের কড়া মেজাজ বজায় রাখল। রুল দিয়ে চেয়ারটা দেখিয়ে সে গম্ভীর সুরে বলল,
এই যে বসো, ওই ওই চেয়ারটায় গিয়ে বসো। তোমার নাম কি?
আগে দিবাকর, দিবাকর রায়।
দিবাকর রায়? ভদ্রলোকের ছেলে হয়ে তুমি চুরি করো?
অভাবে স্বভাব নষ্ট হয় শুনেছেন বোধ হয়।
অভাব মানে কাজকর্ম নেই তোমার? আচ্ছা লেখাপড়া করেছো?
চোর অর্থাৎ দিবাকর এবার ছাড়া ছাড়া ভাবে অতি সংক্ষেপে তার জীবন কাহিনী বলল।
ম্যাট্রিক পর্যন্ত পড়েছিলাম, তবে পাশ করতে পারিনি। আমার বাবা সৎ ব্রাহ্মণ ছিলেন, কিন্তু তিনি হঠাৎ মারা গেলেন, কিছু রেখে যেতে পারেননি। মা দু এক বাড়ির রাঁধুনির কাজ করে কিছুদিন সংসার চালিয়েছিলেন, কিন্তু তিনিও বেশি দিন রইলেন না, অপুষ্টিতেই চলে গেলেন। তারপর তারপর কাজ জোগাড় করবার অনেক চেষ্টা করলাম, কিন্তু কেউ কাজ দিলে না, তাই শেষ পর্যন্ত পেটের জ্বালায়।
পেটের জ্বালায়? আচ্ছা তাই বুঝি তুমি খাবার ঘরে ঢুকে খেতে বসেছিলে?
হ্যাঁ, সবে একটি গ্রাস মুখে তুলেছি এমন সময়।
তার মানে তো তোমার এখনো পেট জ্বলছে।
ও কিছু নয়, আমার অভ্যেস আছে।
টেবিলের ওপর রুলটা নামিয়ে রেখে অত্যন্ত নরম স্বরে নন্দা এবার বলল,
এই শোনো, তুমি খাবে? আমার ঘরে কিন্তু খাবার আছে।
খাবার?
হ্যাঁ, এই যে এদিকে এসো।
নন্দার অনুবর্তী হয়ে দিবাকর টেবিলের কাছে গিয়ে দাঁড়াল এবং প্রায় লোলুপ দৃষ্টিতে খাদ্যদ্রব্যগুলি দেখে নন্দার দিকে একবার চোখ তুলে বলল,
আমাকে এইসব খেতে বলছেন?
হ্যাঁ খাও না।
কিন্তু এ তো আপনার খাবার।
তাতে কি, তুমি খাও।
মাফ করবেন, আমি চোর হতে পারি, কিন্তু কারো মুখের গ্রাস কেড়ে নিইনি কখনো। তাছাড়া এত রাত হয়ে গেল, আপনিও তো খাননি দেখছি। আপনারও নিশ্চয়ই খিদে পেয়েছে।
না না, আমার খিদে নেই, তুমি খাও।
না না, আমি পারবো না, আপনার কষ্ট হবে।
আচ্ছা বাবা, ঠিক আছে, আমিও খাচ্ছি। কি এবার খাবে তো?
নন্দা তখন থালা থেকে একটা লুচি নিয়ে খানিকটা ছিঁড়ে একটু মুখে দিল। দিবাকরের মুখে এতক্ষণে হাসি দেখা গেল, সেও তখন একটা গোটা লুচি মুখে পুরে দিল। টেবিলের দুই পাশে দাঁড়িয়ে তখন চোর ও গৃহকন্যার যৌথ ভোজন আরম্ভ হল। পাশের ঘরে মনমথু তখনও ঘুমোয়নি, সিগারেট টানতে টানতে নিজের ঘরেই পায়চারি করছিল। বন্ধ দরজার সামনে দিয়ে যাতায়াত করার সময় বাইরে থেকে অস্পষ্ট কথাবার্তার শব্দ অনবরত তার কানে আসছিল, তবে এতক্ষণ সেদিকে সে মন দেয়নি। কিন্তু এখন সন্দেহ হল। সে হেঁট মুখে দাঁড়িয়ে শোনবার চেষ্টা করল, তারপর ভুরু কুঁচকে নন্দার ঘরের দিকে হাঁটা দিল। নন্দার ঘরে দুজনের খাওয়া তখন প্রায় শেষ হয়েছে। দরজায় হঠাৎ ঠক ঠক শব্দ শুনে দুজনেই চমকে উঠল। নন্দা চকিতে নিজের ঠোঁটের ওপর আঙুল রেখে দিবাকরকে নীরব থাকতে ইঙ্গিত করে দরজার দিকে ফিরে গলা তুলে বলল,
কে?
আমি। নন্দা দরজাটা খোল, আমি।
দাদা, কেন, কি দরকার?
দরজাটা খুলতে বলেছি তো। এই শুনতে পাচ্ছিস, কার সাথে কথা বলছিস তুই?
নন্দা কেবল চোখের ইশারায় দিবাকরকে আলমারির পেছনে বসে পড়তে বলল।
খোল দরজা, নন্দা।
তারপর রঘুবংশ বইখানা হাতে তুলে নিয়ে দরজার ছিটকিনি খুলে ঈষৎ ছদ্ম বিরক্তির স্বরে বলল,
উফ, এত রাত্রে তোমার আবার কি হলো দাদা? কি গো,
তুই এখনো ঘুমোসনি?
না, কিছু দরকার আছে?
আমার মনে হলো কেন জানি না যে তুই কারোর সঙ্গে কথা বলছিস।
কথা বলছি? ও ও, পড়া মুখস্থ করছিলাম।
এত রাতে পড়া মুখস্থ করছিলিস?
হ্যাঁ, কি করব বলো, সামনেই যে পরীক্ষা।
ঠিক আছে, শুয়ে পড় তাড়াতাড়ি, আমাকে যেন দুবার বলতে না হয়।
মনমথু আর একবার এদিক ওদিক চোখ চালিয়ে নিজের ঘরে চলে গেল। দরজা বন্ধ করে যেন মস্ত একটা ফাঁড়া কেটে গেছে, এমনি ভাবে সুদীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে নন্দা বইখানা টেবিলের ওপর রেখে দিল। দিবাকর অমনি ধীরে ধীরে আলমারির পেছন থেকে বেরিয়ে এল। সেও একটা বড় করে নিঃশ্বাস ফেলে বলল,
আপনি দুবার আমাকে রক্ষা করলেন, এবার আমি যাই।
হ্যাঁ, এবার তোমাকে যেতে হবে, কিন্তু যাবে কোন দিক দিয়ে?
বাগানে কেউ আছে কিনা দয়া করে একবার দেখবেন কি?
হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি।
একটু বিস্মিত হয়ে নন্দা জানলার কাছে গিয়ে নিচে তাকিয়ে দেখল, চাঁদ অস্ত গিয়েছে, নিচে বড় কিছু দেখা যায় না।
না, কেউ নেই।
তাহলে আমি জানলা দিয়ে।
কিন্তু যদি পড়ে যাও, যদি হাত পা ভাঙে?
না, পড়বো না, একটা জলের পাইপ আছে। আমাকে আপনি অনেক দয়া করলেন, এবার বিদায় দিন।
কিন্তু মনে রেখো, আর কখনো চুরি করবে না, মনে থাকবে তুমি পুরুষ, ভদ্র সন্তান, কাজ করে খাবে, কেমন?
আমি তো কাজ করতেই চাই, কিন্তু কাজ পাই কোথায়? যখন কুলি কাবাড়ির কাজ পাই তখন করি, আর যখন পাই না, পেটের দায় বড় দায়।
আচমকা নন্দার একটা কথা মনে পড়ে গেল। সে বিস্ফারিত চোখে কিছুক্ষণ শূন্যে তাকিয়ে ভাবল, বড় দুঃসাহসের কথা, কিন্তু একটা হতভাগাকে যদি সৎপথে আনা যায়। নন্দা দিবাকরের কাছে এক পা সরে এসে চাপা উত্তেজনার কণ্ঠে বলল,
আচ্ছা শোনো, আমি যদি তোমাকে কাজ পাইয়ে দিই, তুমি করবে সেই কাজ?
কাজ?
হ্যাঁ।
আপনি দেবেন কাজ আমায়?
হ্যাঁ, দিতে পারি। আসলে আমার দাদুর একজন সেক্রেটারি চাই। আচ্ছা, তুমি হিসেব নিকেশের কাজ জানো তো?
তা মানে একটু একটু জানি বই কি।
ব্যাস, তাহলেই হবে। কিন্তু মনে থাকে যেন যদি এক পয়সা চুরি হয় তাহলে কিন্তু পুলিশকে ধরিয়ে দেব।
বিশ্বাস করুন, কাজ পেলে আমি চুরি করব না। চুরি করা তো আমার স্বভাব নয়, অভাবে পড়েই।
আচ্ছা আচ্ছা, বেশ, আপ একটু দাঁড়াও।
নন্দা এবার ঝট করে আলমারি থেকে একটা 10 টাকার নোট নিয়ে দিবাকরের হাতে দিল।
নাও, এটা ধরো।
যথারীতি দিবাকরের মুখ কৃতজ্ঞতায় ব্যাকুল হয়ে উঠল।
এই 10 টাকাটা নাও, আর এখন যা বলছি শোনো। কাল সকালে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভালো কাপড় চোপড় পরে দাদুর সঙ্গে দেখা করতে আসবে।
আপনি যা বলবেন তাই করব। আর কি কি করতে হবে বলুন? চাকরির কথা আপনার দাদুকে বলবো কি?
না না না, তাতে গন্ডগোল হতে পারে। শোনো, আমার দাদু জ্যোতিষ চর্চা করেন। তুমি বলবে তুমি তার নাম শুনে এসেছো, তোমার কাজকর্ম নেই, কবে কাজকর্ম জুটবে তাই জানতে এসেছো। বুঝলে? সব গুছিয়ে বলতে পারবে তো?
আগে বুঝেছি। আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই। কাল সকালে নিশ্চয়ই আমি আসব। নমস্কার।
এই সাবধানে যেও।
আবার জোড় হাতে নন্দাকে নমস্কার করে দিবাকর জানলা পার হল। তারপর প্রথমে তার মাথা এবং ধীরে ধীরে গোটা শরীরটাই জানলার নিচে অদৃশ্য হয়ে গেল। নন্দা এসে কিছুক্ষণ জানলার নিচে চেয়ে রইল। তার মুখে ভয়, সংশয় এবং উত্তেজনা মিলেমিশে এক অপূর্ব ভাব ব্যঞ্জনা ফুটে উঠল। যেন গত 1 ঘন্টা ধরে এই ঘরে, শুধু এই ঘরেই নয়, গোটা বাড়িতেই যে ব্যাপারটা ঘটে গেল তা কি স্বপ্ন না সত্যি। নিজের দুঃসাহসের কথা ভেবে নন্দা নিজেই স্তম্ভিত হয়ে গেল। পরদিন সকালে যদুনাথের বৈঠকখানায় পুলিশ ইন্সপেক্টর এসে আসর সাজিয়ে বসলেন কনস্টেবল সহযোগে।
ইন্সপেক্টর বাবু, বসুন বসুন।
বৈঠকখানায় উপস্থিত হলেন যদুনাথ, মনমথ, নন্দা এবং সেবকরাম। ইন্সপেক্টর যথাবিধানে তাঁর রুটিন মাফিক প্রশ্ন শুরু করলেন।
তাহলে চুরি কিছুই যায়নি বলছেন?
না, কিন্তু চোর বাড়িতে ঢুকেছিল।
তা চোরকে আপনারা কে কে দেখেছেন?
আমি দেখেছি, কিন্তু এক নজরে দেখেছিলাম, তাই ভালো করে কিছু বুঝতে পারি।
হ্যাঁ হ্যাঁ, আমিও দেখেছি।
দাঁড়াও, তোমার কথা পরে শুনব। তা মনমথবাবু, আপনি চোরের চেহারা কিরকম দেখেছেন বলুন দেখি।
মনমথ চিবুক চুলকোতে চুলকোতে চোরের চেহারাটা স্মরণ করার চেষ্টা করল। আর ঠিক এই সময় নন্দা দেখতে পেল একটি অপরিচিত যুবক সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করছে। যুবকের গোঁপদাড়ি কামানো, ধারালো মুখ, শরীর ঈষৎ রোগা কিন্তু হাড় বের করা নয়। পরনে খদ্দরের পাঞ্জাবি ও ধোপ দুরস্ত ধুতি। তাকে দেখে নন্দার বুকের ভেতর ধক করে ওঠে। এই কি গতরাত্রির চোর? দিবাকর টেবিলের কাছাকাছি এসে কুণ্ঠিতভাবে একটু কাশল। সকলে একবার তার দিকে চাইল এবং যদুনাথ চশমা খুলে তাকে আপাদমস্তক নিরীক্ষণ করলেন।
কে তুমি বাপু, কি চাও?
আগে শ্রীযুক্ত যদুনাথ চৌধুরী মহাশয়ের সঙ্গে আমার একটু দরকার আছে।
কণ্ঠস্বর শুনে নন্দা চিনতে পারল দিবাকরকে।
তা কি নাম তোমার?
আগে দিবাকর রায়।
আচ্ছা, তুমি একটু বসো, তোমার কথা পরে শুনব। সেবক।
সেবক শূন্য চেয়ারটা টেবিল থেকে একটু দূরে টেনে নিয়ে গিয়ে দিবাকরকে বসতে ইঙ্গিত করল। দিবাকর বসল, কারো প্রতি দৃষ্টিপাত না করে বিনীত ভাবলেশহীন মুখ নিয়ে বসে রইল। বড় মানুষের বাড়িতে এমন কৃপা প্রার্থী উমেদার কত আসে, কেউই তাকে লক্ষ্য করল না, নন্দা ছাড়া। ইন্সপেক্টর আবার শুরু করলেন।
হ্যাঁ, তা চোরের চেহারার কথা হচ্ছিল, কিরকম চেহারা দেখেছিলেন?
না মানে সেইভাবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ওই মুখে খোঁচা খোঁচা একটু দাড়ি গোঁফ ছিল, কিন্তু চেহারাটা রোগা পটকা ছিল।
না 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 না, রোগা পটকা হবে কেন? চোর কখনো রোগা পটকা হয়? কালো মুস্কো জোয়ান চেহারা। হ্যাঁ,
সেবকের এই আলটপকা মন্তব্যে মনমথ কিংবা ইন্সপেক্টর কেউই বিশেষ পাত্তা দিলেন না। দিবাকরও নির্লিপ্ত মুখে বসেই রইল। ইন্সপেক্টর আবার প্রশ্ন করলেন,
মনমথবাবু, চোরের চেহারা যেমনই হোক, আপনি বলুন দেখি, চোরকে দেখলে শনাক্ত করতে পারবেন?
সেটা তো ঠিক বলতে পারবো না, তবে তবে বোধ হয় পারবো না, বুঝলেন।
আর তুমি তুমি পারবে চিনতে?
আপনি নিয়ে আসুন না, আমি আলবাত চিনব। আমি দেখেছি, ইয়া মুস্কো জোয়ান ভূষণ কালো।
দেখছেন তো যদুনাথ বাবু, ইনি বলছেন রোগা পটকা আর ও বলছে মুস্কো জোয়ান। এমত অবস্থায় চোরকে শনাক্ত করার উপায় কি বলুন তো?
উপায় আছে ইন্সপেক্টর সাহেব। এই সেবক, ওই জুতো জোড়া নিয়ে আয় তো।
জি আজ্ঞে।
সেবক বেমালুম ভুলে গিয়েছিল আগের রাত্রে তার খুঁজে পাওয়া চোরের সেই কুখ্যাত জুতোর কথা। যদুনাথের কথায় চমকে উঠে সে ছুটল জুতো আনতে। অনতিকাল পরেই প্রায় বীর দর্পে জুতো হাতে ফিরে এসে সহর্ষে সেটি নামিয়ে রাখল পুলিশ ইন্সপেক্টরের সামনে।
এই যে চোরের জুতো।
ইন্সপেক্টর প্রায় আঁতকে উঠে বললেন,
ওরে বাপরে বাপরে বাবা, এ কার জুতো?
যা গন্ধ বেরোচ্ছে তাতে তো বাঘের নাকের সামনে ধরলে বাঘও পালিয়ে যাবে।
বাবারে, জুঁই ঝাড়ের তলায় লুকিয়ে রেখেছিল, আমি খুঁজে বের করেছি।
ইন্সপেক্টর রুমাল বের করে নাকে চাপা দিলেন।
ও বটে।
বাকিরা তার আগেই নিজেদের নাক ঢেকে ফেলেছে, এমনকি দিবাকর। ইন্সপেক্টর ওই অবস্থাতেই কনস্টেবলকে বললেন জুতোটা বাইরে নিয়ে যেতে।
এই শোনো, তুমি এই জুতো জোড়া বাইরে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও।
কনস্টেবল জুতো নিয়ে চলে গেলে যদুনাথবাবু বললেন,
জুতো দিয়ে কি কিছু বোঝা যাবে?
যদি দাগি চোর হয় তাহলে শনাক্ত করা গেলেও যেতে পারে।
দেখুন ইন্সপেক্টর বাবু, কাল রাত্রে যে চোর ঢুকেছিল তার জন্য আমি বেশি ভাবিনি। আমার মনে হয় ও ছিচকে চোর, ঘটিটা বাটিটা সরাবার মতলবে ঢুকেছিল।
জুতোর অবস্থা দেখে তাই তো মনে হয়।
হ্যাঁ, কিন্তু আসল কথা হচ্ছে, আমার বাড়িতে এক অমূল্য জহরত আছে, আমার গৃহদেবতা। আপনি কি সূর্যমণির নাম শুনেছেন?
হ্যাঁ বিলক্ষণ, সূর্যমণির নাম কে না শুনেছে? এমন রুবি কি বাংলাদেশে আর একটিও আছে?
হ্যাঁ, আমার ভয় সেই সূর্যমণি নিয়ে। কে জানে, হয়তো কলকাতা শহরে যত পাকা চোর আছে সকলের নজর পড়েছে এর ওপর। এখন পুলিশ যদি আমার সম্পত্তি রক্ষা করতে না পারে তো?
দেখুন, সকলের সম্পত্তি রক্ষা করাই তো পুলিশের কাজ। আমরা চেষ্টার কোনো ত্রুটি করব না যদুনাথবাবু, কিন্তু আপনি যদি স্পেশাল প্রোটেকশন চান তাহলে কিন্তু কমিশনার সাহেবকে দরখাস্ত করতে হবে। আচ্ছা, আজ তাহলে উঠি, কেমন?
বেশ,
নমস্কার।
ইন্সপেক্টর নমস্কার করে চলে গেলে যদুনাথ অন্যমনস্কভাবে বসে হয়তো সূর্যমণির বিপদাপদের কথাই চিন্তা করছিলেন। নন্দা ও দিবাকর গোপনে একবার দৃষ্টি বিনিময় করল, তারপর দিবাকর উঠে দাঁড়িয়ে একটু গলা ঝাড়া দিল। কিন্তু বিমনা যদুনাথ সেটা লক্ষ্য করলেন না। নন্দা তখন তার কানের কাছে মুখ নামিয়ে বলল,
দাদু, ওই ভদ্রলোক দেখা করতে এসেছেন।
ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা কি দরকার তোমার বাপু?
আগে আপনার নাম শুনে এসেছি, আমাকে একটু অনুগ্রহ করতে হবে। যে
অনুগ্রহ? কি অনুগ্রহ?
আমি শুনেছি জ্যোতিষ শাস্ত্রে আপনার অগাধ পাণ্ডিত্য, তাই এসেছিলাম। যদি আপনি
বসো বসো বসো। কি যেন নাম বললে তোমার?
দিবাকর রায়।
ব্রাহ্মণ সন্তান?
আগে হ্যাঁ।
বেশ বেশ বেশ, তা জ্যোতিষ নিয়ে একটু নাড়াচাড়া করি বটে, তুমি কোত্থেকে খবর পেলে?
আগে এ কথা কি চাপা থাকে? আমি আপনাকে একটু কষ্ট দিতে এসেছি, আমি বড় গরিব, কাজকর্ম কিছু নেই। আপনি যদি দয়া করে দেখে দেন আর কতদিন কষ্ট ভোগ আছে, সময়টা বড় খারাপ যাচ্ছে।
ও সময় খারাপ যাচ্ছে। বেশ বেশ, তা তোমার ঠিকুজি এনেছ?
আগে এনেছি,
দাও দেখি।
এই যে।
সে পকেট থেকে পাকানো ঠিকুজি বের করে যদুনাথের হাতে দিলে। যদুনাথ চশমা পরে অত্যন্ত মনোযোগ দিয়ে জাতচক্র পরীক্ষা করতে লাগলেন। দিবাকর ভয়ে ভয়ে একবার নন্দার দিকে তাকাল, যেন নীরবে প্রশ্ন করল, ঠিকঠাক হচ্ছে তো? নন্দা সম্মতি সূচক ঘাড় নাড়ল।
বাহ বাহ, এই যে দেখছি মেষ।
আগে মেষ মানে?
মেষ রাশি, মেষ লগ্ন, একেবারে খাঁটি।
আগে আপনি যখন বলছেন তখন তাই, কিন্তু আমার ভালো সময় কবে পড়বে?
দাঁড়াও দাঁড়াও, তোমার কুর্সিটা ভালো করে দেখে আমি বলছি। শোনো, এই তো বৃহস্পতি গোচরে তোমার ভাগ্যস্থানে প্রবেশ করেছেন, আর হল শনি ষষ্ঠে, রাহু একাদশে। বাহ বাহ বাবা, তোমার তো ভালো সময় এসে পড়েছে হে।
তাই নাকি?
হ্যাঁ,
কই কিছু তো দেখছি না, বরং খুবই দুঃসময় যাচ্ছে, চাকরি বাকরি নেই।
ও কিছু নয় কিছু নয়, সব ঠিক হয়ে যাবে।
চাকরি পাবো?
নিশ্চয়ই পাবে। মেষ রাশি নবমে বৃহস্পতি, একাদশে রাহু, এ কখনো মিথ্যে হয়? দেখে নিও, শিগগিরই তোমার বরাত ফিরে যাবে।
যদুনাথ জন্মকুণ্ডুলি দিবাকরকে ফেরত দিয়ে চশমা খুলে নিশ্চিন্ত মনে তার কাজ পরিষ্কার করতে লাগলে। দিবাকর কিছুক্ষণ উৎকণ্ঠিতভাবে অপেক্ষা করল বটে, কিন্তু যদুনাথ আর কিছু বলছেন না দেখে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে যদুনাথকে নমস্কার করে বেরোতে যাবে, অমনি নন্দা আবার মুখ নামিয়ে যদুনাথের কানে কানে বলল,
দাদু, ওকে যেতে দিচ্ছ?
কি?
উনি যদি চাকরি না পান, ভাববেন তুমি জ্যোতিষের কিচ্ছু জানো না।
ও, তাহলে?
তাহলে হ্যাঁ, তোমার তো একজন সেক্রেটারির দরকার ছিল, ওকেই রেখে নাও না কেন।
ও আরে তাই তো। কি বলে দিবাকর? শোনো শোনো শোনো।
দিবাকর এতক্ষণে দরজা পর্যন্ত চলে গিয়েছিল, কিন্তু এই ডাকের অপেক্ষাতেই ছিল। সে একলাফে ফিরে এলো।
দেখো, আমার একজন সেক্রেটারি দরকার, তুমি পারবে?
আগে পারবো।
মাস গেলে 30 টাকা মাইনে পাবে, আর খাওয়া পড়া, রাজি?
আগে রাজি।
রোজকার হিসেব রাখতে হবে, খুচরো খরচ নিজের হাতে করবে, আর বাড়ির সব কাজ দেখাশুনো করতে হবে তোমাকে। দরকার হলে বাজারে যেতে হবে, ফাইফার মাস খাটতে হবে, বুঝলে?
জি আগে।
তাহলে আজ থেকেই কাজে লেগে যাও। হ্যাঁ, আর একটা কথা,
আগে
বাইরে থাকা চলবে না, এই বাড়িতেই থাকতে হবে। ওপরে যে ঘরে আমার পুরনো সেক্রেটারি থাকত, সেই ঘরেই তুমি থাকবে।
আগে থাকবো।
তোমার বাড়ির লোককে রাজি করানো কিন্তু তোমার দায়িত্ব।
আগে আমার তিনকুলে কেউ নেই।
হ্যাঁ, তিনকুলে কেউ নেই? হ্যাঁ রে নন্দা, ওর বিষয়ে তো কিছুই জানি না, তো জানার উপায়ও নেই দেখছি। তা বলি, তুমি লোক ভালো বটে তো হে।
আগে আপনি তো এক্ষুনি আমার ঠিকুজি কোষ্ঠী দেখলেন, আমি ভালো কি মন্দ তা আপনার চেয়ে বেশি আর কে জানে। আপনি তো আমার নাড়ি নক্ষত্র জেনে নিয়েছেন।
তা তো বটেই, তুমি মেষ, মেষ কখনো ঠকজচ্চর মিথ্যেবাদী হতে পারে না। আরে আমিও মেষ কিনা।
আপনিও মেষ?
হ্যাঁ। বেশ বেশ, তুমি থাকো। হ্যাঁ, কে বলেছিলাম না যে শিগগিরই তোমার বরাত ফিরে যাবে?
অদ্ভুত আপনার গণনা, বলতে না বলতে ফলে গেল, সত্যি আমার বরাত ফিরেছে।
নন্দা।
হ্যাঁ দাদু।
দিবাকরকে ওর ঘরটা দেখিয়ে দে।
হ্যাঁ,
আমার আবার স্নানের সময় হলো, আমি যাই। ও তুমি যাও যাও যাও, নন্দার সঙ্গে যাও।
আসুন, আমার সঙ্গে আসুন।
নন্দার অনুগামী হয়ে দিবাকর দোতলায় উঠতে লাগল। পথে মনমথর সাথে দেখা হওয়াতে নন্দা দিবাকরের সঙ্গে তার পরিচয় করিয়ে দিল, কিন্তু মনমথ অত গুরুত্বই দিল না। নির্দিষ্ট ঘরে পৌঁছে দিবাকর দেখল অপেক্ষাকৃত ছোট একটি ঘর, আসবাবের মধ্যে একটা উলঙ্গ খাট, টেবিল ও চেয়ার। নন্দা বলল,
ঘরটা খালি পড়ে আছে, বিশেষ কিছু নেই, আমি আজই সব সাজিয়ে গুছিয়ে দেব, আপনার একটু অসুবিধা হবে না।
আর কিছু দরকার নেই, এই আমার পক্ষে স্বর্গ।
কিন্তু দাদু চান আমরা যেভাবে থাকি তার সেক্রেটারিও ঠিক সেভাবেই থাকবে, ঠিক বাড়ির ছেলের মতো।
দেবতুল্য মানুষ আপনার দাদু, ওর সেবা করবার সুযোগ পেয়ে আমি ধন্য হয়েছি। ওর ঘর কোনটা?
দাদু ওপরে শোন না, একে তো বাতের জন্য ওপর নিচ করতে কষ্ট হয়, তাছাড়া ঠাকুর ঘরও নিচে, জানেন তো ঠাকুর ঘরে আমাদের সূর্যমণি আছে।
আচ্ছা হ্যাঁ, সূর্যমণির নাম শুনলাম বটে নিচে।
সূর্যমণি আমাদের গৃহ দেবতা। দেখুন, আমি দাদুর কাছে আপনার সত্যিকারের পরিচয় লুকিয়ে আপনাকে ভালো হবার সুযোগ দিয়েছি, এ কথা যেন ভুলবেন না।
আপনার দয়া এই জীবনে ভুলব না।
মনে রাখবেন, আজ থেকে আপনার জীবনে একটা নতুন দিন শুরু হল।
তা সত্যি, দিবাকরের জীবনে নতুন দিনই এলো বটে। যদুনাথ, তোমার সংসারের হিসেবপত্রের সমস্ত দায়িত্ব দিবাকরের হাতে ছেড়ে দিয়ে পরম নিশ্চিন্ত হলে। দিবাকরের কাজ শেখার আগ্রহ, দায়িত্বে আসা কাজ সঠিকভাবে পূরণ করার আগ্রহ ইত্যাদি সমস্ত কিছুই তাকে বাড়ির কর্তার কাছে দিনে দিনে স্নেহের পাত্র করে তুলতে লাগল। তবে প্রথম প্রথম হিসেব লিখতে দিবাকরের একটু সমস্যা হচ্ছিল বইকি। একদিন যদুনাথ যখন পূজোয় বসেছেন, দিবাকর তখন খেরোর খাতা হাতে নিয়ে ঠাকুর ঘরে এসে উপস্থিত হল। শুনল জলদ গম্ভীর কণ্ঠে যদুনাথ সূর্যস্তব করছেন। দেখল পাশেই কস্তাপাড় লাল পেড়ে শাড়ি পরে, গলায় আঁচল জড়িয়ে, সদ্য স্নান সেরে আসা ভিজে চুল পিঠে ছড়িয়ে দিয়ে নন্দা বসে আছে তার দাদুর পাশে হাত জোড় করে। তাকে দেখে দিবাকরের দেহ মনে যে কি অনুভূতির সঞ্চার ঘটল তা যেন সে নিজেও বুঝতে পারল না। একসময় পুষ্পাঞ্জলি দিয়ে যদুনাথ পুজো শেষ করলেন। নন্দা জোড় হাত কপালে ঠেকিয়ে প্রণাম সারে। তার দেখা দেখি দিবাকর। যদুনাথ টের পেয়েছিলেন যে দিবাকর দরজায় দাঁড়িয়ে আছে, তাই আসন ছেড়ে উঠতে উঠতেই তিনি বললেন,
কি দিবাকর, চিনতে পারলে আমার ঠাকুরকে?
আগে না, এমন বিগ্রহ আমি কখনো দেখি না।
ইনিও দিবাকর।
আগে
দিবাকর সূর্য, হিরণ্ময় পুরুষ, জগতের প্রাণ, জীবের জীবন, সোনার মণ্ডলের মধ্যে পদ্মরাগমণি, ইনি আমার কুলদেবতা।
এই তবে পদ্মরাগমণি? এত বড় পদ্মরাগমণির তো অনেক দাম।
দাম? টাকা দিয়ে দাম হয় না দিবাকর। এই সূর্যমণি আমার বংশে সাত পুরুষ ধরে আছেন, ইনি যতদিন আছেন ততদিন কোনো অনিষ্ট আমার বংশকে স্পর্শ করতে পারবে না।
সকলে ঠাকুর ঘরের বাইরে এলে যদুনাথ দরজায় আবার তালা লাগিয়ে চাবিটা নিজের কোমরে গুঁজে রাখলেন। তারপর দিবাকরের দিকে ফিরে বললেন,
তা তোমাকে সকালে যে খরচের টাকা দিয়েছি সেটা যেমন যেমন খরচ হচ্ছে হিসেব রাখছো তো?
আগে রাখছি বটে, কিন্তু হিসেবটা ঠিক রাখা হচ্ছে কিনা বুঝতে পারছি না, যদি একবারটি দেখিয়ে দেন।
হ্যাঁ, সংসারের খুঁটিনাটি হিসেব রাখা শক্ত বটে। নন্দা।
হ্যাঁ দাদু।
একটু দেখিয়ে দে দেখি দিদি।
আচ্ছা।
নন্দার পিছু পিছু দিবাকর ড্রয়িং রুমে গেল। নন্দা একটা সোফায় বসে বলল,
দাঁড়িয়ে রইলেন কেন, বসুন না, এই তো এইখানে বসুন।
নন্দা তাকে নিজের পাশে বসতে নির্দেশ করল। দিবাকর যেন বিহ্বল হয়ে পড়ল।
আমি না না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে
কি মুশকিল, কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, আর এত সংকোচই বা কিসের আপনার?
না না সংকোচ নয়, কিন্তু আপনার পাশে।
আমার পাশে বসলে কোনো ক্ষতি হবে না আপনার, আমার কোনো সংক্রামক রোগ নেই, আপনি দেখছি ভারী শিকেলে।
মোটেই না, তবে
তবে কি এখনো নিজের মনে নিজের সম্বন্ধে ক্ষুদ্রতা বোধ পুষে রেখেছেন? দিবাকর বাবু, নিজেকে আর ছোট মনে করবেন না, অতীতের কথা ভুলে যান। ভাবতে শিখুন আপনি কারোর চেহিন নন, তবেই অতীতকে কাটিয়ে উঠতে পারবেন।
তাহলে বসি?
হ্যাঁ বসুন, এবার দেখি খাতা।
দিবাকর খাতা এগিয়ে দিলে নন্দা খাতাটা খুলল এবং প্রায় অট্টহাসিতে ফেটে পড়ল।
এটা কি লিখেছেন এরকম করে বুঝি হিসেব লেখে?
বললাম তো বুঝতে পারছি না, হাসছেন কেন, শিখিয়ে দিন না।
এতে চিন্তার কিচ্ছু নেই, আগে কখনো লেখেননি তাই ভুল করেছেন, নইলে হিসেব লেখা খুব সহজ, তার জন্য বিএমএ পাশ করতে হয় না। এই দেখুন, যে খাতায় হিসেব লিখবেন তাকে দু ভাঁজ করুন, এই এই এইভাবে, কেমন? এবার একটা হলো জমার দিক আর একটা খরচের দিক। এই প্রথম পাতার মাথায় আজকে তারিখটা দিন, দিন হয়েছে? আজ দাদু আপনাকে কত টাকা দিয়েছেন?
50 টাকা, তার মধ্যে খরচ হয়েছে?
খরচের কথা পরে হবে, এখন জমার 50 টাকা এই জমার খাতে লিখুন। আজ যদি দাদু আপনাকে আরো টাকা দেন তাহলে এই দিকেই জমা করবেন।
ও আচ্ছা আচ্ছা, এইবার বুঝেছি, খরচের হিসেবটা এই দিকে থাকবে। হ্যাঁ হ্যাঁ, আমায় খাতাটা দিন, এবার আমি লিখতে পারবো।
এই নিন।
নন্দা হাসতে হাসতে তাকে খাতাটা ফিরিয়ে দিল। এছাড়াও একদিন এমন হল, দিবাকরের হাত থেকে খেরোর খাতা নিয়ে যদুনাথ প্রায় চমকে উঠলেন। বৈঠকখানায় বসে চা খেতে খেতে ও হিসেব দেখতে দেখতে তিনি উত্তেজিত হয়ে প্রায় চেঁচিয়েই উঠলেন,
হিসেবে তো গোলমাল আছে।
গোলমাল? কিন্তু আমি তো
কি, আমি তো আলবাত গোলমাল আছে, হয় ঠিক দিতে ভুল করেছ, নয়তো নন্দা নন্দা তুই হিসেবটা দেখেছিস?
না দাদু, দিবাকর বাবুকে সব ভন্ডুল করে ফেলেছেন।
ভন্ডুল? একেবারে লন্ড ভন্ড।
ঠিকই।
শোনো দিবাকর, আজ 22 দিন হলো তুমি কাজ করছো, তুমি বলতে চাও এই 22 দিনে 800 টাকা খরচ হয়েছে?
আগে 803.6 টাকা, বড্ড বেশি হয়েছে কি?
ডাকাত 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 কোথাকার, ওই ভুবনটা, ভুবনটা একটা আস্ত ডাকাত ছিল, তার আমলে 2000 টাকার কমে মাস কাটত না। এক বছর ধরে পেঁচিয়ে পেঁচিয়ে আমার গলা কেটে রেখেছিল।
যদুনাথের এহেন ক্রোধন্মত্ত চিৎকার শুনে নন্দা ও দিবাকর দুজনেই আরামের নিঃশ্বাস ফেলল। নন্দা বলল,
তাহলে এবার কম খরচ হয়েছে বলছো দাদু?
এতক্ষণ তাহলে বলছি কি, কিন্তু এত কম হলো কি করে? এই তুমি কারুর বকেয়া ফেলে রাখনি তো?
না, এক পয়সা বকেয়া ফেলে রাখিনি।
দেখি দেখি তোমার হাত।
হাত?
হ্যাঁ হ্যাঁ হাত, তোমার করকোষ্ঠী দেখব।
দিবাকরের ডান হাতটা টেনে নিয়ে যদুনাথ দেখতে লাগলেন। নন্দা ও দিবাকর শঙ্কিত দৃষ্টি বিনিময় করল।
খাঁটি মেষ তাতে সন্দেহ নেই, কিন্তু এগুলো কি, খুঁড়ি খুঁড়ি দাগ রয়েছে কেন?
ওই দাগ থাকলে কি হয় দাদু?
কারাগার বাস। আচ্ছা আচ্ছা দিবাকর, তুমি কখনো জেলে গেছো?
জেলে? আগে না, কখনো না, তবে একবার স্বদেশীর হিড়িকে পুলিশ ধরে হাজতে রেখেছিল।
তাই বোধ হয়, তবে রেখাগুলো খুব সুবিধের নয়।
তিনি সন্দিগ্ধভাবে রেখাগুলির দিকে চেয়ে রইলেন। নন্দা তাঁর মনটা বিষয়ান্তরে নিয়ে যাওয়ার জন্য বলল,
দাদু তোমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে।
হ্যাঁ।
দিবাকরের হাত ছেড়ে যদুনাথ চায়ের কাপ টেনে নিলেন এবং কতকটা যেন আত্মগতভাবেই বললেন,
ও রেখা যার হাতে আছে তাকে কখনো না কখনো কারাবাস করতেই হবে।
কিন্তু যদুনাথ যাই বলুন, তাঁর মনে দিবাকরের প্রতি এই অগাধ ভরসা, বিশ্বাস ও স্নেহ নন্দাকে ভেতরে ভেতরে জিতিয়ে দিচ্ছিল, জিতিয়ে দিচ্ছিল তার নিজের কাছে। সে বুঝতে পারছিল সে কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি, একজন পথভ্রষ্ট সৎ মানব সন্তানকে সঠিক পথে ফিরিয়ে আনার তার এই প্রচেষ্টা যেন সর্বতোভাবে ফলপ্রদ হয়ে উঠছিল। নন্দার মনের আনন্দ তাই আর ধরে না, আর এই আনন্দ বয়ে আনছিল আরও একটি অনুভূতি, যাকে হয়তোবা পূর্ব রাগ বলে। তবে বাড়ির সকলের সাথে দিবাকরের ভালো সম্বন্ধ তৈরি হলেও ব্যতিক্রম ছিল মনমথ। সে থাকে তার নিজের তালে, দিবাকরকে এড়িয়ে চলে। কিন্তু একদিন বাঁধে গোল। দিবাকরকে ড্রয়িং রুমে দেখে বাইরে বেরোনোর পোশাক পরে মনমথ তার সামনে এসে বলল,
এই এই তুমি নতুন বাজার সরকার না? এই কি যেন নাম তোমার?
আগে দিবাকর।
হ্যাঁ দিবাকর, দিবাকর ঠিক। এই দিবাকর শোনো, আমার আমার হঠাৎ কিছু টাকার দরকার হয়েছে বুঝলে। তোমার কাছে টাকা আছে তো?
আগে আছে।
বেশ, আমাকে আপাতত গোটা ২৫ টাকা দাও তো।
আগে তা হিসেবে কি খরচ লিখব?
হিসেবে কিছু লিখবার দরকার নেই, তুমি নতুন লোক তাই হয়তো জানো না। যাই হোক, দাও দাও, দেরি হয়ে যাচ্ছে, দাও।
কিন্তু কর্তাবাবু যখন হিসেব চাইবেন তখন এই ২৫ টাকার কি হিসেব দেব?
আবার কর্তাবাবু, এই তুমি দেখছি একেবারে গবেট, দাদুকে এটাকার কথা বলবে না, ব্যাস মিটে গেল। হিসেবের খাতা তোমার হাতে, তা তুমি একটু অ্যাডজাস্ট করে নিতে পারবে না? ভুবনবাবু তো তাই করতেন।
দিবাকর ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল কিছুক্ষণ। ইতিমধ্যে নন্দা যে নিঃশব্দে দরজার কাছে এসে দাঁড়িয়েছে সেটা কেউই লক্ষ্য করেনি। তার কণ্ঠস্বর শুনে দুজনেই চমকে উঠল।
দাদা, এটা তুমি কি করছ? নিজের কর্মচারীকে জোর চুরি করতে শেখাচ্ছ?
আমি আমি না, আমি আমি কেন কিছু শেখাতে চাই? আমার কিছু টাকার দরকার তাই।
টাকার দরকার? মাসের পয়লা তারিখে হাত খরচার টাকা তুমি পাওনি?
হ্যাঁ পেয়েছিলাম।
তাহলে?
কিন্তু
কিন্তু কি? এই ১১ দিনে ১০০ টাকা খরচ করে ফেলেছো? কিসে খরচ করলে? কি করো এত টাকা নিয়ে তুমি? দাদু যদি জিজ্ঞেস করেন তখন কি জবাব দেবে?
আরে না না, দাদু জানবেন কি করে? আমার পকেট থেকে টাকা চুরি হয়ে গেছিল তাই।
কেন মিছে কথা বলছো দাদা? তুমি খরচ করেছো, এখন কিসে খরচ করেছো সেটা তুমিই জানো।
নন্দার তিরস্কার মনমথুর অসহ্য বোধ হচ্ছিল, কিন্তু এ সময় মেজাজ দেখাবার সাহস তার নেই। সে পাঁচন গেলা মুখ করে দরজার দিকে তাকিয়ে রইল।
শোনো, বাইরে যাচ্ছ দেখছি, হাতে কি একটাও টাকা নেই?
না।
দিবাকর বাবু, দাদাকে ৫টা টাকা দিন তো।
হিসেবে কি লিখব?
আমার নামে খরচ লিখুন।
আচ্ছা।
আমি এখনো হাত খরচের টাকা নিইনি, কিন্তু দাদা মনে থাকে যেন।
মনমথ এই কথার কোনো উত্তর না দিয়ে দিবাকরের হাত থেকে টাকাটা প্রায় ছিনিয়ে নিয়ে একরকম ঝড়ের বেগেই ঘর থেকে বেরিয়ে গেল। ভাই বোনের মধ্যে এই ঝগড়ার সাক্ষী থেকে দিবাকর বড়ই অস্বাচ্ছন্দ্য অনুভব করছিল এবং হিসেবের খাতার আড়ালে আত্মগোপনের চেষ্টা করছিল। নন্দা তার ভাব দেখে একটু হেসে বলল,
দিবাকর বাবু, দাদার টাকা কড়ি সম্বন্ধে বড়ই আলগা, দাদুকে আজকের কথা যেন বলবেন না।
না না, একেবারেই বলবো না, কিন্তু মনমথবাবু যদি আবার টাকা চান।
দেবেন না।
কিন্তু না পেলে মনমথর চলবে কি করে? রাস্তায় বেরিয়েই আবার তার মনে পড়ল যে সামনেই লিলির জন্মদিন, কি উপহার দেবে সে লিলিকে সেদিন? বড় উচাটন মন নিয়ে সেদিন সে হাজির হল লিলির বাড়ি। গিয়ে দেখল ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে বসে চকলেট চিবোতে চিবোতে লিলি একটা বিলিতি পত্রিকা উল্টে পাল্টে দেখছে। ঘরে আর কেউ নেই। মনমথ দুই হাত পেছনে লুকোনো, তার মুখে হাসি। সে বলল,
গুড মর্নিং লিলি।
আরে মনমথ বাবু, কখন এলেন? দেখেছেন আমি টেরও পাইনি।
তাতে কি হয়েছে লিলি, এখন তো দেখলে আমাকে, তাই না?
কথাটা বলে মনমথ তার লুকোনো হাত সামনে এনে একটি গোলাপ ফুলের তোড়া লিলির সামনে ধরল। লিলির মুখ দেখে স্পষ্ট বোঝা গেল সে নিরাশ হয়েছে, কিন্তু সে চকিতে মনোভাব গোপন করে হেসে উঠে বলল,
কি সুন্দর ফুল, আমি গোলাপ বড্ড ভালোবাসি জানেন।
আমিও কিন্তু ফুল ভালোবাসি, তবে তবে গোলাপ নয়।
তাই বুঝি। তা কি ফুল ভালোবাসেন শুনি?
কমল ফুল, যার বিলিতি নাম লিলি।
যা, ভারী দুষ্ট আপনি।
মনমথ গদগদ মুখে লিলির একটা হাত চেপে ধরে বলল,
লিলি লিলি লিলি, সত্যি বলছি লিলি, তোমাকে আমি বড্ড ভালোবাসি। এতদিন এতদিন মুখ ফুটে বলতে পারিনি তোমাকে, যখনই বলতে চেয়েছি হয় দাশুবাবু না হলে ফটিকবাবু, কেউ না।
লিলি, হায় বিধাতা, এবারেও মনমথর মনস্কামনা পূর্ণ হল না। কোথা থেকে যেন উদয় হয়ে দাশুবাবু উপস্থিত হলেন সেই ঘরে। লিলি তৎক্ষণাৎ হাত ছাড়িয়ে নিয়ে বলল,
ওহ দাশুবাবু যে, আসুন আসুন।
মনমথ ক্রোধে মুখ ভার করে জানলার কাছে গিয়ে দাঁড়াল। দাশুবাবু বিরক্তি সহকারে লিলির কাছে এসে বললেন,
ভেবেছিলাম আপনি একলা থাকবেন, কিন্তু কি ফুল কোত্থেকে এলো? ওই ওই মনমথবাবু এনেছেন নাকি?
হ্যাঁ, কি সুন্দর ফুল দেখুন দাশুবাবু।
ফুল আমি অনেক দেখেছি লিলি দেবী, ফুল মন্দ জিনিস নয় ঠিকই, কিন্তু তার দোষ কি জানেন, শুকিয়ে যায়, বাসি হয়ে যায়, দুদিন পর আর কেউ তার দিকে ফিরেও তাকায় না।
মনমথ ফিরে দাঁড়িয়ে দাশুবাবুর দিকে একবার গভীর ভ্রুকুটি করে চাইল, কিন্তু দাশু তাকে সম্পূর্ণ অবজ্ঞা করে বলে চললেন,
তবে হ্যাঁ, দুনিয়ায় এমন জিনিসও আছে যা শুকিয়ে যায় না, বাসি হয় না, যার সৌন্দর্য চিরদিন অম্লান থাকে। এই দেখুন।
দাশু পকেট থেকে একটা ছোট মখমলের কৌটো বের করে খুলে লিলির মুখের সামনে মেলে ধরলেন। লিলি অবাক চোখে দেখল তার ভেতরে একটা সোনার আংটি আর তাতে বসানো একটি হীরে থেকে আলো ঠিকরে বেরোচ্ছে। দাশুবাবু একবার মুখ দেখিয়ে মনমথর মুখের অবস্থাটা দেখে নিলেন।
ফুলের চেয়েও এর কদর বেশি, বুঝলেন লিলি দেবী?
লিলি আগ্রহের আতিশয্যে ফুলের তোড়াটা টেবিল লক্ষ্য করে ছুঁড়ে দিল, তারপর আংটির কৌটোটা হাতে নিয়ে পরম আগ্রহ ভরে দেখতে লাগল।
কি চমৎকার হীরের আংটি!
মনমথকে উদ্দেশ্য করে সে বলল,
মনমথবাবু দেখুন না দেখুন।
মনমথ অন্ধকার মুখে ফুলের তোড়াটা তুলে টেবিলের ওপর রাখল আর তারপর লিলির পাশে এসে দাঁড়াল।
দেখছেন হীরেটা কি দারুণ জলজল করছে, নতুন কিনলেন বুঝি দাশুবাবু?
আরে না না, আমার ঠাকুমার গয়নার বাক্সে ছিল, কতদিন থেকে আমাদের বংশে আছে তার হিসেবই নেই কোনো। শাকরাকে দেখিয়েছিলাম বুঝলেন, সে বললে 2,500 টাকা দিয়ে কিনে নিতে সে রাজি আছে, কিন্তু না আমি দিলাম না। হাজার হোক, বংশের একটা ইয়ারলুম বলে কথা, তাই না?
কি কি ইয়ারলুম দেখাচ্ছেন আপনি দাশুবাবু, কিসের ইয়ারলুম? হ্যাঁ, এটা আবার একটা হীরে হলো নাকি? শুনুন শুনুন, আমার বাড়িতে যে জিনিস আছে না, সেটা দেখলে একদম ট্যারা হয়ে যাবেন।
অনেকক্ষণ ধরে কলের মুখে আটকে থাকা জল যেভাবে ভসভসিয়ে বেরিয়ে আসে, মনমথও যেন হঠাৎ সেইভাবেই চেঁচিয়ে উঠে বলল কথাটা। দাশু আর লিলি দুজনেই কিছুক্ষণ অবাক হয়ে মনমথর দিকে তাকিয়ে রইল। দাশু জিজ্ঞেস করলেন,
বটে, তা কি জিনিস আছে আপনার বাড়িতে?
সূর্যমণির নাম শুনেছেন? সূর্যমণি?
হ্যাঁ,
ছাড়ুন বাদ দিন, আপনার পক্ষে অবশ্য শোনাও সম্ভব নয়। লিলি লিলি, তুমি শুনেছ নিশ্চয়ই?
না তো, সেটা কি জিনিস মনমথবাবু?
এত বড় এত বড় বিলিতি বেগুনের মতন একটা পদ্ম রাগমণি লিলি, যাকে যাকে রুবি বলে, আমাদের বংশে আমাদের বংশে 7 পুরুষ ধরে আছে ওটা।
বাবা, সত্যি নাকি?
হ্যাঁ লিলি, হ্যাঁ,
বেগুনের মতন রুবি, কত দাম হবে মনমথ বাবু?
দাম দাম তার 7 পয়জার, টাকা দিয়ে কিনবে এমন লোক ভারতবর্ষে নেই।
এত দামি রুবি, আমার যে ভারী দেখতে ইচ্ছে করছে মনমথ বাবু, আপনি আপনি একবারটি দেখাতে পারবেন সেই জিনিস?
দেখাতে? হ্যাঁ, মানে দেখাবো, কিন্তু কিন্তু সে তো মানে মানে ওটা তো আমাদের গৃহদেবতা, ঠাকুর ঘরে রাখা থাকে, দাদু সবসময় তো ঠাকুর ঘরে চাবি দিয়ে রাখেন।
বিলিতি বেগুনের মতো রুবি দেখা আমাদের কপালে নেই লিলি দেবী, কি আর করবেন বলুন, আপাতত এই মটরের মতো হিরেটাই দেখুন, কি পছন্দ হয়?
খুব পছন্দ হয়।
তাহলে ওটা আপনি নিন, আপনাকে আমি উপহার হিসেবে দিলাম।
সে কি? না না, এত দামি জিনিস, তাছাড়া এটা তো আপনার ঠাকুমার।
আরে সে হোক সে হোক, দেখুন দামি জিনিস সত্যি আপনার হাতেই মানায়, আর আর আমি আমার দামি জিনিস গয়নার বাক্সে কিংবা ঠাকুর ঘরে কোথাও বন্ধ করে রাখা পছন্দ করি না।
আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব দাশুবাবু, আপনার মনটা এত বড়।
আরে থাক থাক থাক, ও সব বলে আর লজ্জা দেয়া কেন আমায় বলুন তো। বরং তার বদলে চলুন নদীর ওপর একটু বেরিয়ে আসা যাক, আমার মোটর লঞ্চটা তৈরি করেই রেখেছে আমি, দুজনে গঙ্গার বুকে ভেসে একটু হাওয়া খেয়ে আসি, কি?
শুধু আমরা দুজন, আর কেউ নয়?
কেন, শুধু আমরা দুজনেতে আপত্তি কিসের?
না 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 না, আপত্তি কিসের, কিন্তু মনমথবাবু আপনিও চলুন না।
এই সব কথা শুনতে শুনতে মনমথ একেবারে যেন নিভে গিয়েছিল, লিলির প্রস্তাবে তার মুখে একটা একগুঁয়ে ভাব ফুটে উঠল, প্রেস্টিজে লাগল। যতটা পারা যায় ততটা গলার স্বরকে গম্ভীর করে সে বলল,
না আমি আমি চললাম।
সে দরজার দিকে এগিয়ে গেলে দাশু ও লিলির মধ্যে একটা চোখের ইশারা খেলে গেল, ভাবটা এই, ফাঁদে পা দিতে পাখির আর বেশি দেরি নেই, এ সময় তাকে কিছুতেই ছাড়া যাবে না। লিলি তাড়াতাড়ি গিয়ে মনমথর পথ আগলে দাঁড়াল, তাদের কথা যেন দাশুর কানে না যায় এমন একটা ভাব অথবা ভান করে বলল,
মনমথবাবু আমি বুঝতে পারছি দাশুবাবুর আচরণে আপনার হয়তো খারাপ লেগেছে, কিন্তু কি বলুন তো, উনি কিন্তু মানুষটা খুবই ভালো, ভদ্র সজ্জন, তবু ওর সঙ্গে আমি যদি একলা যাই পাঁচজনে পাঁচ কথা বলবে, কিন্তু আপনি সঙ্গে থাকলে আর কারোর কিচ্ছু বলবার থাকবে না, তাই বলছি আপনিও চলুন না মনমথবাবু।
লিলি খুব ভালো করেই জানে কোন মাটি ঠিক কতটা আঁচড়াতে লাগে, তার মাত্র এইটুকু কথাতেই মনমথর মুখ যেন উজ্জ্বল হয়ে উঠল, সে বলল,
বেশ লিলি তুমি যখন বলছো তখন নিশ্চয়ই যাব।
দাশুবাবু মনমথবাবুকে রাজি করিয়েছি, আমরা তিনজনেই যাব।
তা আপনার যখন ইচ্ছে। আপনার ইচ্ছে তো আর আমি ফেলতে পারি না, উনিও চলুন চটপট বেরিয়ে পড়া যাক।
ওদিকে সেদিনই বিকেলবেলা যদুনাথ তাঁর নাতনিকে নিয়ে কোথাও একটা বেরোচ্ছিলেন, কিন্তু কি এক কারণে নন্দা যেতে চাইছিল না, তাকে বেশ উদ্বিগ্ন দেখাচ্ছিল। কিসের তার উদ্বেগ জিজ্ঞেস করলে সে যদুনাথকে উত্তর দেয়,
বাড়িতে কেউ থাকবে না, তাছাড়া দাদাও বেরিয়েছে।
আর তাতে কি হয়েছে, আমরা তো যাবো আর আসবো, বড় জোর এক ঘন্টা, তাছাড়া ভয়ের কারণ তো সূর্যমণি, সেই ঠাকুর ঘরের চাবি তো আমার পকেটে।
উফ তবু,
না এখনো তো দিনের আলো পড়েনি, এখনই তোরা তো ভয় কিসের দিদি, চাকর বাকর রয়েছে, দিবাকর রয়েছে, না না চল চল। ওহে দিবাকর,
আগে কর্তা,
দেখো আমি আর নন্দ একটু বেরোচ্ছি, তা তুমি কিন্তু চারিদিকে নজর রেখো।
জি আগে।
আয় দিদি আয়।
নন্দা পলকের জন্য দিবাকরের দিকে সংশয় ভরা দৃষ্টি নিয়ে তাকাল, তারপর গাড়িতে উঠে পড়ল। যদুনাথও উঠলেন। গাড়ি পোর্টিকোর বাইরে বেরিয়ে যাওয়া পর্যন্ত দিবাকর সেই দিকে তাকিয়ে রইল। তারপর গাড়ি একেবারেই দৃশ্যসীমার বাইরে বেরিয়ে গেলে তার মুখের ভাব অল্প অল্প করে পরিবর্তিত হতে লাগল। একটা কঠিন সতর্ক তীক্ষ্ণতা তার চোখে পরিস্ফুট হয়ে উঠল। নাকের ডগা চাপা উত্তেজনায় ফুলে ফুলে উঠছে। দিবাকর দরজার কাছ থেকে সরে এল। ঘরের মধ্যে একটু আড়াল বেছে নিয়ে পকেট থেকে একটা চকচকে নতুন চাবি বের করে সে তার মুঠিবদ্ধ হাত খুলে দেখল। মনে মনে হয়তো সেই সময় পুরনো কোনো সংকল্পকে ঝালিয়ে নিল সে। বাড়ির মধ্যে তখন সন্ধ্যের অন্ধকার ঘনিয়েছে। দিবাকর একবার চারিদিকে তাকিয়ে নিল, কেউ নেই। তখন সে ধীর পায়ে ঠাকুর ঘরের দিকে এগিয়ে গেল। ঠাকুর ঘরের দরজায় এখনো শোভা পাচ্ছে সেই অমিত বলশালী পিতলের তালা। আর একবার চারিদিকে ক্ষিপ্র দৃষ্টি নিক্ষেপ করে দিবাকর নিঃশব্দে তালাতে চাবি পড়াল। কিন্তু হায় বিধি, ঠিক সেই সময়তেই বৈঠকখানার টেলিফোনটা ঝনঝনিয়ে বেজে উঠল, যা কিনা দিবাকরের কানে শেলের মতো এসে বিঁধল। সে তাড়াতাড়ি তালা থেকে চাবি বের করে নিয়ে এক ছুটে বৈঠকখানা এসে টেলিফোন ধরে
হ্যালো
কিছুক্ষণ বিকৃত স্বরে হ্যালো হ্যালো করবার পর ওপারের কথা শুনে বুঝল যে রং নাম্বার। বিরক্তি ভরে টেলিফোন নামিয়ে রেখে ফিরতেই সে দেখল কখন যেন সেবক রাম তার পাশে এসে দাঁড়িয়েছে।
কে টেলিফোন করেছিল নতুন বাবু?
ভুল নম্বর।
আচ্ছা নতুন বাবু, আপনি টেলিফোন করতে জানেন?
কেন বলো দেখি।
না ওই তাহলে একবার থানায় টেলিফোন করে দেখুন না, চোরের কোনো সুলুক সন্ধান পাওয়া গেল কিনা।
চোরের জন্য তুমি ভারী ব্যস্ত হয়ে পড়েছো দেখছি। আচ্ছা মনে করো চোর যদি হঠাৎ এমনি করে তোমার সামনে হাজির হয় তখন কি করবে? হ্যাঁ,
দিবাকর এমন মুখভঙ্গি করে তার সামনে এসে দাঁড়াল যে সেবক দুপা পিছিয়ে গেল তৎক্ষণাৎ, কিন্তু নিজেকে সামলেও নিল তক্ষুনি এবং বলল,
কি করব, আমাকে আপনি চেনেন না নতুন বাবু? চোরকে লেঙ্গি মেরে মাটিতে ফেলে তার বুকে হাঁটু দিয়ে চেপে বসব আর চেঁচাবো পুলিশ পুলিশ।
বেশ বেশ বীর বটে তুমি।
দিবাকর ধীর পায়ে ওপরে উঠে গেল। ঘণ্টা দেড়েক পর যদুনাথবাবু ও নন্দা বাড়ি ফিরলেন। তাঁদের মিনার্ভা গাড়ি যখন বাড়ির পোর্টিকোর মধ্যে ঢুকছে তখনই বাইরে থেকে নন্দা দেখতে পেল হল ঘরে আলো জ্বলছে কিন্তু ঘরে কেউ নেই। যদুনাথের হাতে বেশ কিছু মোটাসোটা বইয়ের প্যাকেট ধরা ছিল। ঘরে ঢুকে সেগুলো নিয়ে যদুনাথ লাইব্রেরি ঘরের দিকে চলে গেলেন, কিন্তু নন্দা হল ঘরে দাঁড়িয়ে চারিদিকে জিজ্ঞাসু দৃষ্টিতে একবার তাকাল। তার মুখে আলগা আশঙ্কার ছায়া পড়ল। ঘরে কেউ নেই কেন, সব গেল কোথায়? একটি খানসামা কয়েকটা থালা গেলাস হাতে নিয়ে ভেতরের দিক থেকে খাবার ঘরের দিকে যাচ্ছে দেখে নন্দা তাকে ডেকে জিজ্ঞেস করল,
বেচু শোনে দিকে?
আগে দিদিমণি,
সেবক খুড়ো কোথায় রে?
তা তো জানি না দিদিমণি, আমি তো রান্নাঘরে ছিলাম।
আচ্ছা, আর দিবাকর বাবু?
তিনাকেও তো বিকেল থেকে দেখিনি।
দেখিসনি?
যাকগে।
দুটো উত্তর দিয়ে বেচু চলে গেল। নন্দার উদ্বেগ আরো বাড়ল, সে নিজেকে খানিক ধমকানোর চেষ্টাও করে দেখল।
যার প্রতি তোমার অনুরাগ প্রতিদিন বাড়ছে তার উপর তুমি এতটুকু বিশ্বাস এতটুকু ভরসা রাখতে পারছো না, তাহলে তার সাথে জীবন জড়াবে কিভাবে?
কিন্তু কি করবে নন্দা, দিবাকরের পূর্ব জীবন যে এখনো জলজ্যান্ত। নন্দা এবার দোতলায় উঠতে লাগল। দিবাকর নিজের ঘরে টেবিলের সামনে বসেছিল, তার সামনে চকচকে চাবিটা রাখা রয়েছে। দিবাকর একদৃষ্টে সেই চাবির দিকে তাকিয়ে বসে আছে অপলক, তার কপালে সংশয়ের ভ্রুকুটি।
দিবাকর বাবু,
দরজায় মৃদু টোকা পড়ল। দিবাকর তড়িঘড়ি চাবিটা পকেটে পুরে উঠে দাঁড়াল এবং আরো তড়িঘড়ি গিয়ে দরজা খুলে দিল। দরজার বাইরে নন্দা। দিবাকরকে দরজা খুলতে দেখে নন্দার ধরে যেন প্রাণ এল, তবে তার পূর্ববর্তী চিন্তাভাবনার জন্য সে নিজের কাছেই যেন একটু ছোট হয়ে পড়ল।
ওহো, আপনারা ফিরে এসেছেন, আমি জানতে পারিনি।
আপনি কি করছিলেন একা ঘরে বসে?
কিছু না, হিসাবের খাতাটায় চোখ বুলোচ্ছিলাম। কিছু দরকার আছে কি?
না, দরকার আর কি, নিচে আপনাকে দেখতে পেলাম না তাই ভাবলাম। দাদুর সাথে বউবাজার গেছিলাম, সেখান থেকে কলেজ স্ট্রিট। সেখানে একটা বইয়ের দোকানে এই কলমটা দেখলাম, খুব পছন্দ হলো তাই নিলাম। মানে দাদুই নিলেন।
খুব সুন্দর কলম, কিন্তু আপনার কাছে তো কলমের কোনো কমতি নেই, আবার কলম কিনলেন?
না, এটা এটা আপনার জন্য কিনেছি।
হ্যাঁ, আমার জন্য?
হ্যাঁ, মানে আপনাকে এত হিসেব লিখতে হয় তাই, মানে কলমটা আপনার পছন্দ হয়েছে তো?
নন্দা দেবী, এত ঋণী কেন করছেন আমায়? শোধ করব কি করে? আমার যে সে সঙ্গতি নেই।
না না, সে কি কথা, এই সামান্য জিনিসের জন্য?
শুধু এই সামান্য কলমের কথা বলিনি, আপনার বিশ্বাস, আপনার সমবেদনা, আমাকে আমার অতীত ভুলিয়ে দেবার এই চেষ্টা, আমি এই ঋণের কথা বলছি নন্দা।
অসাবধানতাবশত নন্দাকে নাম ধরে ডেকে ফেলে দিবাকর অত্যন্ত লজ্জিত বোধ করল, যেন গর্হিত কোনো অপরাধ করে ফেলেছে এমন মুখের ভাব করে নন্দার সামনে হাত জোড় করল। কিন্তু কোনো অভিজ্ঞ চোখ সেখানে থাকলে তাতে সহজেই ধরা পড়ত নন্দার মুখে ফুটে ওঠা এক অপূর্ব আরক্ত প্রভা। কলমটি দুহাতের মধ্যে নিয়ে দিবাকর মাথা নত করল, হয়তো মনে মনে বলল,
নন্দা, তোমার যোগ্য হয়ে ওঠার যোগ্যতা যেন আমি অর্জন করতে পারি।
তারপর গভীর রাত্রে দূরে গির্জার ঘড়িতে যখন 12টা বাজছে, যখন গোটা বাড়ি, গোটা এলাকা, গোটা শহর পরম নিশ্চিন্তে ঘুমের জাজিম গায়ে জড়িয়েছে, দিবাকর তখন নিজের ঘরে টেবিলের সামনে বসে আছে। তার চোখে ঘুম নেই। এখানেও যদি কোনো অভিজ্ঞ চোখ থাকত সেখানে ধরা পড়ত জীবনের এই চৌমাথায় পৌঁছে কোন পথে যাবে দিবাকর, সে যেন চিন্তা করে কুলকিনারা পাচ্ছে না। নতুন পাওয়া কলমটা তার বুক পকেটে আটকানো ছিল, সে সেটা বের করে এক মনে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর কলমের ঢাকনি খুলে হিসেবের খাতার একটা পাতায় ধীরে ধীরে লিখল,
সূর্যমণি।
আবার কিছুক্ষণ সেই লেখার দিকে চেয়ে থাকার পর লেখাটা কেটে দিল এবং তার নিচে লিখল,
নন্দা।
তারপর আবার লিখল,
নন্দা।
আবার একই নাম,
নন্দা।
কয়েকদিন পর সকালে যদুনাথ যখন ঠাকুর ঘরে আবার পূজোয় ব্যস্ত, তখন দিবাকর ফের এসে দাঁড়াল দরজায়। দিবাকরের চোখ আবার ঝলসে গেল সূর্যমণির ছটায়, কিন্তু নিজের লোভ সংবরণ করে দিবাকর জানাল, জুয়েলারি শপ থেকে শাকরা টেলিফোন করেছিলেন, তিনি একটু পরেই আসছেন। পূজো সেরে যদুনাথ বৈঠকখানা এলেন, এসে দেখলেন মন্মথ এবং নন্দা দুজনেই সেখানে উপস্থিত। নন্দা চায়ের সরঞ্জাম সাজিয়ে বসে আছে। যদুনাথ এলে নন্দা তাঁর জন্য পেয়ালায় চা তৈরি করতে শুরু করে। মন্মথ একবার বিরাগপূর্ণ চোখে নন্দাকে দেখে নিয়ে তার দাদুকে বলে,
দাদু, তুমি নন্দার বিয়ের কোনো ব্যবস্থা করছো?
এই প্রশ্নের অন্তরালে যে একটা খোঁচা আছে সেটা বুঝতে পেরে নন্দার মুখ শক্ত হয়ে উঠল। সে বুঝতে পারল এ হচ্ছে গতকাল দাদাকে তিরস্কারের প্রতিশোধ। কিন্তু সে কিছু বলবার আগেই যদুনাথ বললেন,
নন্দার এখন বিয়ের যোগ নেই, ওর কোষ্ঠী আমি দেখেছি। শুক্রের দশায় রাহুর অন্তর্দশা আরম্ভ হয়েছে, এখন তিন বছর বিয়ের কোনো যোগ নেই।
দাদু, দাদার বিয়ের কি করছো?
এই, আমি তোকে বলেছি না যে আমি এখন বিয়ে করব না?
হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ির কি আছে, আরো কটা মাস যাক।
হ্যাঁ দাদু, কিন্তু নন্দার বিয়ে একটু তাড়াতাড়ি দিলেই যে ভালো হতো।
দাদার বিয়েও একটু তাড়াতাড়ি হলেই ভালো হতো।
হ্যাঁ,
এই পরোক্ষ কথা কাটাকাটি হয়তো আরো কিছুক্ষণ চলত যদি না সেই সময় সেবকরাম দরজার কাছে এসে জানান দিত যে গয়নার দোকান থেকে শ্যাকরা এসেছে। যদুনাথের আদেশে সেবক শ্যাকরাকে বৈঠকখানায় পাঠিয়ে দিল। চামড়ার ব্যাগ হাতে নবীন শ্যাকরা প্রবেশ করল। সেই ব্যাগ থেকে একটা ছোট কৌটো বের করে নবীন যদুনাথের চোখের সামনে খুলে ধরতেই নীল মখমলের কুশনে আটকানো একটি সরু সোনার চেনের মাঝখানে হীরাপান্না খচিত লকেটটি জলজল করে উঠল। নন্দা দাদুর পাশেই দাঁড়িয়েছিল। যদুনাথ হারটি বাক্স থেকে বের করে নন্দার হাতে তুলে দিতে দিতে বললেন,
বাহ 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 বাহ, খাসা গড়েছে হে নবীন, এই নে দিদি, পরে নে পরে নে।
তাই নাকি?
নন্দা হারটি নিয়ে কিছুক্ষণ জলজলে চোখে তাকিয়ে থেকে মনমথর দিকে ছুটে গেল।
দাদা,
দাদার সাথে যে তার মান অভিমানের পালা চলছে তা তার আর মনেই রইল না।
দাদা দেখো দেখো কি সুন্দর, না দেখো।
হারটি দেখে নিজের মনের মধ্যে ঈর্ষার মতো একটা জ্বালা অনুভব করল মনমথর। আহা, এমনই একটি হার যদি সে কিনে দিতে পারত লিলিকে। কথাটা ভাবতে ভাবতেই মনমথর মনে একটা সাংঘাতিক ভাবনা খেলা করে গেল। সে কোনো রকমে তার বোনের সামনে নিজেকে সামলে নিয়ে বলল,
হ্যাঁ সুন্দর হয়েছে ঠিক, পরে নে পরে নে পরে নে।
মনমথর ঘর থেকে বেরিয়ে গেল। নন্দা তখন যদুনাথের কাছে এসে তার পায়ের ধুলো নিয়ে চলে গেল নিজের ঘরে। ওদিকে মনমথ আয়নার সামনে দাঁড়িয়ে বিরস মুখে সাজগোজ করছে, লিলির কাছে যাবে। নন্দার নতুন অলংকার দেখে তার মন খারাপ হয়ে গেছে। সে কল্পনায় ওই লকেট লিলির কণ্ঠে শোভিত দেখতে পাচ্ছে এবং মনে মনে নিজেকে ধিক্কার দিচ্ছে। কত লোকে কত কিছু দেয় লিলিকে, নিত্য নতুন জিনিস সব, অথচ সে পারে না। ছি ছি, লিলি হয়তো মনে করে মনমথর কৃপণ, মনমথর ছোট মন। নন্দা এদিকে নিজের ঘরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হারটি গলায় পরে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল। এমন সময় সেবক এসে জানালো যে যদুনাথ একবার তাকে নিচে ডাকছেন। নন্দা তাড়াতাড়ি গলা থেকে হার খুলে পড়ার টেবিলের ওপর রেখে ঘর থেকে বেরিয়ে গেল। মনমথ নিজের ঘর থেকে সেবকের কথা ও নন্দার উত্তর শুনছিল। সে টাই বাঁধতে বাঁধতে হঠাৎ থেমে গিয়ে উৎকর্ণভাবে শুনতে লাগল। তার চোখের দৃষ্টি উত্তেজনায় কাঁপছে। বারান্দায় সেবক ও নন্দার পায়ের আওয়াজ মিলিয়ে যেতেই মনমথ চোরের মতো দরজা খুলে এদিক ওদিক দেখল, কেউ নেই। সে দ্রুত বারান্দা পার হয়ে নন্দার ঘরে প্রবেশ করল। কিন্তু এবার মনমথর কপাল খারাপ। ঠিক সেই সময় দিবাকর নিজের ঘর থেকে বেরোচ্ছিল। যদিও সে মনমথকে নন্দার ঘরে ঢুকতে দেখেনি, কিন্তু সে কয়েক পা এগোতে না এগোতেই হঠাৎ দেখল তড়িঘড়ি করে নন্দার ঘর থেকে বেরিয়ে মনমথ নিজের ঘরে ঢুকে পড়ে প্রায় আছাড় মেরে দরজা বন্ধ করে দিল। দিবাকর ভীষণ অবাক হয়ে গেল। সম্ভবত মনমথ দিবাকরকে দেখতে পায়নি, কিন্তু সে নন্দার ঘরে প্রবেশ করেছিল কিসের জন্য এবং এমন সন্দেহজনকভাবে বেরিয়েই বা এলো কেন? নন্দা কি নিজের ঘরে আছে? ব্যাপারটা যেন ঠিক স্বাভাবিক নয়। দিবাকর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল, ঠিক সেই সময় নন্দা আবার উপরে উঠে এল। দিবাকরকে কিছুটা যেন বিভ্রান্ত হয়ে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে সে জিজ্ঞেস করল,
এ কি আপনি এখানে দাঁড়িয়ে?
না, ও কিছু নয়।
আচ্ছা শুনুন, দাদু বললেন খাতায় নোট করে রাখতে, সোমবার ব্যাংক থেকে 1200 টাকা তুলতে হবে, যেন ভুল না হয়, লিখে রাখুন। কিন্তু
স্যাকড়াকে দিতে হবে?
আপনি কি করে বুঝলেন?
বউবাজারের জুয়েলারি শপে তো আর আমি যাইনি নন্দা দেবী।
ঠিক ধরেছেন, আপনার দেখছি ডিটেকটিভ হতে আর দেরি নেই। তা এবার বলুন দেখি কি গয়না।
সত্যান্বেষী হলেও নিশ্চিতভাবে অন্তর্যামী নয়। কি গয়না?
আসুন আমি দেখাচ্ছি। জানেন ভারী সুন্দর লকেট হার, আসুন না আসুন।
নন্দা নিজের ঘরে প্রবেশ করল, দিবাকরও পেছন পেছন গেল। নন্দা টেবিলের সামনে দাঁড়িয়ে দেখল হারের বাক্স নেই। সে কিছুক্ষণ অবুঝের মতো দাঁড়িয়ে থেকে বলল,
এ কি কোথায় গেল? এখানেই তো ছিল।
কি কোথায় গেল?
হারের কৌটো, আমি টেবিলের ওপর রেখে 1 মিনিটের জন্য নিচে গিয়েছিলাম।
দিবাকরের মুখ গম্ভীর হল, সে বুঝতে পারল হারের কৌটোটা কোথায় গিয়েছে।
অন্য কোথাও রাখেননি তো?
নন্দা দ্রুত গিয়ে ওয়ার্ড্রোব খুলে দেখল,
কোথায় গেল
সেখানেও নেই। সে তখন ফিরে এসে দিবাকরের সামনে দাঁড়াল। তার মুখ এই অল্পকালের মধ্যেই বিবর্ণ ও কঠিন হয়ে উঠেছে।
কেউ নিয়েছে, নইলে যাবে কোথায়?
আপনি বলছেন কেউ চুরি করেছে?
তাছাড়া আর কি হতে পারে? কর্পূরের মতো হাটটা তো উবে যেতে পারে না।
বাড়িতে জানা চোর এক আমি আছি, সুতরাং আমাকে সন্দেহ করতে চাইলে অনায়াসে করতে পারে।
আমি আপনাকে সন্দেহ করতে চাই না, কিন্তু কিন্তু আর তো সত্যি কেউ নেই। আমি কত আশা করেছিলাম, আমার সব আশা মিছে হয়ে গেল।
নন্দা হঠাৎ যেন ভেঙে পড়ল, সে হাত দিয়ে মুখ ঢেকে চেয়ারে বসে পড়ল। দিবাকর খানিকক্ষণ তার দিকে অপলক চেয়ে থেকে বলল,
আপনি যে আমাকে সন্দেহ করতে চান না সেজন্য ধন্যবাদ, কিন্তু এখন আপনি করবেন কি?
কি আর করতে পারি, এ কথা তো আর লুকিয়ে রাখা যায় না। দাদুকে সব বলতে হবে, সব কথাই এখনই দাদুকে বলতে হবে।
সব কথা?
হ্যাঁ হ্যাঁ সব কথা। দাদুকে ঠকানোর ফল আমি এখন পাচ্ছি, কোনো কথাই আর চেপে রাখা চলবে না। আমি যাই।
নন্দা চেয়ার ছেড়ে উঠে দরজার দিকে এগিয়ে গেল।
আমার একটা অনুরোধ আপনি রাখবেন?
অনুরোধ?
আজ কর্তাকে কিছু বলবেন না, যা হারিয়েছে তা যদি রাত্রির মধ্যে না পাওয়া যায় তখন যা হয় করবেন।
বেশ, আজ রাত্রিটা সময় দিলাম আপনাকে।
বেশ কিছুক্ষণ পর, ঘণ্টাখানে কি হবে হয়তো, সদর দরজা দিয়ে মনমথ বেরিয়ে এল। একবার হাত দিয়ে নিজের পকেটটা দেখে নিল, তারপর আবার দ্রুত পায়ে ফটকের দিকে চলে গেল। বাড়ি থেকে ফটকে যাওয়ার পথের ধারে একটা হাসনুহানা ঝোপের আড়ালে দিবাকর লুকিয়ে লুকিয়ে মনমথকে দেখছিল। তার চোখে শিকার প্রতীক্ষ ব্যাধের দৃষ্টি। দিবাকরের কাছাকাছি আসতেই দিবাকর হঠাৎ একটা চিৎকার ছেড়ে ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে ছুটে গিয়ে মনমথকে জাপটে ধরে ফেলল এবং চেঁচাতে লাগল, জাপটা জাপটি করে দুজনেরই প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থা এবং প্রায় এক ছুটে ফটকের বাইরে বেরিয়ে এসে দুজনে থাম। হাঁপাতে হাঁপাতে মনমথ জিজ্ঞেস করল,
কি সাপ? কি সাপ? এত বড় কি উঠে সাপ?
হাসনুহানা ঝাড়ের মধ্যে ছিল।
কি আপদ, কি আপদ
মেরেছিল ছবল। যাক যাক, আর ওদিকে যাবে না।
দেখো একটু দিবাকর, দেখো
আমি সাপ মারার ব্যবস্থা করছি।
মনমথ আর একবার নিজের পকেটটা ভালো করে দেখে নিল। না, পকেটের জিনিস পকেটেই আছে। সে তখন আর কোনো কথা না বাড়িয়ে চলে গেল, কিন্তু গোল বাঁধল লিলির বাড়ি গিয়ে। আজ লিলির জন্মদিন, শিবলরি দেখিয়ে লিলিকে হার উপহার দিতে গিয়ে মনমথ হারের কৌটো যখন লিলির সামনে ধরল, তখন সেই ঘরে উপস্থিত বাকিজনদের উচ্চৈঃস্বরে হাসি এবং লিলির থমথমে মুখ দেখে মন্মথ যখন খেয়াল করল যে হারের কৌটোটা শূন্য, তখন তার আর মুখ লুকোবার জায়গা রইল না। লিলির চোখে টলটলে জল দেখে মন্মথ দুঃখিত ও অপমানিত হল। তার বুঝতে বাকি রইল না তার পকেট থেকে হার কে সরিয়েছে। তখন মন্মথ সেরাতের মতো আসরে ক্ষান্ত দিয়ে লিলির বাড়ি থেকে বেরিয়ে পড়ল। কিন্তু পথে বেরিয়েই একজন আপাদমস্তক শাল চাপা দেওয়া লোকের সাথে মুখোমুখি ধাক্কা খেয়ে ফুটপাথে হুমড়ি খেয়ে পড়ে গেল সে। ফলে মন্মথর কাঁধে লাগল চোট। কিন্তু তার মনে আজ যে চোট লেগেছে তার তুলনায় এ চোট কিছুই নয়। রাগে গজগজ করতে করতে মন্মথ বাড়ি ফিরল। সারাটা রাস্তা সে ভাবতে ভাবতে এসেছে যে কি করে দিবাকরকে শায়েস্তা করা যায়।
আমার কাছ থেকে নেওয়া,
কিন্তু আসলে যে সেই আবার শায়েস্তা হতে চলেছে সেটা তার মাথায় তখনো আসেনি। বাড়ি ফিরে মন্মথ নিজের ঘরের দরজা ধাক্কা দিয়ে খুলে আলোটা জ্বালিয়ে প্রায় ভূত দেখার মতো চমকে উঠল। দেখল দিবাকর পেছনে হাত দিয়ে তার ঘরে দাঁড়িয়ে রয়েছে। তার শান্ত মুখে একটা মোলায়েম হাসি।
তুমি?
দরজাটা বন্ধ করে দিন ছোটকর্তা।
দরজা বন্ধ করে মন্মথ আগুন চোখে দিবাকরের দিকে এগিয়ে গেল, যেন এখনই ভস্ম করে দেবে।
ইউ ইউ, তুমি তুমি আমার ঘরে কি করছো দিবাকর? হ্যাঁ,
কিছু না, এই ছবিটা দেখছিলাম।
পেছনে লুকোনো হাতটা সামনে এনে দিবাকর তার হাতে ধরা লিলির ছবিটা মন্মথর সামনে টেবিলের উপর রাখল। তা দেখে মন্মথর প্রায় গলায় প্রাণ আটকে যাওয়ার দশা। সে ছবিটা কেড়ে নিতেই যাবে, কিন্তু তার আগেই দিবাকর ছো মেরে ছবিটা তুলে নিল।
ইউ স্কাউন্ড্রেল, বেরো আমার ঘর থেকে, গেট আউট, বেরো।
বেরুচ্ছি, কিন্তু তার আগে আপনাকে দু একটা কথা বলতে চাই। মন্মথবাবু, আপনি যে স্ত্রীলোকের ফটো যত্ন করে দেরাজে লুকিয়ে রেখেছেন তার আসল পরিচয় বোধহয় জানেন না, তাই না?
আর একটা কথা বলবে না দিবাকর, চুপ, বেরিয়ে যাও আমার এখান থেকে, বেরো। চোর কোথাকার একটা।
চোর? আপনি আমাকে চোর বলছেন কেন? আমি আপনার পকেট থেকে হাতটা তুলে নিয়েছিলাম বলে।
তুমি তুমি
হ্যাঁ ঠিকই, এ হার আমি আপনার পকেট থেকে চুরি করেছিলাম। কিন্তু এ হার আপনার পকেটে গেল কি করে মন্মথবাবু? নন্দা দেবীর হার পকেটে নিয়ে আপনি কোথায় যাচ্ছিলেন?
সেটা শুনে তোমার কোনো কাজ নেই। পাজি রাস্কেল কোথাকার, একটা চোর। আমার এই 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 আমি এক্ষুনি দাদুকে বলতে যাচ্ছি যে তুমি আমার পকেট মেরেছ। দাঁড়া,
বেশ তো চলুন না, আমিও যাচ্ছি সঙ্গে। আপনার যা বলবার আপনি বলবেন, আমার বক্তব্য আমি বলবো। আপনার বোনের নতুন গয়না চুরি করে যে আপনি একজন পতিতাকে উপহার দিতে যাচ্ছিলেন এ কথা জানতে পারলে কর্তা খুব খুশি হবেন। চলুন তাহলে, আর দেরি করে কাজ নেই, আসুন।
মন্মথ একটা চেয়ারে হঠাৎ জুবুথুবু হয়ে বসে পড়ল, আবারও ঝোঁকের মুখে নুন পড়ল। তার যুদ্ধ স্পৃহা আর রইল না।
আপনি জানেন মন্মথবাবু, আপনার মতো কত লোকের সর্বনাশ করেছে লিলি, এই তো তার পেশা।
তুমি তুমি লিলির কথা জানলে কি করে?
রাস্তায় একটু দেখে শুনে চলাফেরা করবেন ছোটকর্তা, কে কখন আগাগোড়া শালমুড়ি দিয়ে এসে আপনাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যাবে, তখন বারবার কাঁধের ব্যথায় কাবু হয়ে পড়বেন।
মন্মথ যেন কয়েকশো ভোল্টের বিদ্যুতের শক খেয়ে ছিটকে উঠল। কিন্তু দিবাকর আর এক মুহূর্তও দাঁড়াল না, বেরিয়ে গেল ঘর থেকে। কিন্তু বেরিয়েই সেও থমকে দাঁড়িয়ে পড়ল। সে দেখল দরজার ঠিক বাইরেই বারান্দার এক কোণে পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছে নন্দা, কাঁদছে। দিবাকরের বুঝতে বাকি রইল না যে তার এবং মন্মথর এই আলোচনা সে সমস্তটাই শুনে ফেলেছে। সে নন্দার কাছে এগিয়ে গিয়ে ধীরে ধীরে বলল,
আমি কর্তাকে সব কথাই বলে দিতে পারি, শুনে তিনি সম্ভবত মন্মথবাবুকে বাড়ি থেকে বার করে দেবেন, কিন্তু আমি তা চাই না, না হলে তাঁর ইহকাল পরকাল সব যাবে, লোকালয় মুখ দেখাতে পারবেন না। এ ব্যাপারটা এবার এবার আপনাকেই সামলাতে হবে, নিন।
কথাটা বলে দিবাকর নন্দার হাতটা তুলে ধরে সেখানে হারটা রেখে তার মুঠি বন্ধ করে দিল এবং ঘাড় নিচু করে নিজের ঘরে চলে গেল। নন্দা লজ্জা লাঞ্ছিত মুখে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর সেও চলে গেল নিজের ঘরে। কথায় বলে, মিসফরচুন নেভার কামস অ্যালোন। দিবাকরের ক্ষেত্রে ইংরেজির এই প্রবাদ বারে বারে সত্য প্রমাণিত হয়েছে। পরের দিন সকালে যে ঘটনা ঘটল চৌধুরী বাড়িতে, তাতে এই কথা আরো একবার সত্য হয়ে ধরা দিল দিবাকরের জীবনে। দিনের বেলায় হঠাৎ পুলিশ এসে হাজির। তবে পুলিশ আসার আগে দিবাকরের জীবনে আরো এমন একটি ঘটনা ঘটল যাতে অন্য আরেকটি সত্য আরো বৃহৎভাবে ধরা পড়ল তার কাছে। সেদিন চৌধুরী ভবনের ড্রাইভার কামাই করেছিল, তা নিয়ে যদুনাথ চিন্তিত, কারণ সেদিন সকালেই তাঁর এবং নন্দার বেরোনোর কথা দোলের বাজার করতে। এ বাড়িতে দোল এবং দুর্গোৎসব, এই দুই পার্বণে সকলকে জামা কাপড় দেওয়ার রীতি বহুদিনের, কিন্তু ড্রাইভারের অনুপস্থিতিতে বেরোনো হবে কি করে? এখন বাজার করতে বেরোনো ঠিক হয়ে যাওয়ার পরেও যদি তা কোনো কারণে বাতিল হয়, তখন নারী জাতির মনের অবস্থা যে কি হয় তা যদুনাথ বিলক্ষণ জানে। তাই তাঁর আদরের নাতনির মনোবেদনার কথা চিন্তা করেই আরো বেশি চিন্তিত হয়ে পড়ছিলেন তিনি। আর ঠিক তখনই সমাধান বাতলে দিল দিবাকর।
আগে আমি একটা কথা বলবো কর্তা।
হ্যাঁ বলো না।
আপনি যদি হুকুম করেন আমি গাড়ি চালিয়ে নিয়ে যেতে পারব।
যদুনাথ ও নন্দা দুজনেই চরম বিস্মিত হলেন। কিছুক্ষণ পর যদুনাথ বললেন,
ও বাবা, তুমি মোটর চালাতেও জানো?
আগে কিছুদিন আমি এক ব্যবসায়ীর বাড়িতে ড্রাইভারের চাকরি করেছিলাম কিনা।
বাহরে বাহ, তুমি তো দেখছি ঝাল ঝোল অম্বল সব এতেই আছো। তাহলে দিদি এক কাজ কর, তুই চলে যা দিবাকরের সঙ্গে, আমি আর যাব না।
আচ্ছা।
আর হাঁটুটা এমনিই কদিন ভোগাচ্ছে বড্ড। ওহ বাবা।
নন্দা তার দাদুর এই ব্যথা জর্জর হাঁটুর প্রতি মনে মনে একরাশ কৃতজ্ঞতা জানিয়ে বলল,
ঠিক আছে দাদু, আমি পাঁচ মিনিটেই তৈরি হয়ে নিচ্ছি।
হ্যাঁ হ্যাঁ, যা যা
যা। কেনাকাটা শেষে মিনার্ভা গাড়ির পেছনের সিটে নানান জিনিসপত্র স্তূপীকৃত হল। শাড়ি, জামা, জুতো, আতর, চামেলি, তেল, আরো কত কি, তাও কোনো কিছু যেন ফসকে না যায় সেই জন্য নন্দা গাড়িতে বসে ফর্দ মিলিয়ে মিলিয়ে দেখছিল। হঠাৎ দিবাকর বলল,
তাহলে কি এবার ফেরা যেতে পারে?
আপনি ফেরার জন্য ভারী ব্যস্ত যে।
ব্যস্ত নয়, তবে এখনো গোটা পঞ্চাশেক টাকা বাকি আছে, আর একটা দোকানে ঢুকলে কিছুই থাকবে না।
আপনি দেখছি ভারী হিসেবি।
ভয়ঙ্কর, আপনি তো শিখিয়েছেন, মনে নেই বুঝি?
একেই তো বলে গুরু মারা চেলা।
কিছুক্ষণ চুপ করে থেকে নন্দা আবার বলল,
শুনুন না, এখনো তো বাড়ি ফেরার ঢের সময় আছে, এই তো সবে 10:30, চলুন না শহরের বাইরে একটু ঘুরে আসা যাক, কতদিন যে খোলা হাওয়ায় বেড়াইনি, চলুন না।
বেশ চলুন, তবে এটা কিন্তু হিসেবের মধ্যে ধরলে হবে না।
শহর ছাড়িয়ে নির্জন পথের ওপর দিয়ে ছুটে চলল ওদের গাড়ি। দুপাশে অবারিত মাঠ, মাঝে মাঝে তরুগুল্ম, দূরে ভাগীরথীর রজত রেখা। নন্দা উৎফুল্ল চোখে চারিদিক দেখতে দেখতে যাচ্ছে, কিন্তু দিবাকর একভাবে স্থির দৃষ্টিতে সামনে তাকিয়ে অবিচলিত মুখে গাড়ি চালাচ্ছে। হঠাৎ নন্দা বলে ওঠে,
দেখো না কি চমৎকার দৃশ্য, একদম রবীন্দ্রনাথের কবিতার কথা মনে পড়ে যায়, তাই না? কি হু, আপনি তো কিছুই দেখছেন না, খালি চুপ করে বসে কি যে ভাবছেন অত কে জানে।
ভাবছি আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গন, উষা দিশা হারা, নিবিড় তিমির ঢাকা, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা।
আপনি?
নন্দা চকিতে একবার দিবাকরের দিকে চাইল, যেন দিবাকরের মুখে রবীন্দ্রনাথের কবিতা সে প্রত্যাশা করেনি। রাস্তা থেকে কিছুটা দূরে একটা ছোট ঢিপির ওপর একটা ছোট মন্দির দেখা গেল হঠাৎ। মন্দিরটা জীর্ণ ও পুরনো। নন্দা হঠাৎ উত্তেজিত হয়ে বলল,
এই দেখুন দেখুন, ওখানে একটা মন্দির, বোধহয় শিব মন্দির।
না, শিব মন্দির হলে মাথায় ত্রিশূল থাকতো।
তবে কার মন্দির?
কি করে বলবো, কালী, শীতলা, হনুমানজি, রাধাকৃষ্ণ, যার খুশি হতে পারে।
কখনো না, আমি বলছি ওটা শিব মন্দির।
বেশ, বাজি রাখুন।
বেশ, এক পয়সা বাজি ধরলাম। চক্ষু কর্ণের বিবাদ এখনই ভঞ্জন হয়ে যাক।
এক পয়সার জন্য এত পরিশ্রম করতে হবে?
অবশ্যই, চলুন মন্দিরে।
বলছেন বলে যাচ্ছি, কিন্তু মিছেই ওঠানামা হবে। মন্দিরে হয়তো চামচিকে আর ইঁদুর ছাড়া কোনো দেবতাই নেই।
নিশ্চয়ই আছে। আরে চলুন না,
একটু কষ্ট না করলে কি দেবদর্শন হয়?
দিবাকর নেমে গাড়িটা লক করে নন্দার অনুগামী হল। রাস্তা ছেড়ে দুজনে মাঠ ধরল। ঢিপির নিচ থেকে একটা ভাঙাচোরা সিঁড়ি মন্দির পর্যন্ত উঠে গেছে। তারা মন্দিরের সামনে উপস্থিত হলে ভেতর থেকে একজন বৃদ্ধ বেরিয়ে এলেন। তার চোখের দৃষ্টি ক্ষীণ, মাথার উপর পাকা চুল চুড়ো করে বাঁধা, মুখে সুন্দর হাসি, হাতে তার দুটি বেলি ফুলের মালা। তিনি নন্দা ও দিবাকরের সামনে দাঁড়িয়ে বললেন,
এসো মা, এসো বাবা, এসো এসো, এত দূরে আজকাল কেউ আসে না। আজ তোমাদের দেখে বড় আনন্দ হল মা। এসো এসো, এই নাও এই নাও ঠাকুরের নির্মাল্য। চিরসুখী হও তোমরা, চিরসুখী হও, ধনী পুত্রে লক্ষ্মী লাভ করো মা, লক্ষ্মী লাভ করো।
বৃদ্ধ পুরোহিত দুজনের গলায় মালা দুটি পরিয়ে দিলেন। বৃদ্ধের এই ভুলে নন্দা ও দিবাকর যার পর নাই অস্বস্তি অনুভব করলেও এক অদ্ভুত ভালো লাগাও ছড়িয়ে পড়ল তাদের মধ্যে। তাই ভুলবশত পরিয়ে দেওয়া সেই মালা তারা নিজেদের গলা থেকে খুলে ফেলল না, উল্টে নন্দা জানতে চাইল,
আচ্ছা ঠাকুর মশাই, মন্দিরে কোন ঠাকুর আছেন?
মা, আমার ঠাকুরের নাম ননীচূড়া। বৃন্দাবনে যিনি গোপিনীদের ননি চুরি করে খেতেন, ইনি সেই বাল গোপাল।
আচ্ছা।
নন্দা মন্দিরের দরজায় টাকা রেখে প্রণাম করল, দিবাকরও প্রণাম করল। পুরোহিত আবার আশীর্বাদ করে বললেন,
আমার প্রেমময় ঠাকুর তোমাদের মঙ্গল করুন মা, চিরায়ুষ্মতি হও মা, ফলে ফুলে তোমাদের সংসার একেবারে ভরে উঠুক, ভরে উঠুক একেবারে।
দিবাকর আর নন্দা তাড়াতাড়ি নেমে চলল। এবার পুরোহিত স্মিত মুখে দাঁড়িয়ে রইলেন। অনেকগুলি ধাপ নেমে এসে নন্দা একটি চত্বরের মতো জায়গায় বসল। এতগুলো সিঁড়ি ভেঙে সে অল্প অল্প হাঁপাচ্ছে, তাছাড়াও তার মুখে লজ্জার সাথে চাপা কৌতুক খেলা করছে। সে এপাশে ওপাশে চেয়ে নিরীহভাবে বলল,
জায়গাটা সত্যিই দারুণ, ছেড়ে যেতে ইচ্ছে করছে না।
ওদিকে দিবাকরের মুখ গম্ভীর, কিন্তু তার চোখে দুষ্টুমি উকি ঝুঁকি মারছে। সে বলল,
কিন্তু আমি ভাবছি।
কি ভাবছেন?
ভাবছি ঠাকুরেরও চুরি করা অভ্যেস ছিল তাহলে।
ঠাকুর তো খালি ননী চুরি করতেন।
শুধুই ননী? শুনেছিলাম তো আরো অনেক কিছুই চুরি করেছিলেন।
যেমন?
যেমন গোপিনীদের মন।
তা সত্যি বটে।
নন্দা এবার যেন একটু চিন্তিত হয়ে গালে হাত দিল।
কি ভাবছেন?
ভাবছি সব চোরেদেরই কি একই রকম স্বভাব।
তার মানে?
মানে সব চুরি কি মেয়েদের মন চুরি করে?
না না, ওসব বাজে গুজব, চোরেদের স্বভাব মোটেই ওরকম নয়। দেখুন, আপনি চোরেদের নামে মিথ্যে দুর্নাম দেবেন না।
অর্থাৎ আপনি বলতে চান যে আপনি কখনো কোনো মেয়ের মন চুরি করেননি?
না, কখনো না।
ওসব আমার আসে না।
এরপর সময় কিছুক্ষণ আপন খেয়ালে বয়ে যায়। তারপর হঠাৎ যেন কি মনে পড়ে গেছে, এমন ভাবে নন্দা বলে ওঠে,
দীপাকর বাবু, আপনি আমায় ক্ষমা করতে পারবেন?
ক্ষমা? আপনাকে?
হ্যাঁ, আমাকে। দাদার অপকর্মের দায় আমি আপনার উপর চাপাতে চলেছিলাম।
বেলা হয়ে গেল, চলুন এবার ফেরা যাক, আসুন।
বলল বটে দিবাকর ফেরা যাক, কিন্তু সে খুব ভালো করেই বুঝতে পারছিল যে নন্দার ভালোবাসার বাঁধন কাটিয়ে তার ফেরার আর উপায় নেই। কিন্তু সে ফিরল, নন্দাকে নিয়েই ফিরল চৌধুরী ভবনে, বেলা ১২টার কিছুটা আগে। আর এসে দেখল আবার প্রথম দিনের মতোই বৈঠকখানায় আসর সাজিয়ে বসে আছেন ইন্সপেক্টর। সবে সবেই এসেছেন, সেই আসরে উপস্থিত ছিলেন যদুনাথ, মন্মথ, সেবক। এরপর নন্দা এবং দিবাকরও সেখানে যোগ দিল। গম্ভীর মুখে ইন্সপেক্টর বললেন,
দেখুন, যখন চোরের জুতো জোড়া নিয়ে গিয়েছিলাম তখন ভাবিনি যে ও থেকে চোরের কোনো হদিশ পাওয়া যাবে। রুটিন মতো জুতো জোড়া পরীক্ষার জন্য হেড অফিসে পাঠিয়ে দিয়েছিলাম। গতকাল রাতেই হেড অফিস থেকে খবর পেয়েছি।
ও, তো কি খবর পেয়েছেন?
আমরা তো ভেবেছিলাম ছিঁচকে চোর, কিন্তু এখন দেখছি তা নয়। জুতো থেকে শনাক্ত হয়েছে যে চোর হচ্ছে স্বয়ং কানামাছি।
কানামাছি? সে আবার কে?
সে কি কানামাছির নাম শোনেননি? একজন নামজাদা চোর। খবরের কাগজে তো তার কথা নিয়ে প্রায়ই আলোচনা হয়।
হ্যাঁ, কাগজে পড়েছি বটে, ঠিক। কিন্তু তার মানে আপনি বলতে চান যে সেই কানামাছি আমাদের বাড়িতে চুরি করতে ঢুকেছিল? আচ্ছা, জুতো থেকে আপনি সেটা বুঝলেন কি করে?
দেখুন, এর একটা ইতিহাস আছে। প্রায় ৩ বছর ধরে এই চোর অনেক বড় মানুষের বাড়িতে চুরি করতে ঢুকেছে, অনেক টাকা পয়সা গয়নাগাটি চুরিও করেছে। একলা আসে একলা যায়, তার সঙ্গী সাথী কেউ নেই। কিন্তু কদিন আগে সে আমহার স্ট্রিটে বিখ্যাত ফটোগ্রাফার বিজয় দত্তর বাড়ি চুরি করতে ঢুকেছিল। ওনার সবচেয়ে দামি ক্যামেরা চুরি করে পালায় সে, কিন্তু কোনোভাবে তার পুরনো জুতো জোড়া ফেলে যায় সে। দত্ত বাড়ির একতলার রান্নাঘরের জানলার তলায় পড়েছিল সেই জুতো। তো সেই জুতো পুলিশের কাছে আছে। আপনার বাড়িতে যে জুতো পাওয়া গেছে তার সঙ্গে মিলিয়ে দেখা গেল অবিকল কানামাছির পায়ের ছাপ। সুতরাং
এ তো বড় ভয়ানক কথা। সূর্যমণির উপর যদি কানামাছির নজর পড়ে থাকে, ইন্সপেক্টর বাবু, এ চোরকে আপনাদের ধরতেই হবে, যেভাবেই হোক।
না না, ধরা কিন্তু সহজ নয়। কানামাছির চেহারা কেমন আমরা তা কেউ দেখিনি, দেখেছি কেবল তার পায়ের ছাপ। ভেবে দেখুন, কলকাতা শহরে লক্ষ লক্ষ লোকের সঙ্গে পায়ের ছাপ মিলিয়ে চোরকে ধরা কি সম্ভব? একমাত্র তাকে যদি হাতে নাতে ধরা যায় তবেই সে ধরা পড়বে। কিন্তু কানামাছি ভারী শিয়ানা চোর। আমার বিশ্বাস, সে আমাদেরই মতো ভদ্রলোক সেজে বেড়ায়, তার বন্ধু বান্ধব তাকে চোর বলে চেনে না। এরকম চতুর চূড়ামণিকে ধরা কি সহজ যদুনাথ বাবু?
নন্দার মধ্যে এক ভয়ানক উথাল পাথাল তৈরি হল। সে যেন এখনই দিবাকরের প্রকৃত পরিচয় প্রকাশ করে দিতে পারলে বাঁচে, কিন্তু তার দৃষ্টি পড়ল দিবাকরের উপর। দিবাকর শান্তভাবে তার পানে চেয়ে আছে, যেন সবকিছুর জন্যই সে প্রস্তুত। নন্দা ঠোঁট কামড়ে তার কণ্ঠ ঠেলে বেরিয়ে আসা কথাগুলো আটকাল কোন রকমে। যদুনাথ আবার বললেন,
কিন্তু তাহলে আমার সূর্যমণি?
আপনার কিন্তু সূর্যমণি সম্বন্ধে খুবই সাবধান হওয়া দরকার, পুলিশের দিক থেকে কোনো ত্রুটি হবে না। আপনিও যাতে সাবধানে থাকেন তাই খবর দিয়ে গেলাম। আচ্ছা, আজ তাহলে উঠি। ও, আরেকটা কথা, যতদূর জানা আছে কানামাছি রাত্রে ছাড়া চুরি করে না। আপনি রাত্রে বাড়ি পাহারা দেবার ব্যবস্থা করুন।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজই আমি দুটো চৌকিদার রাখবো। ঈশ্বর, শেষে কি না কানামাছি!
আচ্ছা, নমস্কার।
নমস্কার।
একটা একটা কথা ছিল স্যার।
হ্যাঁ বলুন।
কানামাছি তো ছদ্মনাম, কিন্তু চোরের আসল নামটা কি?
দেখুন, চোরের আসল নামটা কেউ জানে না। কানামাছি নামটা খবরের কাগজের দেওয়া, আসল নামের অভাবে এই নামই চলে আসছে। নমস্কার।
ইন্সপেক্টর চলে গেলেন, বাকিরাও যে যার ঘরে ফিরে গেল, নন্দাও নিজের ঘরে ফিরে এল। সে আর কথা বলার অবস্থায় নেই, তার শরীর যেন ছেড়ে দিয়েছে। ক্লান্তি ভারাক্রান্ত অবস্থায় অনেকক্ষণ ধরে সে বিছানায় চুপচাপ বসে রইল। তারপর একসময় হঠাৎ সে খেয়াল করল, সেই গোপাল মন্দিরের পূজারীর দেওয়া মালাটা এখনো তার ব্যাগেই রয়ে গেছে। সে তখন কি যেন এক পরম আক্রোশে এক টানে মালাটা ছিঁড়ে ঘরের মধ্যেই টান মেরে ফেলে দিল। কিন্তু সে খেয়াল করল না মালাটা কোথায় গিয়ে পড়ল। খেয়াল করলে দেখতে পেত দেওয়ালে টাঙানো তারই একটা ছবিতে ছিন্ন মালা ফ্রেমে আটকে গিয়ে ঝুলতে লাগল। গোপালের আশীর্বাদী মালা যেন কিছুতেই নন্দাকে ছাড়বে না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে দু হাতে মুখ ঢেকে ফেলল। তার উত্তপ্ত ক্রোধ এতক্ষণ তাকে খাড়া করে রেখেছিল, কিন্তু এখন তার যেন সম্পূর্ণ ভেঙে পড়ার উপক্রম হল। নন্দার ঘরের জানলাটা খোলা ছিল, এই সময় দিবাকরকে জানলার বাইরে দেখা গেল। সে নিঃশব্দে জানলা ডিঙিয়ে ঘরের ভেতর এল। নন্দা টেরও পেল না। কুখ্যাত চোর হওয়ার সুবিধে সে পূর্ণ মাত্রায় ব্যবহার করল সেই মুহূর্তে। চকিতে একবার নন্দাকে দেখল, বুকের তলায় বালিশ নিয়ে উপুর হয়ে বিছানায় পড়ে রয়েছে নিশ্চল। দিবাকর এবার পা টিপে টিপে এগিয়ে গেল জানলার কাছেই রাখা নন্দার পড়ার টেবিল লক্ষ্য করে। দিবাকর দেখল টেবিলের উপর কয়েকটা ফটো পড়ে রয়েছে, তার মধ্যে একটি নন্দার। দিবাকর চট করে নন্দার ছবিটি পকেটে পুরে ঘর থেকে বেরিয়ে গেল। নন্দা যেমন পড়েছিল তেমনই পড়ে রইল বিছানায়। দিবাকর তার নিজের ঘরে ফিরে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল। নন্দার যে ফটোখানা সে চুরি করল একটু আগে, সেটাই ডান হাতে ধরে বুকের ওপর রেখে এক দৃষ্টে তার দিকে চেয়ে রইল। কিন্তু সে হঠাৎ এই ছবিটা চুরি করতে গেল কেন? গেল এই কারণে, দিবাকর বুঝতে পারছিল যে এই বাড়িতে তার দিন শেষ হয়ে এসেছে, তাকে চলে যেতেই হবে, হয়তো আজকেই। কিন্তু নন্দাকে ছাড়া সে থাকবে কি করে? এদিকে নন্দাকে তো পাওয়ার আর কোনো উপায় রইল না, তাই ছবিই সই। দিবাকরও ক্লান্ত ছিল, তার চোখও ক্রমে তন্দ্রায় বুঝে এল। ছবিখানা হাত থেকে খসে বুকের ওপর পড়ে গেল। কিছুক্ষণ পর নন্দা দিবাকরের ঘরে ঢুকল, ধীরে ধীরে তার বিছানার পাশে এসে দাঁড়াল। ঘুমিয়ে থাকা দিবাকরের শান্ত মুখটা দেখে নন্দার বুকের মধ্যে যেন হু হু করে উঠল। করুণ চোখে তার দিকে কিছুক্ষণ চেয়েও থাকল সে, কিন্তু পরমুহূর্তেই মনে পড়ে গেল দিবাকরের আসল পরিচয়, কানামাছি। দিবাকরের বুকের ওপর উল্টোনো ছবিটা এইবার দৃষ্টি আকর্ষণ করল নন্দার। কার ছবি? নন্দার মন যেন চঞ্চল হয়ে উঠল। সে ধীরে ধীরে ছবিখানা দিবাকরের বুকের ওপর থেকে তুলতে গেলে সঙ্গে সঙ্গে দিবাকরের চটকা ভেঙে গেল। সে ধড়মড় করে উঠে বসে বলল,
কি নন্দা, তুমি? আপনি?
হ্যাঁ, আমি নন্দা। আচ্ছা দিবাকর বাবু, চণ্ডী দাস কি বলেছেন আপনি জানেন?
দিবাকর নন্দার এই বিদ্রুপ ধরতে পারে না, তাই চুপ করে থাকাই শ্রেয় মনে করে। তাই নন্দাই আবার বলে,
কবি চণ্ডীদাস মনে পড়ে? মানে রজকিনী রামীর চণ্ডীদাস বলেছেন, আপন স্বভাব ছাড়িতে না পারে চোরা, জানেন তো?
নন্দা, আমি
ছবিটা কখন চুরি করলেন বলুন তো? উফ, কি সাংঘাতিক চোর আপনি! দিনে দুপুরে চোখের ওপর দিয়ে চুরি করলেন, তবু দেখতে পেলাম না। না, প্রতিভা আপনার আছে, মানতেই হবে।
নন্দা, এটুকুই তো আমি নিজের করে পেতে পারি, ছবিটা চাইলে কি তুমি দিতে?
উমা, নিশ্চয়ই দিতাম, আপনার প্রতিভার পুরস্কার হিসেবেই দিতাম। কি মারাত্মক প্রতিভা আপনার, কি চমৎকার গল্প বলতে পারেন আপনি দিবাকর বাবু, ব্র্যাভো ব্র্যাভো।
নন্দা,
কি অদ্ভুত উদ্ভাবনী শক্তি আপনার, কানা মাছি না, খবরের কাগজের লোকেদের কি স্পর্ধা, আপনাকে কানা মাছি বলে।
আপনি কি আমার একটা কথা শুনবেন?
শোনানোর এখনো কিছু বাকি আছে তার মানে? সত্যি আপনি অভিনেতা হিসেবে অপূর্ব। কে যেন বলেছিলেন, গরিব অসহায় পেটের দায়ে চুরি, তাই না?
অন্তত ও কথাটা মিথ্যে নয়, সত্যি আমি পেটের দায়ে চুরি করতে আরম্ভ করেছিলাম।
চুপ করুন, আপনার একটা কথাও সত্যি নয়, সত্যি কথা আপনি বলতে জানেন না, আপনি জানেন না।
দয়া করে আমাকে দুটো কথা বলতে দিন।
কি বলবেন আপনি, নতুন করে আর কি বলবেন আপনি? আপনি বোধহয় আমাকে বোঝাবার চেষ্টা করবেন না যে আপনি সূর্যমণি চুরি করতে আসেননি?
না, আমি সূর্যমণি চুরি করতেই এসেছিলাম।
কি?
নন্দা যেন বজ্রাহত হল, কোন রকমে নিজেকে সামলে নিয়ে সে বলল,
অসহ্য নির্লজ্জতারও একটা সীমা আছে, আজ আবার আপনার কাছে আমি ক্ষমা চাইলাম, কি না আপনাকে আমি মিথ্যে সন্দেহ করেছিলাম, আর আপনি অসহ্য অসহ্য।
ক্ষমা চেয়ে ভুল করেছেন, আর আমাকে সন্দেহ করে কিছুমাত্র অন্যায়ও করেননি।
এখনো তামাশা করছেন দিবাকর বাবু, নাকি সাধু সাজার চেষ্টা করছেন, কোনটা?
কোনটাই নয়, শুধু মিনতি করছি, দয়া করে আমার কথাটা শেষবারের মতো শুনুন।
এর পরেও আপনাকে দয়া করতে হবে?
নন্দার গলাটা হঠাৎ খুব ম্রিয়মান শোনালো, দিবাকরের ভেতরটা কিরকম যেন মোচড় দিয়ে উঠল, তবু সে নিজেকে সামলে নিয়ে বলল,
আমার সত্যিকার পরিচয় আপনি কাউকে বলেছেন কি?
না, বলিনি এখনো, কিন্তু বলবো, শীঘ্রই বলবো।
বেশ, বলবেন, কিন্তু তার আগে আমার কথাও আপনাকে শুনতে হবে। ভয় নেই, আমি নিজের সাফাই গাইব না, চোখে ধুলো দেবার চেষ্টাও করব না, নিছক সত্যি কথা বলবো। বিশ্বাস করা কিংবা না করা আপনার ইচ্ছে।
নন্দা কথা বলল না, দাঁত দিয়ে ঠোঁট কামড়ে দিবাকরের দিকে তাকিয়ে রইল। একেই অনুমতি বলে গ্রহণ করে নিয়ে দিবাকর ধীরে ধীরে বলতে আরম্ভ করল,
চুরি করবার যে একটা নেশা আছে তা বোধ হয় আপনি জানেন না নন্দা দেবী, জানবার কথাও নয়। আমি যখন প্রথম চুরি করতে আরম্ভ করি তখন আমার বয়স 15-16 বছর, বাবা সামান্য চাকরি করতেন, কিছুই সঞ্চয় করতে পারেননি, তিনি হঠাৎ মারা গেলেন, সংসারে রইলাম শুধু আমি আর মা, কেউ সাহায্য করল না, একবার ফিরেও তাকালো না। আমার তখনও রোজগার করবার বয়স হয়নি, তাই মা দু একবারই রাঁধুনির কাজ নিলেন বাধ্য হয়ে। বিধবা ব্রাহ্মণী দেখে দু একটা কাজ জুটেও গেল, কিন্তু তাঁরও শরীর ভালো যায় না, তাই সেসব কাজও বেশি দিন টিকল না। একদিন তাই মরিয়া হয়ে আমি চুরি করলাম, সেই আরম্ভ। কিন্তু তোমাকে বাঁচিয়ে রাখতে পারলাম না, তুমি একরকম একরকম অনাহারেই মারা গেলেন।
দিবাকর একটু থামল, নন্দা তীক্ষ্ণ অবিশ্বাস চেপে পরবর্তী অধ্যায় শোনার অপেক্ষা করতে লাগল, কিন্তু শুনতে শুনতে তার মুখের ভাব
একটু একটু করে পরিবর্তিত হচ্ছিল, যা কিনা সে নিজেও বুঝতে পারছিল না। দিবাকর নীরস আবেগহীন কণ্ঠে আবার আরম্ভ করল,
নিজের বলতে আমার আর কেউ রইল না, পৃথিবীতে আমি একা, কেউ আমাকে চায় না, আমার মরা বাঁচায় কারুর আসে যায় না। আমার মন কঠিন হয়ে উঠতে লাগল। আমার উপর যখন কারুর মমতা নেই, তখন আমারই বা কারুর উপর মমতা থাকবে কেন? সংসার যখন আমার শত্রু, তখন আমিও সংসারের শত্রু। এইভাবে বড় হয়ে উঠলাম। আমি নির্বোধ নই, জানতাম যদি একবার ধরা পড়ি তাহলে সমাজ কিংবা আইন কেউই আমাকে ছাড়বে না, দাগি করে রেখে দেবে। খুব সাবধানে চুরি করতে শিখলাম, আর শিখলাম ধনীকে ঘৃণা করতে। যাদের টাকা আছে তারাই আমার শত্রু, তারা জখের মতো সম্পত্তি আগলে নিয়ে বসে আছে, যে সেদিকে হাত বাড়াবে তাকেই তারা পায়ের তলায় পিষে ফেলবে। তারা নিষ্ঠুর, তারা পরের সম্পত্তি ফাঁকি দিয়ে নিজেরা বড় মানুষ হয়ে বসেছে, তারাই আমার মুখের অন্ন কেড়ে নিয়েছে।
মিথ্যে কথা, বড় মানুষ মাত্রই যে গরিবের মুখের অন্ন কেড়ে নেয় এ কথা সত্যি নয়।
পুরোপুরি সত্যি না হলেও একেবারে মিথ্যেও নয় নন্দা দেবী। যাক, আমি নিজের মনের অবস্থা বর্ণনা করছি। একটা কথা আপনাকে মিথ্যে বলেছিলাম আমার শিক্ষা সম্বন্ধে। চুরির টাকায় আমি এম এ পাস করেছি, অশিক্ষিত নই, আধুনিক মনীষীদের চিন্তাধারার সঙ্গে আমার পরিচয় আছে। ফহু বলেছেন, প্রপার্টি ইজ থেফট, যার সম্পত্তি আছে সেই চোর। মনে আছে কথাটা আমাকে খুব উৎসাহ দিয়েছিল। যারা বিত্তবান তারাই যদি চোর, তবে আমার চোর হতে লজ্জা কি? ক্রমে আমি কঠিন অপরাধী হয়ে উঠলাম, চুরির নেশা আমাকে চেপে ধরল। সুবিধে পেলেই চুরি করতে আরম্ভ করলাম। এইভাবে গত 3 বছর কেটেছে। এখন আর আমার টাকার দরকার নেই, কিন্তু নেশা ছাড়তে পারি না, নেশা।
তারপর
একদিন একটা বাড়িতে চুরি করতে ঢুকলাম। 8 ঘন্টা বেঁধেই ঢুকলাম, কিন্তু ধরা পড়ে গেলাম। ভেবেছিলাম তারা আমাকে পুলিশে ধরিয়ে দেবে, কিন্তু তারা ধরিয়ে দিল না। দয়া মায়া আশা করিনি, কিন্তু দয়া মায়া পেলাম, সমবেদনা পেলাম, সৎপথে চলবার প্রেরণা পেলাম। যে বাড়িতে চোর হয়ে ঢুকেছিলাম সেই বাড়িতে আশ্রয় পেলাম, কিন্তু তবু আমার চুরির নেশা গেল না। একদিকে লোভ, অন্যদিকে কৃতজ্ঞতা, দুয়ের মধ্যে এক টানাপোড়েন শুরু হল। এমনি ভাবে কিছুদিন চলল, তারপর সব ভেসে গেল। আমার মনে স্নেহ, মমতা, ভালোবাসার কোনো স্থান ছিল না, শ্রদ্ধা ভক্তিও ছিল না, সব পাথর হয়ে গিয়েছিল। কিন্তু একদিন কোথা থেকে এক প্রবল বন্যা এসে সব ভাসিয়ে নিয়ে গেল, সব। শুধু রয়ে গেল ভালোবাসা, শ্রদ্ধা আর আত্মগ্লানি।
দিবাকরের কথা শুনতে শুনতে নন্দা এক পা করে টেবিলের কাছে এসে দাঁড়িয়েছিল। তার মুখে সংশয় ভরা অবিশ্বাস আর ছিল না, চোখে এক নতুন দীপ্তি ফুটে উঠেছিল যেন। দিবাকর পকেট থেকে চকচকে চাবিটা বের করে অন্যমনস্কভাবে নাড়াচাড়া করতে করতে কথা বলতে লাগল।
যতদিন আমার প্রাণে ভালোবাসা ছিল না, ততদিন আত্মগ্লানিও ছিল না, কিন্তু ভালোবাসা আসার পর মনে হল আমি নরকের কীট, আমার সর্বাঙ্গে পাক লেগে আছে, যাকে ভালোবাসি তার দিকে চোখ তুলে চাইবার অধিকার আমার নেই।
কাকে কাকে ভালোবাসেন আপনি?
সে কথা বলবার নয়। এই চাবি তৈরি করেছিলাম চুরি করব বলে। যা চুরি করতে এসেছিলাম ইচ্ছে করলেই তা চুরি করতে পারতাম, কিন্তু আর সে ইচ্ছে আমার নেই। এখন আমাকে কেটে ফেললেও আমি আর চুরি করতে পারবো না। আমি চাকরি ছেড়ে চলে যেতে চাই। আমি যতদিন এ বাড়িতে থাকবো আপনার সন্দেহ যাবে না। আমি চোর, এ কথা আপনি ভুলতে পারবেন না। তার চেয়ে চলে যাওয়াই ভালো।
আর আমি যদি আর কখনো আপনাকে অবিশ্বাস না করি?
এখন আপনার এ কথা মনে হচ্ছে বটে, কিন্তু এরপরেও যখনই বাড়িতে কিছু ঘটবে আপনি আমাকেই সন্দেহ করবেন। আপনি আপনি এক দণ্ড প্রাণে শান্তি পাবেন না। কি দরকার? আপনার অশান্তি আর বাড়াবো না।
আপনি আপনি আমাকে ক্ষমা করতে পারেননি, তাই আপনি চলে যেতে চাইছেন?
আমি আপনাকে ক্ষমা করব কি? আমি আপনাকে ক্ষমা করার? আপনার অশান্তির কথা ভেবেই আমি।
আমার অশান্তির কথা আপনাকে ভাবতে হবে না।
আপনি আমার জন্য যা যা করেছেন।
আমি আপনার জন্য যা করেছি তার জন্য যদি আপনার এতটুকু কৃতজ্ঞতা থাকে তাহলে তাহলে আপনি চলে যেতে পারবেন না।
দিবাকর খনিক নীরব রইল, তারপর দৃঢ় কণ্ঠে জবাব দিল,
না নন্দা, আর তা হয় না। তুমি চাইলে এখন পুলিশে খবর দিতে পারো, আমি পাশের ঘরে থাকব।
দিবাকর দরজা খুলে ধীরে ধীরে ঘরের বাইরে বেরিয়ে গেল। ওদিকে হল ঘরে মনমথ টেবিলের সামনে বসে অলসভাবে একটা মাসিক পত্রিকার পাতা উল্টে দেখছিল। ঘরে আর কেউ নেই। ঘড়িতে তখন বেলা তিনটে বাজতে কয়েক মিনিট বাকি। যদুনাথ এখনো তাঁর প্রতিদিনের দিবানিদ্রা শেষ করে ঘর থেকে বেরোননি। হঠাৎ টেলিফোন বেজে উঠল। মনমথ নিরুৎসুকভাবে যন্ত্রটা তুলে কানে দিল। হ্যালো
মনমথ বাবু।
তারের অপর প্রান্ত থেকে যে কণ্ঠস্বরটি ভেসে এল তাতে মনমথ তড়িৎস্পৃষ্টের মতো খাড়া হয়ে বসল। তার বেজার মুখ মুহূর্তে উদ্ভাসিত হয়ে উঠল। সে একবার সচকিতে চারিদিকে চেয়ে দেখে নিল কেউ আছে কিনা। কেউ নেই দেখে সে কথা শুরু করল।
হ্যাঁ লিলি, লিলি তুমি তুমি কি ব্যাপার লিলি?
আপনি কি আমায় ভুলেই গেলেন মনমথ বাবু?
একই কথা লিলি, একই কথা, আমি ভুলে যাব কেন?
তাহলে এই কদিন আসেননি কেন?
আসলে আসলে সেদিন যেভাবে বেইজ্জত হতে হলো।
ও কথা বলবেন না, আমারও অন্যায় হয়েছে, আমায় মাফ করে দিন লক্ষ্মীটি। আজ আসবেন? আজ আমি একলাই থাকবো।
একলা থাকবে?
হ্যাঁ মশাই, কেউ থাকবে না, শুধু আমি।
আচ্ছা আচ্ছা, আমি 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 এখনই তোমার কাছে আসছি লিলি, এখনই যাচ্ছি।
না না শুনুন শুনুন, এখন আসবেন না।
তাহলে
আজ রাত্রে আমার সঙ্গে ডিনার খাবেন, কেমন? শুধু আমি আর আপনি, আর কেউ নয়।
ডিনার? বেশ বেশ, তাই হবে। তোমাকে যে কত কথা বলবার আছে লিলি, আমি কি বলবো, সব বলবো আমি, সব।
কি বলতেন শুনি।
লিলি লিলি, তোমাকে না পেলে আমি পাগল হয়ে যাব লিলি, একদম পাগল হয়ে যাব।
সবাই শুধু ওই কথাই বলে, ওসব আপনাদের মুখের কথা।
মুখের কথা? লিলি তুমি, লিলি তুমি জানো না, তুমি জানো না তোমার জন্য আমি নিজের বোনের গয়না চুরি করেছিলাম, নিজের বোনের গয়না। তোমার জন্য, তোমার জন্য কি না করতে পারি আমি? যদি হৃদয় খুলে একবার দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে লিলি, তাহলে বুঝতে পারতে।
পুরুষদের পুরুষদের হৃদয় নেই, শুধু ছলনা।
লিলি তুমি আমার কথা বিশ্বাস করছো না একদম, তাই তো? তোমার জন্য আমি আগুনে ঝাঁপ দিতে পারি, মানুষ খুন করতে পারি লিলি, এতটাই ভালোবাসি।
ওসব কিছুই করবার দরকার নেই, আপনি আমাকে ভালোবাসেন কিনা তা খুব সহজেই প্রমাণ করতে পারেন।
হ্যাঁ, তুমি তুমি একবার বলো কি করতে হবে, আমি আমি পারবো, আমি পারবো।
কিন্তু সে আপনি পারবেন না আমি জানি।
একবার একবার মুখ ফুটিয়ে বলো না আমি পারি কিনা দেখো।
তাহলে আপনার বাড়ির সেই সুন্দর রুবিখানা আমাকে এনে দেখান, তবেই বুঝব আপনি আমায় ভালোবাসেন।
রুবি!
মন্মথর মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। কোন রকমের ঢোক গিলে খুব আস্তে আস্তে সে বলল,
সূর্যমণি, কিন্তু কিন্তু সে যে আমাদের গৃহ দেবতা, দাদু রোজ তার পুজো করেন, আমি কি করে?
আমি জানতাম আপনি পারবেন না, কেবল মন ভুলানো কথা আপনার।
না না লিলি, মন ভুলানো নয়। লিলি 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 আমার কথা একবার শোনো। লিলি লিলি লক্ষ্মীটি একবার শোনো।
আর কি শুনব
লিলি,
আপনার প্রেমের দোর বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, আমি তো বলছি না আমায় একেবারে দিয়ে দিতে, শুধু শুধু একবার দেখতে চেয়েছি। এত নাম শুনেছি চৌধুরী ভবনের সূর্যমণির, তাকে একবার চোখের দেখাও দেখতে পারবো না। আমাদের মতো মেয়েদের তো আর আপনার বাড়ির ঠাকুর ঘরে ঢোকার অধিকার নেই, বলুন।
না না, সেটা একদম নয়। আচ্ছা লিলি, আমি যদি সূর্যমণি এনে তোমায় দিই, তাহলে তাহলে তুমি আমার হবে?
তাহলে বুঝবো আপনি আপনি সত্যি আমায় ভালোবাসেন।
আর তুমি তুমি আমায় ভালোবাসো না?
সে কথা কি মেয়েরা মুখ ফুটে বলতে পারে?
লিলি লিলি, চলো দুজনে পালিয়ে যাই। লিলি প্লিজ, আমি আমি তোমাকে নিয়ে চলে যেতে চাই। আমি আমি সূর্যমণি চুরি করে আনবো, তারপর দুজনে পালিয়ে গিয়ে নির্জনে বাস করব, কেউ জানবে না, শুধু তুমি আর আমি, শুধু তুমি আর আমি। যাবে যাবে লিলি, যাবে?
সাহস আছে আপনার? আচ্ছা, এই যে এতক্ষণ ধরে আপনি আমার সাথে কথা কইছেন, কেউ যদি শুনে ফেলে?
একদম ভয় নেই, একদম ভয় নেই। আসলে 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 এই সময় বৈঠকখানাতে কেউ থাকে না তাই।
তাহলে আজ আসছেন তো?
আসছি আসছি লিলি, আমি আসছি। তুমি তুমি আমার জন্য রাত ১২টা পর্যন্ত অপেক্ষা করো প্লিজ।
আমি আমি সারা রাত আপনার পথ চেয়ে থাকব
লিলি।
মন্মথর মনে যেন সহস্র ময়ূর নাচতে শুরু করে দিল। লিলি শেষ পর্যন্ত তার হবে, কিন্তু সে বুদ্ধিহীন পুরুষ, সে জানতেও পারল না টেলিফোনটা নামিয়ে রেখে লিলি দাশু ফটিক কি অশ্লীল আনন্দে হাসি মস্করা করছে তাকে নিয়ে, এবং তার কাছ থেকে চিরদিনের মতো সূর্যমণি হাতিয়ে নেওয়ার জন্য কি ভয়ানক ফাঁদ পাচ্ছে। তবে মন্মথ আরও একটা কথা জানতে পারল না, দোতলার সিঁড়ির আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিবাকর তার এবং লিলির এই গোপন অভিসারের কথা সমস্তটাই শুনে ফেলেছে, এবং সেও মনে মনে ফাঁদ পাচ্ছে লিলি এবং তার দলবলকে শায়েস্তা করার ফাঁদ। বেলা আন্দাজ ৪:৩০। লাইব্রেরি ঘরে বসে যদুনাথ একটি জ্যোতিষের বই দেখছেন। নন্দা চায়ের সরঞ্জাম নিয়ে চা প্রস্তুত করছে, তার মুখখানি গম্ভীর, একটু শঙ্কিত। এক পেয়ালা চা ঢেলে সে যদুনাথের সামনে ধরল। যদুনাথ বই সরিয়ে রেখে চা নিলে, কথার ছলে বললেন,
আজ একাদশী কিনা, এই বাতের ব্যথাটা খুব বেড়েছে। মনমথ কোথায়?
দাদা কিরানি কোথায় বেরুল?
আর দিবাকর?
বোধহয় নিজের ঘরে আছেন, আমি ডেকে পাঠাবো।
না দরকার কিছু নেই, এই ছেলেটার উপর আমার ভারী মায়া পড়ে গেছে। বড় ভালো ছেলে
মিশকি না, তাই তোমার মায়া পড়েছে।
না 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 না, সত্যি ভালো ছেলে। তো তোর ভালো লাগে না?
দাদা ওকে পছন্দ করে না।
সে আমি বুঝতে পারি, কিন্তু ওর সঙ্গে কোন রকম অসৎ ব্যবহার করে না তো?
না, দাদা ওকে এড়িয়ে চলেন, উনিও দাদাকে এড়িয়ে চলেন। আচ্ছা দাদু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব।
কি কথা?
মনে করো একজন অপরাধ করার পর তার খুব অনুতাপ হচ্ছে, আর সে অপরাধ করতে চায় না, তবু তবু কি তাকে শাস্তি দিতে হবে?
হঠাৎ এ কথা কেন?
না না, এমনি জানবার কৌতূহল হলো তাই জিজ্ঞেস করছি।
দিদি, বড় কঠিন প্রশ্ন করেছ, একেবারে দণ্ডনীতির গোড়ার কথা। দেখো, মানুষ যখন অপরাধ করে তখন তার ফলে কারুর না কারুর অনিষ্ট হয়, সমাজের ক্ষতি হয়। অনুতাপ ভালো জিনিস, খুব ভালো জিনিস, কিন্তু অনুতাপে তো ক্ষতিপূরণ হয় না। মানুষ যে কাজ করেছে তার ফল ভালো হোক মন্দ হোক তাকে ভোগ করতেই হবে। এটা শুধু মানুষের আইন নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের আইন। আগুনে যে হাত দিয়েছে তার হাত পুড়বেই, হাজার অনুতাপেও তার জ্বলুনি কমবে না। বুঝতে পারছো? এ হচ্ছে অনাদি নিয়ম, মানুষ তার সমাজ ব্যবস্থায় এই নিয়ম মেনে নিয়েছে। পাপ যে করেছে তাকে প্রায়শ্চিত্ত করতেই হবে, অপরাধীকে দণ্ড ভোগ করতেই হবে।
কিন্তু অনুতাপ?
যার অনুতাপ হয়েছে তাকে আমরা স্নেহের চোখে, সহানুভূতির চোখে দেখব অবশ্যই, কিন্তু তার প্রাপ্য দণ্ড থেকে তাকে নিষ্কৃতি দেবার অধিকার আমাদের নেই। দণ্ড ভোগ করে তবে সে কর্মফলের হাত থেকে মুক্তি পাবে, তার দাঁড়িপাল্লা আবার সমান হবে।
কিছুক্ষণ চুপ করে থেকে নন্দা ভয়ে ভয়ে বলল,
আচ্ছা দাদু, মনে করো দাদা যদি কোনো অপরাধ করে থাকে?
মনমুথ?
না না, মানে আমি কেবল উদাহরণ দিচ্ছি। মনে করো দাদা যদি কোনো অপরাধ করে, কিন্তু কিন্তু তারপর তার খুব অনুতাপ হয়, তবুও কি তুমি তাকে শাস্তি দেবে, জেলে পাঠাবে?
মনমুথ যদি জেলে যাবার মতো অপরাধ করে তাহলে আমি তাকে জেলে পাঠাব। আমার বুক ভেঙে যাবে, তবু তাকে জেলে পাঠাব। নন্দা, একটা কথা জেনে রাখো, ন্যায় অন্যায় বোধ যদি না থাকে তাহলে জীবনে কিছুরই কোনো মূল্য থাকে না, জীবনটাই খেলো হয়ে যায়। আমি জীবনে অনেক টাকা পেয়েছি, অনেক জিনিস হারিয়েছি, তোমাদের মা বাবা, তোমাদের ঠাকুর মা সবাই একে একে আমাকে ছেড়ে গেছেন, কিন্তু তবু তবু আমি মনের জোর হারাইনি। শেষ পর্যন্ত সবই যদি যায় তবু ন্যায় ধর্মকে আঁকড়ে থাকব, ওই আমার শেষ সম্বল।
আর ঠিক এইভাবেই এ বাড়ি ছাড়ার আগে দিবাকরও একবার ন্যায় ধর্মকে আঁকড়ে ধরতে চাইল। দিবাকর একটা ছোট্ট চিঠি লিখল নন্দাকে উদ্দেশ্য করে।
নন্দা, আমি অতীত জীবনে যত অপরাধ করেছি সব জেনে শুনে সেই অতীতের দেনা যতক্ষণ না শোধ করছি ততক্ষণ আমার নিষ্কৃতি নেই। কিন্তু মনমথবাবু কি করছেন তা তিনি নিজেই জানেন না, তিনি প্রকৃতিস্থ নন। তাই পাকাপাকিভাবে বাড়ি ছাড়ার আগে আমি এই বংশের ছেলেকে সৎপথে ফিরিয়ে আনতে চাই। ধরে নিতে পারো এই আমার পাপের প্রায়শ্চিত্ত। আমি মনুষ্যত্বের পথে হাঁটতে পারব কিনা জানি না, নিজেকে নিয়ে ভাবি না, কিন্তু আমি তোমাদের নিয়ে বড় ভাবি, তোমাকে নিয়ে ভাবি। আমি তোমার দাদুর মতন দেবতুল্য মানুষ এ যুগে পাওয়া ভার। ওর নিজের রক্ত যদি বিপথে যায় উনি যে মনোবেদনা পাবেন তা বোধহয় সূর্যমণি হারানোর চেয়েও বেশি। তাই মনমথবাবুকে সঠিক রাস্তায় আনতেই হবে, আর এতে তুমি আমায় সাহায্য করবে। আজ রাত্রে সতর্ক থেকো, জেগে থেকো, যে কোনো সময় আমি টেলিফোন করব। মনে রেখো তোমার দাদা কিন্তু বিপদের মধ্যে রয়েছেন, আর এসব কথা এক্ষুনি কর্তাবাবুকে জানানোর প্রয়োজন নেই। আবারও বলছি, জেগে থেকো, সতর্ক থেকো। ইতি কানামাছি।
যদুনাথকে চা করে দিয়ে ওপরে আসতে গিয়ে জানলা দিয়ে বাগানের দিকে নজর গেল নন্দার। দেখল গাছ ভরে গোলাপ এসেছে, সে তক্ষুনি বাগানে ছুটে গেল গোলাপ তুলতে, কাঁটায় তার হাত ছড়ে গেল। তবু সে ফুল তোলা থামাল না, আজ সে নিজের হাতে দিবাকরের ঘর সাজাবে। দাদু যাই বলুন, সে দিবাকরের চোখে অনুতাপের আগুন দেখেছে। নন্দা নিজে আর দিবাকরকে শাস্তি দিতে পারবে না। ফুল তুলে সে দিবাকরের ঘরে এল, ফুলদানিতে ফুল সাজাল, অতিরিক্ত দুটি ফুল সে রাখল দিবাকরের বিছানার উপর। তারপর নিজের ঘরে এসে পড়ার টেবিলের ওপর খুঁজে পেল পেপারওয়েট চাপা দেওয়া দিবাকরের এই চিঠি। চিঠিটা পড়ে তার পৃথিবী টলে গেল যেন। একে তো দিবাকরকে হারানোর ব্যথা, অন্যদিকে দাদার বিপদ। চিঠির কথা যদুনাথের কাছে লুকিয়ে গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজল সবাই মিলে। না, দিবাকর কোথাও নেই। সকলের চোখের আড়াল দিয়ে কখন যে সে বাড়ি ছেড়ে চলে গেছে কেউ টেরটিও পায়নি। আর এই ঘটনায় যদুনাথ গেলেন প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে। তবে যত না ক্ষিপ্ত হলেন তার থেকেও বেশি কষ্ট পেলেন। তবে পুরুষ মানুষ কিনা, তাই বাড়ির কর্তা, কষ্ট দেখাবেন কি করে? তাই রাগটাই জাহির করলেন বেশি।
আমায় না জানিয়ে সে চলে গেল, আমি জানতে চাই এর জন্য দায়ী কে? নিশ্চয়ই নিশ্চয়ই কেউ তার সঙ্গে দুর্ব্যবহার করেছে, নইলে আমাকে না বলে চলে যাবার ছেলে সে নয়। আমার কথার উত্তর কেউ কি দেবে? সবাই কি বোবা হয়ে গেলে নাকি? দিবাকর কোনো দিন আমাকে না জানিয়ে বাড়ির বাইরে যায় না। আজ কোথায় চলে গেল সে? কেন কেন চলে গেল? নিশ্চয়ই কেউ তাকে চলে যেতে বলেছে, তাই সে চলে গেছে। আমি তো কোনো দিন তাকে একটাও কটু কথা বলিনি। নন্দা,
দাদু,
নন্দা তুই তাকে কটু কথা বলেছিস?
না না দাদু।
তবে আমার ভালো ছেলেটা কেন চলে গেল? নন্দা তুই সত্যি বল, তুই তাকে তাড়িয়ে দিসনি তো?
না দাদু।
তবে আর কেউ দিয়েছে? সে তো অমনি অমনি চলে যাবার ছেলে নয়।
ঠিক এই সময় মনমথ সদর দরজা দিয়ে বাড়ি ঢুকলো কোথাও থেকে। তাকে দেখে যদুনাথের ক্রোধের বারুদ যেন আরো কয়েক গুণ জোরে জ্বলে উঠল। তার কারণ একটু আগেই তিনি শুনেছেন যে মনমথ দিবাকরকে ভালো চোখে দেখে না। তিনি ছুটে গেলেন নাতির কাছে।
এই যে মনমথ, তুমি 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 দিবাকরকে তাড়িয়েছ, তুমি ছাড়া আর কেউ নয়।
কি কি হয়েছে দাদু? আমি তো কিছু জানি না।
ও, এবারের কেউ কিছু জানে না, সবাইকে তাড়িয়ে ছাড়বো আমি, দূর করে দেব বাড়ি থেকে, যত সব চোর বটপর গটকট দল।
যদুনাথ রাগে ফুঁসতে ফুঁসতে নিজের ঘরের দিকে যেতে লাগলেন এবং যেতে যেতে বলতে লাগলেন,
ভালো চাও, ভালো চাও তো ফিরিয়ে নিয়ে এসো তাকে, যেখান থেকে পারো ফিরিয়ে নিয়ে এসো, নইলে।
দড়াম শব্দ করে তাঁর শোবার ঘরের দরজা বন্ধ হয়ে গেল, আর বাকিরা যেমন মূর্তিবৎ দাঁড়িয়েছিল ঘটনার অভিঘাত সামলাতে না পেরে সেই রকমই রয়ে গেল। ক্রমে চৌধুরী ভবনের ওপর কালো আলোয়ানের মতো রাত নেমে এল। বৈঠকখানার গ্র্যান্ডফাদার ক্লক জানিয়ে দিল এখন মাঝরাত। মনমথ ধীরে ধীরে ওপর থেকে নিচে নেমে যদুনাথের শোবার ঘরের দরজার কাছে এসে দাঁড়াল। সে উৎকর্ণ হয়ে শুনল যদুনাথের নাক ডাকার আওয়াজ। মনমথ তখন আস্তে করে দরজা ঠেলে ঘরের ভেতর ঢুকল। যদুনাথের বালিশের পাশে চাবির গোছা রয়েছে। মনমথ হাত বাড়িয়ে শক্ত মুঠিতে চাবির গোছা ধরে ধীরে ধীরে তুলে নিল। যদুনাথ জাগলেন না। বাইরে এসে মনমথ চাবি দিয়ে ঠাকুর ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে গেল। কয়েক মিনিট পরে বাড়ির ফটক থেকে কিছুটা দূরে রাস্তার পাশে একটি ট্যাক্সি এসে দাঁড়ালো। ট্যাক্সির চালক এক দাড়িওয়ালা সর্দারজি গাড়ি থেকে নেমে গাড়ির বনেট খুলে খুটখাট করতে শুরু করল। হঠাৎ মনমথ হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে এল এবং ট্যাক্সির পাশে এসে থমকে দাঁড়িয়ে পড়ে জিজ্ঞেস করল,
এই ট্যাক্সি জায়গা?
আজ জরুর জায়গা ছি, বেঠিয়ে
আজি, চলো চলো।
মনমথ ট্যাক্সিতে চেপে বসলে চালকটি গাড়ি স্টার্ট দিল, কিন্তু ওই সর্দারজির দাড়ি গোফের আড়ালে আসল মুখটা যে দিবা করে তা মনমথ বুঝতে পারল না। ওদিকে লিলির ড্রয়িং রুমে দাশু ও ফটিক পাশাপাশি সোফায় বসে আছে। লিলি টেবিলের কাছে দাঁড়িয়ে গ্লাসে গ্লাসে বরফ আর ব্র্যান্ডি সাজাচ্ছে। সকলের মুখের ভাব চিন্তাকুল, তারা মনমথর প্রতীক্ষা করছে। বাড়ির সদরে মোটর এসে থামার শব্দ হল। লিলি ছুটে গিয়ে দরজার কাছে কান পেতে শুনল, তারপর হাত নেড়ে দাশু আর ফটিককে ইশারা করলে তারা দ্রুত পাশের ঘরে গিয়ে লুকিয়ে পড়ল। খানিক পরে মনমথ এসে উপস্থিত হল। তার চেহারা উস্কো খুস্কো, হাত পা কাঁপছে, চোখে জোরো রোগীর তীব্র দৃষ্টি। লিলি উদ্ভাসিত মুখে তার হাত ধরে ভেতরে টেনে আনল। মনমথ সভয়ে চারিদিকে তাকিয়ে বলল,
লিলি এখানে এখানে আর কেউ নেই তো?
না না, শুধু তুমি আর আমি, তোমার জন্য একলাটি জেগে বসে আছি। আমি জানতাম তুমি ঠিক আসবে।
চলো চলো চলো, এখনই পালিয়ে যাই। আমি বাইরে ট্যাক্সি দাঁড় করিয়ে রেখেছি, চলো চলো পালিয়ে যাই।
হ্যাঁ যাবো যাবো তো, কিন্তু কি এনেছ আগে দেখি।
এই তো,
মনমথ পকেট থেকে সূর্যমণি বের করে লিলির সামনে ধরল।
এই দেখো,
ডিম্বাকৃতি সিঁদুর বর্ণ মণি তীব্র আলোয় ঝলমল করে উঠে লিলির চোখ ঝলসে দিল প্রায়। লিলি মণিটি মনমথর হাত থেকে প্রায় কেড়ে নিয়ে দু চোখ দিয়ে যেন গিলতে লাগলো সেটা। মনমথ টেরও পেল না। সোফার পেছন দিকের দরজা দিয়ে দাশু ও ফটিক ততক্ষণে নিঃশব্দে বেরিয়ে এসেছে। দুজনের হাতেই তখন ধরা ছিল পুলিশের রুলের মতো একটা করে মোটা ও বেঁটে লাঠি। মনমথর কথা শেষ হল।
দেখলে তো লিলি,
দাশু লাঠি তার মাথায় পড়ল। মনমথ একটা অব্যক্ত চিৎকার করে উঠে দাঁড়াতেই ফটিক তার মাথায় মারল আর একঘা। মনমথ অজ্ঞান হয়ে সোফার পায়ের কাছে পড়ে গেল।
কেল্লাপতে,
দেখো দেখো কত বড় রুবি।
আর আমাদের খেটে খেতে হবে না রে। চল এবার কেটে পড়া যাক।
কিন্তু ঠিক এই সময় দরজার কাছ থেকে একটা ব্যঙ্গপূর্ণ হাসির শব্দ শুনে তিনজনেই সেদিকে ফিরে তাকাতেই দেখল একজন দাড়িওয়ালা সর্দারজি দাঁড়িয়ে দাঁড়িয়ে গা জ্বালানি হাসি হাসছে এবং তার হাতে ধরা রয়েছে পিস্তল।
কে তুমি? কোন হ্যায়?
চেহারা দেখে চিনতে পারবে না, তবে নাম শুনে থাকতে পারো। কানামাছি।
কানামাছি?
এই নাম শুনে তিনজনেই পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। ততক্ষণে দিবাকর দাড়ি গোঁফ টেনে খুলে ফেলে পিস্তল হাতে এগিয়ে গিয়ে লিলির হাত থেকে সূর্যমণিটা ছিনিয়ে নিয়ে নিজের পকেটে রেখে দিয়েছে।
দেখে মাথার উপর হাত তুলে তোমরা দুজনে সোফায় বসো, চালাকি করতে গেলে বিপদে পড়বে।
দাশু ও ফটিক দুই হাত তুলে সোফায় বসলে মেঝে পড়ে থাকা অজ্ঞান মনমথকে দেখিয়ে দিবাকর লিলিকে বলল,
তুমি ওর মুখে জলের ছিটে দাও।
জলের গ্লাস দিবাকর লিলিকে দিলে লিলি যন্ত্রচালিত পুতুলের মতো মনমথুর মুখে জলের ঝাপটা দিতে শুরু করল। দিবাকর তখন তাদের তিনজনের দিকে সতর্ক দৃষ্টি বজায় রেখেই টেলিফোনের দিকে এগিয়ে চলল।
তোমাদের দিকে আমার নজর আছে, একটু বিচাল দেখলেই গুলি করব, মনে থাকে যেন।
নিশুত রাতের স্তব্ধতা চূর্ণ বিচূর্ণ করে দিয়ে চৌধুরী ভবনের বৈঠকখানার টেলিফোনটা বেজে উঠল হঠাৎ। নন্দা জেগেই ছিল, সে জানত যে ফোন আসবে। সে বিদ্যুৎ বেগে সিঁড়ি দিয়ে নেমে এসে টেলিফোনটা তুলল।
হ্যালো, তুমি? কি কি হয়েছে? দাদার বিপদ, প্রাণীর আশঙ্কা, কোথায়
নন্দা?
হ্যালো,
তুই এত রাত্রে?
দাদু,
কার ফোন?
দাদা বিপদে পড়েছে, প্রাণ সংশয়। হ্যাঁ, কি ঠিকানা? আচ্ছা আচ্ছা, দাদু, আর আমি এখনই রওনা হচ্ছি।
কে 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 ফোন করেছে?
দিবাকর বাবু।
কে? দিবাকর?
হ্যাঁ।
চ চ চ চল, আর দেরি নয়,
চলো চলো,
চ চ তাড়াতাড়ি চল।
ওদিকে লিলির ঘরে টেলিফোন ক্রেডেলে নামিয়ে রেখে দিবাকর ফিরে এলো সদ্য জ্ঞান ফিরে পাওয়া মনমথর সামনে। মনমথর এখন মেঝে বসে বুদ্ধিভ্রষ্টের মতো মাথাটি ডাইনে বাঁয়ে আন্দোলিত করছে।
আমার
লিলি, তুমিও সোফায় গিয়ে বসো, ওদের মাঝখানে হাত তোলো।
আমার
লিলি আদেশ পালন করল। দিবাকর মনমথর হাত টেনে ধরে তাকে দাঁড় করিয়ে দিল।
আমার আমার সূর্যমণি।
কোথায় সূর্যমণি?
ওই 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 লিলি, ওই লিলি, ও ও নিয়েছে আমার সূর্যমণি।
না না, আমি নিইনি। ওই যে ওই আপনার পাশে দাঁড়িয়ে আছে, সে নিয়েছে। ও কি জানেন, ওই হচ্ছে কানামাছি।
কানামাছি? দিবাকর, দিবাকর কানামাছি? আমার কি হবে? আমার সূর্যমণি, দিবাকর কানামাছি, সূর্যমণি, আমার যে একুল অকুল দুকুলি গেল।
কাঁদবেন না মনমথ বাবু, আপনার দাদু এখনই আসছেন।
হ্যাঁ দাদু,
নন্দাও আসছে।
দাদু আসছেন? তবে তবে এখন আমি কোথায় যাই? দাদু জেনে ফেলবে।
মনমথ বাবু, পাগলামি করবেন না, শুনুন, আমি যা বলছি তাই করুন।
কিন্তু কিন্তু কি করবো আমি দিবাকর বাবু, বুঝতে পারছি না।
যা বলছি করো।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি বলুন কি করতে হবে, বলুন।
এই নাও পিস্তল, এইবার ওদের পিছনে গিয়ে দাঁড়াও, ওদের উপর নজর রাখবে, কেউ একটু নড়লেই তাকে গুলি করবে, বুঝেছ? যাও।
বেশ বেশ, এই এই কেউ নড়বে না, কেউ নড়বে না।
ঠিক তখনই বাইরে একটি গাড়ি এসে থামার শব্দ হল। দিবাকরের আর বুঝতে বাকি রইল না যে যদুনাথ এবং নন্দা এসে উপস্থিত হয়েছেন। দিবাকরের মুখ কঠিন, চোখে একটা অস্বাভাবিক দীপ্তি, ফৌজি ক্যাপ্টেনের মতো কড়া সুরে সে বলল,
ওরা এসে পড়েছেন। যদি প্রাণের মায়া থাকে তোমরা কেউ একটি কথাও বলবে না। যা বলবার আমি বলবো, যাও।
তার হিংস্র চেহারা দেখে কেউই কোনো কথা বলার সাহস করল না সেই সময়। কিন্তু এরপর তার আচরণে সকলেই হকচকিয়ে গেল। দিবাকর এসে দুই হাত তুলে সোফার পাশে এমনভাবে দাঁড়াল যেন সেও দাসুদের দলে, মন্মথই যেন পিস্তল দিয়ে সকলকে শাসিয়ে রেখেছে।
মন্মথ, দিবাকর!
যদুনাথকে দেখে দিবাকর ছুটে এসে তক্ষুনি তার পায়ের কাছে পড়ে তার জানু চেপে ধরে ব্যাকুল স্বরে বলল,
ক্ষমা করুন কর্তা, আমাকে ক্ষমা করুন, আমাকে মাফ করে দিন কর্তা, আমাকে ক্ষমা করুন, আমি আমি ঘোর অপরাধ করেছি, আমি আমি আপনার সূর্যমণি চুরি করেছি কর্তা, আমাকে আমাকে মাফ করুন কর্তা।
আমার সূর্যমণি চুরি করেছ? কোথায় আমার সূর্যমণি?
আমি আমি আর এই তিনজন মিলে সূর্যমণি চুরি করবার ষড়যন্ত্র করেছিলাম। আজ রাত্রে আমি সূর্যমণি চুরি করে এখানে নিয়ে আসি, কিন্তু মন্মথবাবু কি করে যেন আমাদের মতলব জানতে পেরেছিলেন, তিনি এসে আমাদের ধরে ফেলেছেন।
মন্মথ অবাক হয়ে দিবাকরের কথা শুনছিল এবং তার প্ল্যান বুঝতে আরম্ভ করেছিল। নন্দাও বিস্ফারিত চোখে দিবাকরের কথা শুনছিল, কিন্তু বলাই বাহুল্য একটা কথাও বিশ্বাস করেনি। আসল ঘটনাটা যে কি সেটা সে কতটা অনুমানও করতে পারছিল, তবু তার মন মানছিল না। যদুনাথ বিহ্বল ভাবে এগিয়ে গিয়ে মন্মথকে জড়িয়ে ধরলেন।
মন্মথ, তুই 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 আজ বংশের মুখ রক্ষা করেছিস বাবা, বেঁচে থাক বাবা, বেঁচে থাক।
কেন মিছে কথা বলছো তুমি? তুমি সূর্যমণি চুরি করেছ এই কথা এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে বললেও এখন আমি আর বিশ্বাস করব না।
নন্দা, আমাকে প্রায়শ্চিত্ত করতে দাও, আমাকে সাহায্য করো লক্ষ্মীটি।
কিন্তু
সাহায্য করবার এই সময় ওই টেলিফোন রয়েছে, যাও পুলিশে খবর দাও, যাও।
কিন্তু
নন্দা দ্বিধান্বিত ভাবে দাঁড়িয়ে রইল। যদুনাথ মন্মথকে ছেড়ে দিবাকরের কাছে ফিরে এলেন, ক্ষুব্ধ কিন্তু ব্যথিত ভর্ৎসনার কণ্ঠে বললেন,
তুমি যে আমার সূর্যমণি চুরি করবে এ আমি স্বপ্নেও ভাবিনি দিবাকর, কিন্তু যখন অপরাধ করেছ শাস্তি তোমাকে পেতেই হবে। বুঝতে পারছি তোমার লজ্জা হচ্ছে, অনুশোচনা হচ্ছে, কিন্তু তোমাকে ক্ষমা করার অধিকার আমার নেই। মন্মত, পুলিশে খবর দিতে হবে।
মন্মথ অভিভূতের মতো দাঁড়িয়ে রইল। দিবাকর নন্দাকে চোখের ইশারা করলে নন্দার চোখ জলে ভরে ওঠার উপক্রম হল, কিন্তু সে অবরুদ্ধ স্বরে কোনক্রমে বলল,
দাদু, আমি খবর দিচ্ছি থানায়।
এই ঘটনার পর প্রায় এক মাস কেটে গেছে। সকালবেলা বৈঠকখানার টেবিলের সামনে বসে যদুনাথ খবরের কাগজ পড়ছিলেন। টেবিলের ওপর তাঁর চা ও প্রাতঃরাশ রাখা রয়েছে, কিন্তু তা তিনি ছুঁয়েও দেখেননি। তাঁর মুখ বেদনা পীড়িত। সংবাদপত্রে স্থূল শিরোনামায় লেখা বেরিয়েছে, কানামাছির কারাবাস, 3 বছর সশ্রম কারাদণ্ড ইত্যাদি ইত্যাদি। হঠাৎ যদুনাথের চেয়ারের পেছনে সেবক রাম এসে দাঁড়িয়ে কুণ্ঠিত স্বরে বলল,
কর্তাবাবু, মকদ্দমার কোনো খবর আছে নাকি?
হ্যাঁ, রায় বেরিয়েছে, দিবাকরের 3 বছর জেল হয়েছে। দিবাকর চোর ছিল সত্যি, কম বয়সে দুরবস্থায় পড়ে মন্দ পথে গিয়েছিল, কিন্তু তবু
তবু তবু কি কর্তাবাবু,
কোথায় যেন একটা একটা গলদ রয়ে গেছে রে সেবক। দিবাকর আমার সূর্যমণি চুরি করেছিল,
এ যেন এখনো বিশ্বাস করতে পারছি না রে। বড় ভালো ছেলে ছিল রে কপাল, সবই কপাল। ওর ভাগ্য তো আর কেউ কেড়ে নিতে পারবে না।
একটা বড় করে নিঃশ্বাস ফেলে যদুনাথ চায়ের পেয়ালাটা টেনে নিলেন। ঠিক সেই সময় নন্দা ও মনমথ বাইরে বেরোনোর পোশাক পরে বৈঠকখানায় তার সামনে এসে দাঁড়াল।
দাদু, আমরা একটু বেরোচ্ছি।
বেশ তো, তা কোথায় যাচ্ছ?
এই তো একজন বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি।
আচ্ছা, আর তোমাদের ওই বন্ধুটিকে বলো তার প্রতি স্নেহ করুণা আমার কিছুমাত্র কমেনি।
যদুনাথ বাবুর অনুমান ক্ষমতার তীক্ষ্ণতা দেখে নন্দা ও মন্মথ দুজনেই থ হয়ে গেল। আরো অবাক হল অন্য একটা জিনিস দেখে। তারা দেখল যদুনাথের চোখের কোণে চিকচিক করছে জল। জেলের মধ্যে দিবাকরের সঙ্গে দেখা করে ফিরতে ফিরতে নন্দা ও মন্মথর দুপুর হয়ে গেল। গাড়িতে ফেরার পথে মন্মথ নন্দাকে বলল,
নন্দারে, আমি তো আর এই ভার বইতে পারছি না রে বোন, একদম বইতে পারছি না। মনে হচ্ছে এক্ষুনি গিয়ে দাদুকে সব সত্যিটা বলে দিই, সবটা বলে দিই, তারপর যা হয় হবে।
না না, এই ভুলটা ভুলেও করো না দাদা। দীপকর বাবুর এই ঘটনার পর আবার এত বড় ধাক্কা খেলে দাদু আর বাঁচবেন না। তুমি তুমি বুঝতে পারছো না দাদা, শুধু তোমার জন্য নয়, দাদুকে বাঁচাবার জন্যও তিনি অপরাধের বোঝা নিজের ঘাড়ে তুলে নিয়েছেন।
কিন্তু কেন, কেন নন্দা, কেন? আমরা তার কে বলতো, আমরা তার কে, কি দরকার ছিল বলতো আমাদের জন্য এই কাজ করবার, কি দরকার ছিল?
একদিন ঠিক বুঝতে পারবে দাদা। আপাতত তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো এটাই যথেষ্ট।
জেলখানার বিশাল বিশাল লোহার তৈরি গড়াদের ওপারে এখন শামুকের গতিতে দিন কাটে দিবাকরের। মাঝে মাঝে মন্মথ, মাঝে মাঝে নন্দা, কখনো কখনো দুজনে একসাথেও দেখা করতে আসে। এই যেমন আজ এসেছিল, একদিন সেবকরামও এসেছিল, কিন্তু যদুনাথ একদিনও আসেননি। সে অবশ্য দিবাকরের বারণের জন্য। সে জানে তিন বছর পরে সে যখন জেল থেকে বেরোবে তখন তার সব অপরাধ ধুয়ে যাবে, তখন এক নতুন মানুষ হয়ে জন্মগ্রহণ করবে সে। আর সেই নবজন্মপ্রাপ্ত অস্তিত্ব নিয়েই সে আবার গিয়ে দাঁড়াবে কর্তাবাবুর সামনে। সেই অপেক্ষায় সে দিন গোনে এখন, আর তার এই অপেক্ষায় লাইট হাউস হয়ে পথ দেখায় একটি খবর। নন্দা আজ এসে জানাল,
জানো দাদু পাত্র ঠিক করেছেন দাদার জন্য, সামনের অগ্রায়ণে দাদার বিয়ে।
বাহ, খুব ভালো খবর তো। কিন্তু দাদু কেবল তার নাতির জন্যই বিয়ের ব্যবস্থা করেছেন, নাতনির জন্য পাত্র দেখছেন না?
না।
সে কি, কেন?
দাদু আমার কষ্টি বিচার করেছেন, আমার নাকি রাহুর অন্তর্দশা আরম্ভ হয়েছে, আগামী তিন বছর আমার কোনো বিবাহ যোগ নেই।
সানডে সাসপেন্সে আজ শুনলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা কানামাছি। এই গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শরদিন্দু অমনিবাস নবম খণ্ড থেকে। কানামাছি লেখকের ইংরেজিতে লেখা একটি চিত্রনাট্যের বঙ্গানুবাদ। চিত্রনাট্যের আকারে গল্পটির প্রথম প্রকাশ আশ্বিন ১৩৫৯ বঙ্গাব্দে, অর্থাৎ ১৯৫২ সালে। পরে মঞ্জুরা নামে উপন্যাসের আকারেও এটি প্রকাশিত হয়। 2016 সালে সন্দীপ রায় এই গল্পটি থেকে মঞ্জুরা নামে একটি ছবি নির্মাণ করেন, যার মুখ্য চরিত্রে ছিলেন আবির চট্টোপাধ্যায়, রাইমা সেন। আজকের গল্প পাঠে শেখর, দিবাকর অগ্নি, যদুনাথ শঙ্করী প্রসাদ মিত্র, মনমথ সায়ন ভট্টাচার্য, নন্দা পৃথা দাস, লিলি সুনয়না ভৌমিক, সেবকরাম স্পন্দন দাস, অন্যান্য চরিত্রে আর্য জানা, অভিক ঘোষাল, সুদীপ্ত ঘোষ ও সুমক রায়। নাট্যরূপ অরুণাভ গঙ্গোপাধ্যায়, সামগ্রিক পরিচালনা শাউলি মজুমদার, পরিচালনা শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দমিশ্রণ শুভসাচী মুখার্জি, প্রচার অলঙ্করণ অভিব্রত সরকার, গল্পের সূত্রধার এবং সমগ্র পরিকল্পনায় ইন্দ্রাণী, প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। সানডে সাসপেন্স আপনি শুনতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/mirchibangla এবং গানা অ্যাপে।